This track was downloaded from FusionBD.com.
90.4 ভালোবাসার বাংলাদেশ বাংলাদেশ নিয়ে আর জিম এসে পড়েছি এবং থাকবো ঠিক রাত 1:30 পর্যন্ত। তো বন্ধু, এই মুহূর্তে কে কেমন আছেন, কোথায় আছেন অবশ্যই কিন্তু জানাবেন। জানাতে হলে আপনাকে কি করতে হবে, নিয়মটা আমি জানিয়ে দিচ্ছি। তাদেরকে জানিয়ে দিচ্ছি যে আজকে কি বার ছিল। আজকে ছিল বৃহস্পতিবার এবং আজ ছিল 11 জুন 2015, 28 জ্যৈষ্ঠ 1422 বঙ্গাব্দ, 23 শ্রাবণ 1436 হিজরি। দ্যাট মিনস জ্যৈষ্ঠ মাসটা কিন্তু আর বেশি নেই, আর মাত্র 2-3 দিন আছে, তারপরে জ্যৈষ্ঠ মাসটা শেষ হয়ে যাবে। ভাবতেই ভালো লাগছে, আসলে এত গরম ছিল লাস্ট উইকে যখন আমি প্রোগ্রাম করেছি, প্রচন্ড পরিমাণ গরম ছিল এবং বৃষ্টি অনেক আশা করেছিলাম যে বৃষ্টি আসবে এবং নেক্সট উইকে আমি ভালো একটা ওয়েদার পাবো। অবশেষে আমি পেয়ে গিয়েছি আজকে চমৎকার একটি ওয়েদার। এই ওয়েদারে আশা করছি সবার মনটা অনেক 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 বেশি ভালো আছে, কারণ চমৎকার ওয়েদার বাইরে। আর অনেকে আজকে ঘুরতে যাচ্ছেন, অনেকে আজকে ভালোবাসা মানুষটির সঙ্গে আজকে ঘুরতে গিয়েছিলেন। যারা ঘুরতে গিয়েছিলেন তাদের মনটা তো অবভিয়াসলি অনেক ভালো আছে, যারা ঘুরতে যেতে পারেনি কোনো সমস্যা নেই, কালকে চলে যাবেন ভালোবাসা মানুষটিকে নিয়ে কোনো সুন্দর একটি জায়গায়, দেখবেন মনটি অটোমেটিক্যালি ভালো হয়ে গিয়েছে। আর এই মুহূর্তে আপনার মন কেমন আছে, আপনি কেমন আছেন এবং আপনি কোথায় আছেন অবশ্যই জানাবেন। জানাতে হলে আপনি আমাকে এসএমএস করতে পারেন, এসএমএস করার জন্য আপনার সেল ফোনে এসএমএস অপশনে গিয়ে লিখবেন এফএম গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, স্পেস আপনার মনে যত যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 16230 এই নাম্বারে। এবং ফেসবুক তো আছে www.facebook.com/thakaafm90.4, আপনি ভিজিট করবেন, যদিও এখন আমরা পোস্ট দিই না, কিছুক্ষণের মধ্যে পোস্টে পেয়ে যাবেন। তারপর আপনি সেখানে লাইক দিয়ে আপনি আপনার কমেন্টই করবেন। আর অনেক কথা তো হলো, আরও অনেক কথাই হবে ভালোবাসা নিয়ে, যাতে মন খারাপ আছে আশা করছি মন খারাপ ঠিক হয়ে যাবে। ভালোবাসা বাংলাদেশের সঙ্গে থাকবে আর জিমার সঙ্গে থাকবে মন থেকে খারাপ থেকে একদমই না। তো বন্ধু, মনটা একদমই খারাপ করবেন না, যত কিছু হয়েছে যা হয়েছে না কেন সব কিছু বলে আজকে অন্তত পক্ষে মনটা ভালো করে ফেলুন। আর আমি তো আছি আপনার জন্য চমৎকার চমৎকার গান প্লে করবো, তো মনটা অবশ্যই ভালো হয়ে যাবে। আর এই মুহূর্তে চলে যাচ্ছে গানে, চমৎকার একটি গান শুনবো, গানে বিরতির পর ফিরছি। তো সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, 16230 কিন্তু অবশ্যই এসএমএস পাঠাবেন।
বন্ধু তোমায় যত আমার মনের ঘরে চমকেরালো জুইয়া জুইয়া বলে, খুশি রাখবো রাখবো রে বন্ধু তোমায় যত বসবো রে বন্ধু তো আমার যতনে। চোখ যেন পড়ে না ভেয়ালতা গায়ের বরণ রূপ যে কাঞ্চা সোনা, আচল দিয়া জায়গা রাখ চোখ যেন পড়ে না। আমি প্রথম দেখে পাগল হইলাম, কাছে আইসো আইসো রে বন্ধু প্রেমের গরুণে, ভালোবাসো পাইছো রে বন্ধু আমার যতনে।
লজ্জার কিছু নেই, এলো নতুন লাইফ বয় লেমন ফ্রেশ, যা শরীরে দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণুদের থেকে দেয় দীর্ঘস্থায়ী সুরক্ষা। জিঙ্ক মোটর এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ, কারণ ক্লোজ আপ আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ। জিঙ্ক মোটর এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ, কারণ ক্লোজ আপ আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
মুসলিম জাহান জুড়ে এখন পবিত্র শাবান মাস, এরপরে আসছে পবিত্র মাহে রমজান। মাহে রমজানের আগমন বার্তা রোজাদারদের মনে সৃষ্টি করে পবিত্র শিহরণ। রোজাদারদের জন্য রুহ আফজার আগাম শুভেচ্ছা। রুহ আফজার শতাব্দীর সেরা পানীয়, হামদর্দ ল্যাবরেটরিজ ওয়ার্ক বাংলাদেশ।
ভালোবাসার বাংলাদেশ জীবন থাকে
শুনছেন ভালোবাসার বাংলাদেশ, হিমা রয়েছে আপনারই সঙ্গে, থাকবো ঠিক রাত দেড়টা পর্যন্ত। সব বন্ধু কোথাও যাবেন না, হাতে যত কাজ আছে তাড়াতাড়ি কাজগুলো শেষ করে ফেলুন, কারণ আর কিছুক্ষণ পরে কিন্তু শুরু হয়ে যাবে ভালোবাসার গল্প। যার সেই অতিথিটি আসবে, যার অপেক্ষায় আমরা সারা সপ্তাহ জুড়ে থাকি যে আজকে ভালোবাসা বাংলাদেশে কে আসবে, ইংরেজকে আমিও অনেক অপেক্ষায় থাকি যে আজকে আমরা কেমন গল্প শুনবো, কি হতে যাচ্ছে আজকে। তো সবকিছু মিলে অনেক অপেক্ষার, অনেক প্রতীক্ষার ফলাফল কিন্তু আজ আমরা পাচ্ছি। তো একদমই কাজ যা আছে হাতে সবকিছু শেষ করে ফেলতে হবে। আর এই মুহূর্তে যেখান থেকে শুনছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেকে দেশে থেকে শুনছেন, অনেকে দেশের বাইরে থেকে শুনছেন, অনেকে এই মুহূর্তে আমাদেরকে অনলাইনে শুনছেন, সবাইকে অনেক 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 ধন্যবাদ। এবং আজকে চমৎকার ওয়েদারটি শুধুমাত্র আপনাদের জন্য, এবং ভালোবাসায় বাংলাদেশে আর চমৎকার চমৎকার গান রয়েছে। তো বন্ধু যাদের মন খারাপ আছে কোনো কারণে, আশা করছি মনটা অবশ্যই ভালো হয়ে যাবে। আর এই মুহূর্তে যারা 16260 SMS করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সুরাইয়া আছেন আমাদের সঙ্গে নারায়ণগঞ্জ থেকে, আরও আছেন আমাদের সঙ্গে রুমি আছেন, উজ্জ্বল আছেন মাদারীপুর থেকে, তিনি আমাদের নতুন বন্ধু, অনেক ভালো লাগলো। আর নতুন বন্ধুর মনটা অনেক খারাপ, কারণ তার ভালোবাসা মানুষ তার সঙ্গে রাগ করেছে, কোনো সমস্যা নেই, রাগ করেছে রাগারাগি হবে, ভালোবাসাতে কিন্তু আর কিছুক্ষণ পরে দেখবেন ঠিক হয়ে গিয়েছে। তো অবশ্যই অবশ্যই মন খারাপ করা যাবে না, আর আমাদের সঙ্গে থাকলে মন খারাপ কখনোই হবে না। আরও আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সোনি আছেন আমাদের সঙ্গে, বন্ধুরা যারা আমাদের ভালোবাসা বাংলাদেশের হট সিটে বসে আপনার জীবনের গল্প আমাদের সবার সঙ্গে শেয়ার করতে চান, তাদেরকে বলছি অবশ্যই বন্ধু কাজটি করতে পারেন। তার জন্য যে ছোট্ট কাজটি করতে হবে তা হচ্ছে SMS করতে হবে। তো দেরি না করে এখন SMS পাঠিয়ে দিন, লিখুন SMS বলুন স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। তো বন্ধু একদমই দেরি করা যাবে না, আর এই মুহূর্তে যারা শুনছেন তারা কিন্তু অবশ্যই SMS পাঠাবেন 16260-তে, নামটি লিখতে হবে এবং আপনি কোথা থেকে SMS পাঠাচ্ছেন তা কিন্তু অবশ্যই জানাতে হবে। অনেকে নাম লিখেন কিন্তু কোথা থেকে আমাদেরকে শুনছেন, কোথা থেকে আমাদেরকে SMS করেছেন তা লিখেন না, এটা দেখলে কিন্তু আমার মনটা অনেক খারাপ হয়, কারণ এত সুন্দর করে SMS পাঠান আপনি, যদি আপনার নামটি না লিখেন তাহলে কি হলো বলুন। তো অবশ্যই অবশ্যই নামটি কিন্তু লিখতে হবে। আর বন্ধুরা যারা ফেসবুকে আছেন, ফেসবুকে কানেক্টেড হয়েছেন তাদেরকে বলছি অবশ্যই বন্ধু ফেসবুকে আপনি পোস্ট পেয়ে গিয়েছেন, আসলে একটু দেরি হয়ে গিয়েছে, তারপরও কোনো সমস্যা নেই, পোস্টে আপনি দেখে ফেলুন। আর আজকে আমাদের ভালোবাসার বাংলাদেশে থাকবেন নাফিসা। তো দেরি না করে এখনই লাইক দিয়ে আপনি আপনার কমেন্টই করে ফেলুন। আর যারা এখনো ফেসবুকে কানেক্টেড হয়নি তাদেরকে বলছি অবশ্যই বন্ধু ফেসবুকে কানেক্টেড হবেন, আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে হচ্ছে www.facebook.com/thakasam90.4 ভিজিট করলে আপনি আমাদের পোস্টটি পেয়ে যাচ্ছেন। নাফিসা দেখতে কিন্তু অনেক চমৎকার, আশা করছি তার ভালোবাসার গল্পটি অনেক সুন্দর হবে। তো বন্ধু দেরি না করে এখনই আপনি আপনার কমেন্টই করে দিন এবং লাইক দিতে একদমই ভুলবেন না, আর অবশ্যই শেয়ার করবেন। এত চমৎকার একটি পোস্ট, এত সুন্দর একটি পোস্ট শেয়ার না করে কি পারা যায় বলে। মিলন হোসেন আছেন আমাদের সঙ্গে, সজল দাস আছেন আমাদের সঙ্গে, আরো অনেকেই আছেন, সবার কমেন্ট এবং SMS আমি পড়বো। কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছি চমৎকার একটি গানে, সঙ্গে থাকুন। যাদের মন খারাপ একদমই মন খারাপ করা যাবে না, মনটি ভালো হয়ে যাবে, আর ভালোবাসা মানুষটির সঙ্গে রাগ হয়েছে কোনো সমস্যা নেই, সবকিছু ঠিক হয়ে যাবে। আর যদি কোনো কারণে কারোর সাথে কারো ব্রেকআপ হয়ে থাকে তাদেরকে একটা কথাই বলতে চাচ্ছি, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে, সামনে ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। তো বন্ধু কিপ স্মাইলিং, আর এই মুহূর্তে চলে যাচ্ছি গান, সঙ্গে থাকুন কিছু গানের বিরতির পর।
शाखों से पत्ते बेहया ছেড়ে খুশি আর ফির মুঝে খুশি তুমি মেরা সব লে গয়া না ফিকরে না শরম না লিহা এক বার আয়া
সদে সদে মে দিদার আয়া सबसे सबसे में दीदार आया है बेहद और बेशुमार आया है
मेरे तुमसे प्यार आया है मेरे तुमसे प्यार आया है बेहद और बेशुमार आया है
মজার সাথে অ্যালপেনলিবে ডাবলি হয়ে গেল না ডাবল ট্রিট
অ্যালপেনলিবে ডাবলি ডাবল ট্রিট ডাবল মজা
জিঙ্ক মোটর এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজআপ ডিপ অ্যাকশন দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ কারণ ক্লোজআপ আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস বারো ঘন্টা পর্যন্ত শুধুমাত্র একটি টুথপেস্ট নয় এ হলো ক্লোজআপ
মুসলিম জাহান জুড়ে এখন পবিত্র শাবান মাস এরপরে আসছে পবিত্র মাহে রমজান মাহে রমজানের আগমন বার্তা রোজাদারদের মনে সৃষ্টি করে পবিত্র শিহরণ রোজাদারদের জন্য রুহ আফসার আগাম শুভেচ্ছা রুহ আফসার শতাব্দীর সেরা পানীয় হামদর্দ ল্যাবরেটরিজ ওয়ার্ক বাংলাদেশ
ভালোবাসার বাংলাদেশ আপনি শুনছেন ভালো
ভালোবাসা বাংলাদেশ ইমা রয়েছে আপনার এই সঙ্গে থাকবো ঠিক রাত দেড়টা পর্যন্ত। এই মুহূর্তে যে যেখান থেকে শুনছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা ফেসবুকে কানেক্টেড হয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক কমেন্ট এবং এসএমএস চলে এসেছে, আমি সবগুলো করার চেষ্টা করবো। আর যারা আমার সাথে অলরেডি রাগারাগি শুরু করে দিয়েছেন তাদেরকে বলছি একদম রাগ করা যাবে না, ভালোবাসা মাসের সঙ্গে কি রাগ করা যায় বলুন। আর আমি তো আপনাদের বন্ধু, সব বন্ধুর সাথে কোনো রাগ করা যাবে না। আর যারা ফেসবুকে কানেক্টেড হয়নি তাদেরকে বলছি অবশ্যই বন্ধু ফেসবুকে কানেক্টেড হবে www.facebook.com/sarcasm90.4। আর বন্ধুরা আপনারা জানেন আজকে আমাদের ভালোবাসা বাংলাদেশে অতিথি বন্ধু নাপিতা, আজকে আমার সঙ্গে তার জীবনের গল্প। তো বন্ধু অবশ্যই সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক কমেন্ট চলে এসেছে, তো কমেন্টগুলো পড়ে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে অতি আবেগী ছেলে সাইদুল আছেন, মতলব সোহানপুর থেকে। তিনি লিখেছেন আমরা কেমন আছি, তিনি ভালো নেই কারণ তার বেস্টফ্রেন্ডটাকে একদমই রিলিভ করে না, একটি উপদেশ দিতে বলেছেন, চেষ্টা করছি উপদেশ দেবার। সাইদুল কথা হচ্ছে যে রিলিভ করে না, বিশ্বাস কিন্তু খুব বড় একটি জিনিস, এটা জোর করে পাওয়া যায় না। ভালোবাসা যেমন জোর করে পাওয়া যায় না, বিশ্বাসটাও, বিশ্বাসটা অর্জন করতে হয়। তো যে কোনো ভাবে আপনি বিশ্বাসটা অর্জন করতে পারেন, কিন্তু কিভাবে করবেন সেটা কিন্তু আপনার ব্যাপার, চেষ্টা করুন হয়ে যাবে। আনিসুর রহমান আছেন আমাদের সঙ্গে, তিনি ওয়ালসনে ডিউটি করছেন, আমাদেরকে শুনছেন, অনেক ভালো লাগছে, অনেক ধন্যবাদ আনিসুর রহমান, সঙ্গে থাকবেন। এস বি অধরা আছেন আমাদের সঙ্গে, আর আছেন এই মুহূর্তে নাদির হোসেন, বললাম না আসার পরে রাগারাগি শুরু হয়ে যায় সবার। নাদির হোসেনও তাই লিখেছে, আমার উপর তার অনেক রাগ হচ্ছে কারণ আমি কখনোই তার কমেন্ট করি না। নাদির হোসেন আমি চেষ্টা করবো সবসময় আপনার কমেন্ট করার, এবং যারা কমেন্ট করে রেগুলার কমেন্ট করে বা মাঝে মধ্যে কমেন্ট করে যার কমেন্ট আমি দেখে আমি কিন্তু চেষ্টা করি অন্তত পক্ষে নামটি পড়ে দেওয়ার। তো বন্ধু একদমই রাগ করা যাবে না। খন্দকার রিন্টু মালাকার আছেন, তিনি ইন্ডিয়া থেকে আমাদেরকে শুনছেন, অনেক ধন্যবাদ রিন্টু, সঙ্গে থাকবেন। এম ডি মেহেদী হাসান আছেন আমাদের সঙ্গে, আরো আছেন ক্রিকেট পাগল আলামিন। আর যারা 1626 এস এম এস করছেন তাদেরকে বলছি বন্ধু অবশ্যই আপনি এস এম এস টি পাঠাবেন, কিন্তু এস এম এস টি পাঠানোর সময় আপনার নামটি লিখবেন এবং আপনার লোকেশন স্পেস আপনার এইজ দেন, আপনার মনের যত না বলা কথা আছে লিখে পাঠিয়ে দিন 1626 এই নাম্বারে। আব্দুর রহিম আছেন গোপালগঞ্জ থেকে, আর আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে মাসুদ আছেন শ্যামপুর থেকে। কিন্তু সবাই কত সুন্দর করে নামটি এবং পাশে সুন্দর করে তার লোকেশনটি লিখে দেয়, দেখে খুবই ভালো লাগে। তো বন্ধু স্যার 1626 যে সঙ্গে করছেন তাদেরকে বারবার করে বলছি নাম এবং লোকেশনটি লিখতে একদমই ভুলবেন না। কাঞ্জিলা ইসলাম আছেন আমাদের সঙ্গে, আরও আছেন আমাদের সঙ্গে নারায়ণগঞ্জ থেকে মনির আছেন আমাদের সঙ্গে, হেলেন আছেন আমাদের সঙ্গে, আমানুল্লাহ আছেন জয়পুর থেকে, সাগর বারোই আছেন আমাদের সঙ্গে, আরো আছেন দেলোয়ার ময়মনসিং থেকে আছেন, বর্মন আছেন আমাদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া থেকে, আরো আছেন আমাদের সঙ্গে সাগর আছেন, রাসেল ইমন পুরান ঢাকা থেকে আছেন, বাবলু আছেন আমাদের সঙ্গে পুরান ঢাকা থেকে। অনেক অনেক ধন্যবাদ যারা আমাদেরকে এস এম এস করছেন, এস এম এস করতে থাকুন, আমি তো আছি আপনার এস এম এস টি পড়ে দেওয়ার জন্য। আর যারা 1626 এস এম এস করছেন তাদেরকে বলছি, এবং যারা আমাদের ভালোবাসা বাংলাদেশে আসতে চান তাদেরকে বলছি অবশ্যই বন্ধু আপনি আসতে পারবেন, তার জন্য যে ছোট কাজটি করতে হবে তা হচ্ছে এস এম এস করতে হবে। সো দেরি না করে এখন এস এম এস টি পাঠিয়ে দিন, লিখুন এফ এম গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 1626 এই নাম্বারে। আর বন্ধু যারা ফেসবুকে কানেক্টেড আছেন অবশ্যই আমাদের সঙ্গে কানেক্টেড হবেন ফেসবুকে www.facebook.com/sarcasm90.4। আর অলরেডি কিন্তু আমরা পোস্ট দিয়ে দিয়েছি অনেকক্ষণ হয়েছে, তো লাইক দিয়ে আপনি আপনার কমেন্টই করবেন, আপনার মনে যত কথা আছে সবই কিছু সবকিছু আমাদেরকে জানাতে পারবেন। আর বন্ধুরা যারা সুন্দর করে কবিতা লিখতে পারেন অথবা ভালোবাসা মানুষের জন্য কিছু কথা জমিয়ে রেখেছিলেন, লিখে ফেলেছেন কোনো এক সময়, তাদেরকে বলছি অবশ্যই আপনার সেই লেখাগুলো আমাদেরকে পোস্ট করবেন। আমাদের যে কমেন্ট আমরা যে পোস্ট দিয়েছি সেই পোস্টে আপনি আপনার কমেন্টে সেই লেখাগুলো আপনি আমাদেরকে পাঠিয়ে দিন, আর আপনার সেই সুন্দর কমেন্টই এবং এস এম এস এ পড়ে দিবে আমাদের এতে সাম। তো বন্ধু দেরি না করে এখন পাঠিয়ে দিন, আমি সেই কমেন্টগুলো থেকে সিলেক্ট করে তারপর আমাদের গুরুকে দিব, আর আপনার সেই সুন্দর কমেন্ট আমাদের করে পড়ে দিবে। তো বন্ধু দেরি না করে এখনই পাঠিয়ে দিন। আর এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, অনেক কথা তো বলেছি, আরও অনেক কথা হবে, নতুন আরেকটি ঘন্টায় হাজির হয়ে যাবো। তো বন্ধু সঙ্গে থাকুন, সাথে থাকুন ফেসে গানে বেরোতে পর। আর আরেকটি কথা, ভালোবাসা মানুষের থেকে কিন্তু কখনোই দূরে যাওয়া যায় না, যত যাই হোক মনে হয় যে সবসময় কাছেই থাকি সঙ্গেই থাকি, আর এই মুহূর্তে শুনবো দূরে কোথাও যেও না।
Thank you. Energy Dunia, brought to you by Royal Tiger Energy Drink. Recharge yourself. Exclusively composed by Huan.
Dhaka FM.
Virgin Germany Hulk, extremely artisanal, Black Horse, Shopsho.
94.4. রক্সি ফিউশন টাইম চেক, এখন সময় রাত 11টা। রক্সি ফিউশন স্টাইলিশ ওয়াল ফিনিশ,
রক্সি পেইন্টস নিয়েও স্টাইলিশ ওয়াল ফিনিশ, রক্সি ফিউশন। রক্সি ফিউশনে আছে 9টি ক্যাটাগরিতে 2 শতাধিক হৃদয় কালার ডিজাইন, স্টেনসিল, ওয়ালপেপার, ফ্যান কোটিং, টেক্সচার, আর্ট, রেইনবো, স্প্ল্যাশ, ফ্লোরাল, টেক্স ওয়ার্ক, যা আপনার ঘরের দেয়ালকে করে তুলবে আপনার মনের মতোই সুরুচিকর, সজীব। রক্সি ফিউশন স্টাইলিশ ওয়াল ফিনিশ।
দূর তারো নদী রে
প্রয়োজন যেমনই হোক এক্সট্রিম এনার্জির জন্য ব্ল্যাক হর্স।
আমের সেরা সাদে মন জুড়ো
থাকা আমের সেরা সাদে ম্যাঙ্গোলি।
Okapia awesomeness, full on. Okapia chicken generation. Okapia it's stylish and cool. Okapia awesome features the food. Okapia it's the time to cheer. Okapia yes, that's champagne. Yeah, Okapia mobile brings you the best quality handsets in town. In amazing features, even exclusive stylish design. Apna ke debe ek do danto brand experience.
Okapia bonding inspire.
ভালোবাসার বাংলাদেশ আমাদের সঙ্গে যোগ দিবেন আমাদের এহতেশাম এবং আমাদের ভালোবাসা সেই বন্ধুটি, যার অপেক্ষা আমরা সারা সপ্তাহ থাকি। আর বন্ধু, আপনি যদি চান আমাদের ভালোবাসা বাংলাদেশের হট সিটে বসে আপনার জীবনের গল্প আমাদের সবার সঙ্গে শেয়ার করতে, তার জন্য আপনাকে যে ছোট কাজটি করতে হবে তা হচ্ছে এসএমএস করতে হবে। দেরি না করে এখন এসএমএস টি পাঠিয়ে দিন। লিখুন এফএম গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর এই মুহূর্তে আপনার মনের যত না বলা কথা আছে সবকিছু জানাতে পারেন আপনি আমাকে, তার জন্য আপনাকে যে এসএমএস করতে হবে সে এসএমএস টি পাঠিয়ে দিন 16260 আপনার নামটি এবং আপনার লোকেশনটি লিখতে একদম ভুলবেন না। আর যারা ফেসবুকে আছেন, ফেসবুকের মধ্যে কানেক্টেড আছেন, আর যারা কানেক্টেড হবেন বলে চিন্তা করেছেন তাদেরকে বলছি আমাদের যে ফেসবুক অফিসিয়াল ফ্যান পেজটি আছে হয়েছে www.facebook.com/thakaafm90.4, আপনি অবশ্যই কানেক্টেড হবেন। কারণ আমরা যে পোস্ট দিয়েছি আমাদের আজকের ভালোবাসার বন্ধু সেই বন্ধুটি, আজকের যে গেস্ট, আজকে আমাদের ভালোবাসার বাংলাদেশ অতিথি বন্ধু হচ্ছে নাফিসা। আজকে আমরা শুনবো তার জীবনের গল্প। আসলে নাফিসার ভালোবাসা চারপাশের গল্পটি কেমন হবে একটু চিন্তা করে দেখুন তো। ভালো হবে না খারাপ হবে আসলে বোঝা যাচ্ছে না, শুনলে বুঝতে পারবো। তো বন্ধু সঙ্গে থাকতে হবে কিন্তু। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি 16260 অনেকেই আছেন আমাদের সঙ্গে। রায়হান আছেন কদমতলি থেকে, হাবিবুর আছেন নারায়ণগঞ্জ থেকে, জ্যোতি হোসেন আছেন আমাদের সঙ্গে, আর আছেন আমাদের সঙ্গে 16260 হাসান তালুকদার আছেন কুমিল্লা থেকে। অনেক কষ্ট হয় যখন তুমি আমার উপর রাগ করো, অনেক হ্যাপি হই যখন আমার জন্য কেউ হাসে, নিজেকে একটু অপরাধী মনে হয় যখন কেউ বাকি টুকুর আসেন। আসলে SMS এ কবিতা লিখতে একটু প্রবলেম হয়। আর বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই যে কাজটি করবেন তা হচ্ছে আপনি বাংলা কোনো পন্থে লিখবেন না, কারণ আমাদের সরকার কিন্তু বাংলা পন্থে সাপোর্ট করে না। তো যা লিখবেন ইংলিশে লিখবেন, 16260 যারা SMS করছেন। আর দেখতে পাচ্ছি ফেসবুকে আছেন অনেকে আমাদের সঙ্গে, ফেসবুকে যারা আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো কানেক্টেড হয়নি আমারও আমি অ্যাড্রেসটি বলে দিচ্ছি, তা হচ্ছে www.facebook.com/sakafm90.4 আপনি অবশ্যই অবশ্যই কানেক্টেড হবেন। আছেন দেশে রাজা আছেন আমাদের সঙ্গে, আরও আছেন মোহাম্মদ জায়হান, মোহাম্মদ মাহবুবুর রহমান খান আছেন আমাদের সঙ্গে, আরও আছেন তহবিল ইসলাম শাহান আছেন, সুজন আছেন আমাদের সঙ্গে, আরও আছেন এম ডি রায়হান আছেন সাভার থেকে, আর অনেকেই আছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর অনেক অপেক্ষা করছেন সবাই যে কখন আমাদের FM গুরু এদেশাম আসবে। কি বন্ধু আর একটু অপেক্ষা করুন, আর কিছুক্ষণ অপেক্ষা করলেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের FM গুরু এদেশামকে। বন্ধু সঙ্গে থাকুন। আর দেখতে পাচ্ছি এই মুহূর্তে মহিদুল হাসান আছেন আমাদের সঙ্গে, আর আছেন আমাদের সঙ্গে শান্তন নাহার সাথী আছেন আমাদের সঙ্গে, রবিন আছেন, আরো অনেকেই আছেন। সবাইকে অনেক 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 ধন্যবাদ। আর বন্ধু অবশ্যই কিন্তু কানেক্টেড থাকবেন, সঙ্গে থাকবেন সবসময়, কারণ আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাচ্ছে কিন্তু ভালোবাসা সেই বন্ধুটি, ভালোবাসা সেই আমাদের অতিথির গল্প। তো বন্ধু সঙ্গে থাকতে হবে। পাপ্পু আছেন আমাদের সঙ্গে, রবিন আছেন, SK মুস্তাকিন আছেন আমাদের সঙ্গে, শাকিল MMJ আছেন আমাদের সঙ্গে, S নীরব খান আছেন, আরও আছেন আমাদের সঙ্গে রাসেল আহমেদ, ইকবাল ভার্জে, MD শারমিন আছেন আমাদের সঙ্গে, আরও আছেন রুমান রাকিব, রিপন রায়, মালিক ফাহিম আছেন আমাদের সঙ্গে, MD পনির উদ্দিন আছেন, থ্যাংকস জানিয়েছেন আমাদেরকে, সারাউদ্দিন আহমেদ আছেন, সজল দাস আছেন আমাদের সঙ্গে, অ্যাঞ্জেল রিমি, ওহি আহনাফ আছেন আমাদের সঙ্গে, ইকবাল হোসেন আছেন, MD মহিউদ্দিন ভুইয়া সহ আরও অনেকেই আছেন। যারা কানেক্টেড হননি এখনো তাদেরকে বারবার করেই বলছি বন্ধু কানেক্টেড হয়ে যান ফেসবুকে www.facebook.com/sakafm90.4। জানিস রহমান আছেন, নিঝুম ফাহিম আছেন আমাদের সঙ্গে, প্রজাপতি ঝর্ণা আছেন, লিপি আছেন আমাদের সঙ্গে, সাইফুল সজল আছেন, সাইফুল ইসলাম সজল তিনি লিখেছেন তিনিও আছেন। অনেক ভালো লাগলো জেনে, সঙ্গেই থাকতে হবে কিন্তু। ভালোবাসার রোদ বৃষ্টি আছেন, তাহিদুল ইসলাম শাকিল আছেন, সালিম আহমেদ আছেন, SM শুভা আছেন, শিবচর থেকে আছেন, আলমাস মোল্লা আছেন, নাইম হোসেন আছেন আমাদের সঙ্গে, আরও আছেন তহিদুল ইসলাম শাকিল, রাহাত খান আছেন আমাদের সঙ্গে, সুলাইমান খান আছেন, আরও অনেকেই আছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর কিছুক্ষণ যে সঙ্গে থাকতে হবে, সবাই অপেক্ষা করছেন আমাদের FM গুলো কখন আসবেন, আর একটু অপেক্ষা করতে হবে বন্ধু। সুলাইমান খান আমাদের সবাইকে হাই জানিয়েছেন, ভিকি কাল্লাল আছেন আমাদের সঙ্গে, আরও আছেন আমাদের সঙ্গে AN পারভেজ আছেন, আদনান হাসান পারভেজ আছেন, অবহেলা শামীম আছেন, তামান্না আছেন আমাদের সঙ্গে, আরও আছেন রফাত, আদনান আছেন, লগাউ আছেন, MA করিম, রাহিদ আছেন আমাদের সঙ্গে শিবচর থেকে, সুলাইমান খান আছেন, জুনায়েদ আহমেদ আছেন আমাদের সঙ্গে, আরও আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে অস্থির ছেলে ইমন আছেন আমাদের সঙ্গে, অদ্ভুত ছেলে আছেন, রঙিন রংকুলি আছেন, আরও আছেন আমাদের সঙ্গে মোস্তফা নাম আছেন, MD আমিনুল হক সহ আরো অনেকেই আছেন। সবার অনেক কমেন্ট এবং অনেক অভিযোগ তা করার আমি চেষ্টা করবো সবার কমেন্ট অন্ততপক্ষে নামগুলো পড়ে দেয়। তো বন্ধুর সঙ্গে থাকতে হবে, মন খারাপ করা যাবে না একদমই। আমি চেষ্টা করবো অবশ্যই আপনার কমেন্টস এবং SMS আমি পড়ে দেওয়ার চেষ্টা করবো। MD ফেরদৌস আছেন আমাদের সঙ্গে, আমাদের নতুন বন্ধু, সবসময় সঙ্গে থাকবেন বন্ধু। MD মাহবুবুর রহমান শাহান আছেন, রাসেল মাহমুদ আছেন, মুন্সি আরমান আছেন আমাদের সঙ্গে, কাউসার আহমেদ লিমন আছেন, রাফাত আফরান আছেন আমাদের সঙ্গে, আরও আছেন আশরাফুল আলম আছেন, SM শুভ সহ আরও অনেকেই আছেন। সবাইকে অনেক 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 বেশি করে ধন্যবাদ, আর সঙ্গে থাকতে হবে বন্ধু। নবী খান আছেন, কায়েস আহমেদ আছেন আমাদের সঙ্গে, আজকে প্রথম লাইভ শুনছেন অনেক ভালো লাগছে তার, আপনাদের অনেক ধন্যবাদ বন্ধু। অ্যাপল বয় রহিম আছেন আমাদের সঙ্গে, তার মনটা ভালো নেই, সঙ্গে থাকুন, আশা করছি ভালো হয়ে যাবে। ইমরান খান আছেন, এমডি সোহেল রানা আছেন আমাদের সঙ্গে, আলমাস মোল্লা আছেন আমাদের সঙ্গে শিবচর থেকে, এমডি সোহেল রানা আছেন, জানতে চেয়েছেন আমরা সবাই কেমন আছি, অনেক ভালো আছি, আপনারা সঙ্গে থাকুন আরো বেশি ভালো হয়ে যাব। মাহবুবুর রহমান আছেন আমাদের সঙ্গে, আর বন্ধু আপনাদেরকে বারবার করে জানিয়ে দিচ্ছি আজকে আমাদের ভালোবাসা বাংলাদেশের অতিথি বন্ধু নাফিসা, আজকে আমরা শুনবো তার জীবনের গল্প। তো বন্ধু সঙ্গে থাকতে হবে, আর সবাই এই মুহূর্তে অপেক্ষা করছে আমাদের এফএম গুরুর জন্য। তো বন্ধু আর দেরি করছি না,
প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। কোন একটি মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি, হঠাৎ করে কারো প্রার্থনা আমাকে কিছুক্ষণের জন্য স্তম্ভিত করে দিল। সে প্রার্থনায় বলছে, পিতা ধর্ম পিতা সর্গ পিতরি পরমন্তপ পিতরি পিতিমাপন্নে প্রেহন্তেশ্বরবদেব জননী যদম স্বর্গাদৌপি গরিয়সি। কিছুদিন এগিয়ে গিয়ে মসজিদের সামনে কাউকে জোরে সরে তার বাবা মার জন্য প্রার্থনা করতে গিয়ে আবার স্তম্ভিত হলাম। কপিল হাম হুমা কামার আব্বায়ন সগিরা। প্রতি মুহূর্তে কোনো বাবা কোনো মায়ের জন্য কোনো সন্তানের এই যে আকুতি, আমার বাবাকে বাঁচিয়ে দাও এবারের জন্য, আমার মাকে আরো বহু বছর বাঁচিয়ে রাখো, যার জন্য আমার জন্ম হয়েছিল, যে আমাকে হাত ধরে পথ চলতে শিখিয়েছে, স্রষ্টা যেখানে শিখিয়ে দিয়েছিল পৃথিবীতে গিয়ে যদি সত্যি কখনো কোনো কষ্টে থাকো কোনো বিপদে পড়ো তাহলে একজন অ্যাঞ্জেল আছেন যিনি তোমাকে সাহায্য করবেন। স্রষ্টা কানে কানে সেই যে শিশুটি জন্ম নেবে ভবিষ্যতে তাকে কানে কানে পড়িয়ে দিয়েছিলেন তাকে তুমি মা বলে জানবে, সে অ্যাঞ্জেলের নাম হচ্ছে মা। সে মাকে বাঁচানোর জন্য বাবাকে বাঁচানোর জন্য সব সময় আমাদের ভেতরে আকুতি থাকে, আর একতির জায়গাতে আমরা কোনো পরিবর্তন চাই না, আমরা আসলেই বদলাতে চাই না, আমাদেরকে কোনোভাবেই বদলাতে নেই, আমাদের আমিত্বের আমাদের এই বন্ধনের কোনো বদল হয় না। মানুষকে ভালোবাসার ক্ষেত্রেও আমরা কিন্তু নিরঙ্কুশ, মানুষের ভালোবাসা এক পাগল হওয়ার জন্য মানুষ মানুষের ভালোবাসার আপিস হচ্ছে আমাদের সত্যিকারের মৃত্যু হোক ভালো লাগায় তার জন্য আমরা সব সময় পাগল হয়ে থাকি। সেক্ষেত্রে আমাদের একটি চাওয়া, আমরা আসলেই বদলাতে চাই না, আমাদের বদলাতে নেই, ভালোবাসার ক্ষেত্রে কোনো বদল হয় না। এই ভালোবাসাগুলোকে যারা সামনে থেকে প্রতিনিধিত্ব করছে, এই ভালোবাসাগুলোকে সত্যিকার অর্থে যারা প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে, যখন একটি মানুষ জীবন এবং মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যখন কোনো বাবা বা মায়ের বাঁচবার জন্য আকুতি করছে, তখন কিছু মানুষ আছে সত্যিকার অর্থে আমরা যখন প্রার্থনার মধ্যে রত আছি তখন সেটিকে বাস্তবে রূপায়িত করার জন্য পাগল হয়ে থাকছে। কি সোশ্যাল মিডিয়ামগুলোতে কি সামনাসামনি সবসময় তাদের জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। স্পেশালি ব্লাড ডোনেশন এমন একটি উপলক্ষ, এমন একটি বাহন যার মাধ্যমে বহু মানুষের জীবন বাঁচানোর দারুণ এক উপলক্ষ হিসেবে এটি কাজ করতে পারে। সেরকম একটি কাজের সাথে একজন মানুষ চমৎকারভাবে জড়িয়ে আছে যাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, যাকে সত্যি আমার সম্মান জানানোর ভাষা জানা নেই, যারা ফেসবুকের সাথে ফেসবুকের বিভিন্ন নেটওয়ার্কিং এর সাথে যারা জড়িত আছে তারা খুব ভালো করেই জানে এবং এই নামটার সাথে খুব ভালোভাবে পরিচিত, যার নাম তিতি। তিতির নামটাই সেলফ আমার মনে হয় ডিসক্রাইব করে অনেক কিছু, যারা সত্যি তাকে কাছ থেকে জানে সেই মানুষটি আজ আমার সামনে উপস্থিত। আরো বেশি আমি এক্সাইটেড একজন মানুষের কাছে সত্যিকার অর্থে নিজেকে আজকে উজাড় করতে যাচ্ছি। আমি আমি এত বেশি প্রাণ খোলা করে কারো প্রশংসা লাইফে করেছি কিনা জানি না, বাট আমি তার প্রশংসা করতে চাই কারণ আমার শৈশব এবং কৈশোরের সাথে তার দেওয়া স্মৃতি ভেসে আছে। তার দেওয়া সেই যে গানটা একটু শুনে আসতে চাই। এই সেই মানুষ, ইনফ্যাক্ট বাংলা সঙ্গীতকে, ইনফ্যাক্ট ব্যান্ড সঙ্গীতের আমাদের যে ট্রান্সফরমেশন, যে দু একজন মানুষের হাত ধরে এই 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 জগতের সাথে পরিচিত হয়েছে, আমি গুরুদের সঙ্গে স্পেশালি তাদেরই একজন আমার সামনে উপস্থিত। এক্স্যাক্টলি বন্ধু, খুব অল্প সময়ের মধ্যেই সেই মানুষটির কণ্ঠস্বরের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি আমি এবং সেই মানুষটার কাছে আমি আসব। ঠিক তার আগ মুহূর্তে আমি যে কথাটি বলছিলাম যে আমার শৈশব আমার কৈশোর আমার যৌবনের বহু সন্ধিক্ষণের উপসর্গ বহু সন্ধিক্ষণের স্মৃতি সাপ্লাই হয়ে এসেছে মানুষটির কাছ থেকে, আমার তার কাছে রাখছে কৃতজ্ঞতা। আমি তাকে আরেকটু ডিটেলসে এই কারণে জানি, আমি যতদূর জানি যে তার বাবা তার দাদা, তার পূর্বপুরুষ, তারা এমনই একটি পরিবার পরিস্থিতি এবং সংস্কৃতি বিনষ্ট করতেন। তারপরও কোনো মানুষকে এভাবে মাটি হয়ে যেতে আমি খুব কাছ থেকে খুব বেশি দেখিনি। আমি তার পার্সোনালিটির মধ্যে সেই জিনিসটা দেখতে পাই, যেটা আমি বলি তোমাদেরকে এইভাবে বন্ধু, যে আঁকা বাঁকা মেঠোপা পথ, তপ্ত মাটি, ঝুম বৃষ্টি, হঠাৎ নাকে এসে লাগা মাটির সোদা গন্ধ, এই মানুষটির পার্সোনালিটির মধ্যে এরকম মাটির সোদা গন্ধই উঠে আসে আমার কাছে। আমি দারুণ একটা বড় জায়গা থেকে মানুষের সাথে এইভাবে মিশে যেতে খুব কম মানুষকে দেখেছি। আমার রাজ্যের কৃতজ্ঞতাই মানুষের কাছে। মানুষ আমাকে গুরুয়েতে শ্যাম বলে, আমি সারেন্ডার করতেছি এর পার্সোনালিটির কাছে। জীবন অনেক দিন অনেক বড় করে বাঁচুক এই মানুষটি, স্বপ্নের চাইতে বেশি করি, তাকে অনেক শ্রদ্ধা করি আমরা, তাকে আমরা ভালোবাসি অন্তরের অন্তঃস্থল থেকে। আজ সুযোগ পেয়েছি প্রায় 40-45 লক্ষ মানুষকে সাথে নিয়ে বলতে, অনেক ভালোবাসি আপনাকে, আমরা অনেক পছন্দ করি, অনেক টান আপনার প্রতি। আমি আজ বলতে পারছি দ্যাটস ওয়াই আই এম ফর্চুনেট। বাট আপনি জানেনও না কত মানুষের শৈশব কৈশোরের চমৎকার সুধিকার তৈরি করে রেখেছেন আপনি দিনের পর দিন। আমি বলছি মাকসুদুল হকের কথা, আমি বলছি আমাদের ব্যান্ড সঙ্গীতের মাকসুদের কথা, আমি বলছি সেই মেলায় যাই রে, সেই বাসন্তীর আম শাড়ি পরে যে স্মৃতি আমার পয়দা করে দিয়েছিল বহু বছর আগে আমার ভেতরে, সেই মাকসুদের কথা। যে মাকসুদ এখন ঢাকা এফএম 90.4 এর একজন একজন সম্মানিত সদস্য, নিজ দা অপারেশন ডিরেক্টর মিস্টার মাকসুদুল হক, আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি। এবং ভালোবাসা বাংলাদেশ সত্যি আজকে অনেক বড় একটি হাইটে গিয়ে পৌঁছালো উইথ ইয়োর প্রেজেন্স। আমি সত্যি সম্মানিত বোধ করছি এবং আমি প্রায় 40-45 লক্ষ লিসনার্স কমিউনিটির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে।
থ্যাংক ইউ এতশাম। আমি অনেক সময় অনেক আলাপ হয়, অনেক অনুষ্ঠান নিয়ে আলাপ হয় এই ঢাকা এফএম 90.4। আমি জয়েন করলাম 2 মে এবং সত্যিকার অর্থে আমি কিন্তু রেডিও খুব কমই শুনতাম। ঢাকাতে জয়েন করার পর ভালোবাসা বাংলাদেশের যে একটি যে ডাইনামিক্স, যে ডাইনামিক্সটা আমি এত অবাক হই যে এত লক্ষ লক্ষ লোক এই অনুষ্ঠানটাকে ভালোবাসে এবং তার ঊর্ধ্বে তুমি এই অনুষ্ঠানটা যেভাবে স্টিয়ারিং করছো, ড্রাইভিং করছো, এবং তাতে যে সারা বাংলাদেশের মানুষ তোমার কথায় উঠছে, শুনছে এবং রেসপন্ড করছে, এটা কিন্তু চারটিখানি কথা নয়। এতে আমি মনে করি এটাও একটি ডেফিনেটলি তোমার একটা ট্যালেন্ট আছে, আকাশচুম্বী একটি ট্যালেন্ট, সত্যি আমি সেটাকে শ্রদ্ধা করি। আর ভালোবাসার বাংলাদেশের যারা শ্রোতা আছেন তাদেরকে সবাইকে বলতে চাই আমি আপনাদের প্রিয় মাকসুদ ভাই, এবং অত্যন্ত আমি আনন্দিত আজ আপনাদের সাথে জয়েন করতে পেরেছি। আমি জয়েন করার পর থেকেই কিন্তু ভালোবাসা বাংলাদেশের টিম আমার পিছে লেগে আছে। আপনি একটু বসেন মাকসুদ ভাই, কি কারণে জানি লজ্জাই পাচ্ছি কিনা জানি না, আসলে আমার কথা আমার নিজের রেডিও স্টেশনে নিজের কথা বলা আদৌ সমীচীন হবে কিনা আমি তাও ভেবেছি। তবে আজকে রেসপন্ড করতে বাধ্য হলাম, রীতিমতো তারা আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছে, আজকে আপনাকে আসতেই হবে কেন, আজকে একটা বিশেষ শো। আর বিশেষ শোর কারণটি যেটা অলরেডি এতে স্বামী ইঙ্গিত করেছে যে আমরা একটি রক্তের বন্ধন সৃষ্টি করতে চাচ্ছি বা সৃষ্টি শুরু হয়ে গেছে। আপনারা যারা নিয়মিত শুনছেন ঢাকা এফএম 90.4 একটি ব্লাড হেল্পলাইন আমরা শুরু করেছি, এটা আমাদের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, প্রত্যেকটি কোম্পানির একটি সামাজিক দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতার আলোকে আমরা এই কর্মটি করতে চলেছি বা অলরেডি শুরু হয়ে গেছে। এবং আপনারা নিয়মিত যারা শুনছেন তারা দেখছেন আমরা বিভিন্ন অ্যাপিল দিনে 4-5 বার করে যাচ্ছি। আইডিয়াটা যখন আসে হঠাৎ করে আমার মনে পড়ল যে গত 2 বছর ধরে আমার ফেসবুকে এক বন্ধু সাবরিনা সিরাজি দিদির, উনি একজন বিশাল মুখের কবি, নিজেও অত্যন্ত সম্ভ্রান্ত বংশের একজন মানুষ, প্রচন্ড মেধাবী, ওনাকে আমি 2 বছর ধরেই দেখছি উনি কিভাবে ফেসবুকে এই ব্লাড ডোনেশন গুলো করে বেড়াচ্ছেন। এবং শত শত সেই দানা ট্র্যাজেডির থেকে শুরু করে সেই দেশের মনোযোগপূর্ণ অবস্থায় তার নিরলস সকাল দিন নেই রাত নেই কাজ করে যাচ্ছেন, তার উপর শিক্ষিকা শিক্ষয়িত্রী, এবং আমি সত্যি এত অবাক হয়েছি আর মনে মনে ভাবতাম যদি আমি একটা সুযোগ পেতাম ওনার সাথে কোনোভাবে এই ব্লাড ডোনেশন প্রোগ্রামে একত্রিত হতে, সেই সুযোগটা আল্লাহ করে দিলেন এই ঢাকা এফএম আসতে। এবং যখনই ওনাকে বললাম যে একই জিনিসটা আমরা আপনার একই পিল আমরা ঢাকা এফএম 90.4 এ করতে চাই আমাদের সামাজিক দায়বদ্ধতার থেকে, উনি সাথে সাথে স্বতঃস্ফূর্ত ভাবে রেসপন্ড করলেন। নট অনলি দ্যাট, উনি এই দু বছর পরে প্রথম মুখের সামনাসামনি সাক্ষাৎ হলো এই যে এক সপ্তাহ 10 দিন আগে, সবকিছু আমরা শেষ করলাম এবং অলরেডি অ্যাপিল শুরু হয়ে গেছে। আর এটা শান তুমি শুনে খুব খুশি হবে, আই এম শিওর ঢাকা এফএম 90.4 এটা কিন্তু আমাদের অনগোয়িং প্রসেস, এবং যতদিন সম্ভব যতদিন রক্তের প্রয়োজন থাকবে এই দেশে, যেটা আমি মনে করি কোনোদিনও ফুরানো নেই, প্রতিদিনই আমাদের মানুষের রক্তের প্রয়োজন, এই প্রোগ্রামটি চালু থাকবে। এবং আমাদের কনস্ট্যান্টলি আমরা ঢাকা এফএম এ মানুষের জন্য ফোন করলে বুঝতে পারে না, কারো যদি ব্লাডের সময় রক্তের প্রয়োজন হয় আমরা উই আর ইউর ব্লাড ফ্রেন্ডস, উই আর ইউর ব্লাড হেল্পলাইন, অ্যান্ড উই উইল হেল্প ইউ, অ্যান্ড দ্যাট ইজ এ কমিটমেন্ট দ্যাট উই হ্যাভ গিভেন। আর আমরা সামনে 14th April 14th রোববার বিশ্ব ডোনার দিবস, রক্ত যারা দান করে তাদের জন্য একটি দিবস, সেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ঘোষিত, প্রতি বছর এটি হয়। এই বছর 14th June সকাল 9:30 আমরা এই অনুষ্ঠানটি ফর্মালি লঞ্চ করছি ঢাকা ইউনিভার্সিটির সেনেট হলে, আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় মানুষ এবং আমাদের শ্রদ্ধেয় বিসি স্যার আরিফিন সিদ্দিকী স্যার, উনি চিফ গেস্ট হিসাবে এটা অনুগ্রহ করবেন। এবং আমরা ঢাকা ইউনিভার্সিটি ছাড়া জগন্নাথ ইউনিভার্সিটি এবং ইডেন গার্লস কলেজের হাজারো ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকাকে আমরা পাচ্ছি, যারা সাথে থাকবেন, আমরা এটা লঞ্চ করব এবং আমাদের কমিটমেন্ট আমরা পাবলিকলি দেব। তো আমি এই সুযোগে ভালোবাসার বাংলাদেশের সবাইকে অনুরোধ করবো, যারা যারা ঢাকা ইউনিভার্সিটির পাশে থাকেন বা দূরেও থাকেন, যদি সময় সুযোগ করতে পারেন রোববার 9:30 সময় ঢাকা ইউনিভার্সিটির সেনেট ভবনের সামনে চলে আসবেন। আমরা এই যে রক্তদান কর্মসূচি ছাড়া আমাদের এই অনুষ্ঠানটি আমরা অফিসিয়ালি লঞ্চ করতে যাচ্ছি। এই সুবাদে আমি মনে হয় আমার একটা তারা আছে, এতে সব আমাকে ছেড়ে দিতে হবে, কালকে সকালে আমার কিছু কাজ আছে। তা আমি এই সুযোগে কিন্তু যেটা করতে চাচ্ছি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, যে প্লিজ ঢাকা এফএম এর পক্ষ থেকে আমরা একটা তিথিকে তার নিরলস পরিশ্রম এবং সত্যি মানুষের জন্য এভাবে কাজ করার লোক কিন্তু খুব কম পাওয়া যায়, আমাদের পক্ষ থেকে খুব ছোট্ট একটি সরি আমি মশল কিন্তু পাবলিকলি করি না, আজকে পারছি না, অত্যন্ত ছোট্ট একটি নগণ্য একটা আমরা স্বীকৃতি তাকে দিতে চাচ্ছি আমাদের ঢাকা এফএমের টিকিট।
স্বীকৃতি স্বারক আমরা এখন হ্যান্ড ওভার করতে যাচ্ছি, অপারেশন ডিরেক্টর মিস্টার মাসুদ এখন হ্যান্ড ওভার করছেন তিতির কাছে। তিতির হচ্ছে সেই নাম যে নামটার সাথে আপনারা অলরেডি পরিচিত আছেন, যে রক্তদানের সাথে চমৎকার ভাবে তার যে সাহায্য, এবং এই মুহূর্তে আমরা এটা হ্যান্ড ওভার করতে যাচ্ছি।
সব ভালো কাজের সঙ্গে আমরা আছি, সবসময় থাকবো, আর আপনারাও সবসময় আমাদের সঙ্গে থাকবেন। আসলে এই মুহূর্তে মানে ফিলিংসটা বোঝানো যাচ্ছে না, তো
থ্যাংক ইউ। এবং আপনারা অলরেডি সবাই অবগত আছেন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পক্ষ থেকে আগামী 14th June যেদিন আমরা আনুষ্ঠানিকভাবে কিক অফ করতে যাচ্ছি ঢাকা এফএম 90.4 এই পরিবারের পক্ষ থেকে রক্তদান কর্মসূচি, যার যোগ্য সহচর্য হিসাবে অবশ্যই আমাদের সাথে থাকছেন তিতির। মিস্টার ডিরেক্টর মিস্টার মাকসুদ, সত্যি উই আর রিয়েলি রিয়েলি গ্ল্যাড, উই আর রিয়েলি অনার্ড উইথ ইউর প্রেজেন্স। থ্যাংক ইউ,
থ্যাংক ইউ ইতিশাম, থ্যাংক ইউ ইন্তজার, এন্ড থ্যাংক ইউ রেস্ট অফ দি ভালোবাসার বাংলাদেশ টিম ফর ডুইং এ ওয়ান্ডারফুল wonderfully splendid job for the station, for the company. তোমাদের উত্তরোত্তর সমৃদ্ধি সাফল্য আমি আরো কামনা করছি, আরো সুন্দর লোকপ্রিয় অনুষ্ঠান লক্ষ না, কোটি লোক যেদিন শুনবে সেদিনই আমি সবচেয়ে বেশি সন্তুষ্ট হব।
আর একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, আমার সাধারণ লিসেনার যারা তারা বারবার বলে যে সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষের চোখের পানি শুধু ভালোবাসার বাংলাদেশে পড়ে, সাধারণ মানুষের বাষ্পরুদ্ধ কণ্ঠই নাকি শুধু ইথারে ভেসে যায়। আজ একজন অসাধারণ মানুষকে সাধারণের সেই জায়গাতে এসে কথা বলতে শুনেছি, তার কণ্ঠ বাষ্পরুদ্ধ হতে আমরা জেনেছি এবং তার চোখ দিয়ে পানি এই ভালোবাসার বাংলাদেশে গড়িয়ে পড়লো। সো লিটারালি আসলে এই মানুষটির সাথে সাধারণ মানুষের কোনো পার্থক্য না, সেটি আরেক দফায় প্রমাণিত হলো। আপনাদের সমস্ত ভালো লাগা ভালোবাসার সাথে মানুষটি আছে, থাকবে এবং অবশ্যই অনেক বড় করে থাকবেন ভবিষ্যতের দিনগুলোতে, অনেক ভালো থাকবেন, স্বপ্নের চাইতে অনেক বেশি করে আপনি বাঁচবেন, সেই প্রার্থনায় থাকলাম আমরা।
থ্যাংক ইউ সো মাচ।
আমরা এখন চলে যাচ্ছি সেই গানে, যে গানের হাত ধরে আসলে আমার তো বহু বছরের, বহুকালের, বহু জীবনের
বাঙালির ঘরে ঘরে কি মা সুন্দরা, দেখেছি সুরেরই তালে তালে হৃদয় মা সুন্দরা, সুরে এলো আর এক প্রভাতে ফিরে এলো সুরের মঞ্জুরি, বলা শুন হাতে লেগেছে আগুন, দেখুছি পয়সা পেলেই শুনি রং শাড়ি পরে লঙ্গ নারা হেঁটে যায় মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, কথা দিতে মেয়ের ভিড়ে লঙ্গ নাদের দেখাই নাই মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে।
Thank you.
ভালোবাসার বাংলাদেশ।
আপনাদেরকে সাথে নিয়ে বৃহস্পতি শুক্রবারের এই যে সন্ধিক্ষণে ভালোবাসার বাংলাদেশের অনুষ্ঠানে আমরা হাজির হয়ে যাই, আমি গুরু এহতেশাম বরাবরের মতো একই আহ্বান করতে থাকি, আপনাদের ভালোবাসার ফেরিওয়ালা চলে এসো বন্ধু, মাটির টানে তারুণ্যে জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হবে আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। আমাদের সাথে আছেন তিতির, এই মাত্র আমরা বিদায় দিলাম, আপাত দৃষ্টিতে প্রায়শই চাইব এই মানুষটিকে ভালোবাসার বাংলাদেশে যখনই তার সম্ভব অথবা সুযোগ হবে। মিস্টার মকসুদ দিয়া, অপারেশন ডিরেক্টর, ঢাকা FM 90.4। এখন তিতিরকে সাথে নিয়ে বাকি কিছুক্ষণ সময় তিনি আমাদের সাথে থাকবেন, এবং আমরা যে ব্লাড ডোনেশনের কথা অলরেডি উঠে এসেছে, আগামী 14 জুন আনুষ্ঠানিকভাবে আমরা ঢাকা FM এর পক্ষ থেকে যে হেল্পলাইন আমরা লঞ্চ করেছি সেটা আনুষ্ঠানিকভাবে কিক অফ হতে যাচ্ছে সিনেট ভবন ঢাকা ইউনিভার্সিটি। অবশ্যই সেখানে থাকছেন আমাদের সবার পছন্দের, সবার অনেক প্রিয় শিক্ষক বিজিসার মিস্টার আরিফিন সিদ্দিকী। সব কিছু মিলিয়ে দারুণভাবে শুরু করতে যাচ্ছে, অনেক বড় পরিসরে এই কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছে তিতির। তিতির, আপনি শুরু করেছিলেন ফেসবুকে নেটওয়ার্কিং এর মাধ্যমে, বাট এখন আপনার স্বপ্নটাকে আরো অনেক বেশি বিস্তৃত হতে দেখছেন, আপনার অনুভূতি কেমন এবং এই কাজগুলোকে আপনি আপনার মতো করে কিভাবে কত দূরে এগিয়ে নিয়ে যেতে চান, সেই সেই ওভারঅল সবকিছুর উপরে যদি আপনি একটু আলোকপাত করেন।
ধন্যবাদ এসেশাম, ধন্যবাদ ঢাকা FM, খুব ভালো লাগছে এত বড় একটা জায়গায় এসেছি আমরা। আমরা আসলে কাজটা কিউরিওসিটি থেকে শুরু হয়েছিল, যে কিছু মানুষকে আমি দেখছিলাম ফেসবুকে যে তারা দিন নাই রাত নেই বিভিন্ন রকম রক্তের আবেদন নিয়ে পোস্ট দেন। তো আমার ফেসবুক জীবনটা ছিল আসলে ছোটখাটো করে একটু কবিতা লেখা বা একটু গল্প লেখা বা একটু স্ট্যাটাস, হ্যাঁ ছবি আপলোড। বাট আমি যখন দেখলাম যে তারা ফেসবুকের এই সময়টাকে এত চমৎকার ভাবে কাজে লাগাচ্ছেন মানুষের জন্য, এবং দেখা যেত যে সকালে তারা একটা পোস্ট দিয়েছেন দুপুর বেলার মধ্যে রক্ত লাগবে, আমি অবাক হয়ে দেখতাম অধিকাংশ সময় ব্লাড ম্যানেজ, আরে কি ব্যাপার। আমি তো ভাবলাম যে ঠিক আছে একটু একটু খোঁজ নেই ব্যাপারটা কি। তো এরকম করে গুটি কয়েক মানুষের সঙ্গে আমার পরিচয় হলো, মানুষগুলোর নাম বলি আমি। প্রথমত মানিক নামে একজন আছে আমাদের বন্ধু, ও ময়মনসিং থাকে, শুভ ভাটেবার একজন আছেন, শাওন বাবু আরেকজন আছেন রংপুরে, আমাদের অনেক জুনিয়র ছেলেটা মিম, এরা মানে আমি ভাবতে পারি না এদের ফেসবুক মানে হচ্ছে মানুষের জন্য কাজ করা। যারা অধিকাংশ আমরা ফেসবুকে আড্ডা দিচ্ছি, চ্যাটিং করছি, ছবি আপলোড করছি বিভিন্ন রকমের, দেখা যাচ্ছে যে আমার ভাল লাগছে না সেটাও একটা পোস্ট দিচ্ছে, আমার ভাল লাগছে না, হ্যাঁ, বাট তারা এত চমৎকার ভাবে কিছু কাজ করছে। তো তখন থেকে আসলে আমি ভাবলাম যে আমি কেন না, আমি কেন করছি না, হ্যাঁ আমি তো চাইলেই শুরু করতে পারি। তো ওরা আমাকে খুব সানন্দে গ্রহণ করলো, ওরা মানে আমি ওদের কাছে এখন বুবু, আপু, বড় আপু,
হ্যাঁ একদম ফুল ট্যাগ সবাই মিলে একসাথে,
হ্যাঁ হ্যাঁ আমরা একদম একদম ফ্যামিলি হয়ে গেলাম, ফ্যামিলি হয়ে গেলাম। তো আমাদের যেটা হয় যে আমাদের ইন্টারনাল কিছু গ্রুপ আছে, হ্যাঁ কিছু গ্রুপ আছে যারা ব্লাড ডোনেশন নিয়ে কাজ করে। তো বিভিন্ন হসপিটাল গুলোতে কেমন কেমন করে যেন তারা জেনে যায় যে এই গ্রুপ গুলো বিনামূল্যে, একদম বিনামূল্যে, হ্যাঁ তারা রক্ত দিবে, ডোনার ইভেন ডোনার কে নিয়ে যেতেও হয় না, ডোনার নিজের টাকা খরচ করে যে ব্লাড দিয়ে আসছে, হ্যাঁ এরকম এরকম সব ঘটনা। তো আমরা তখন সবাই মিলেই কাজ শুরু করতে গেলাম। তো আমরা যেটা করছি ফেসবুকে আমরা একটা পোস্ট দিচ্ছি, সবাই জানছে আমাদের যারা বন্ধু আছেন বা ফলোয়ার্স আছেন তারা সবাই জানছেন আমাদের মাধ্যম দিয়ে। তো এই সাথে সাথেই যেটা হচ্ছে, আমরা অনেকে ভাবতে পারেন যে ফেসবুকে ওয়াল একটা পোস্ট দিচ্ছে ব্যাস কাজ শেষ, আসলে কাজটা ওরকম শেষ হয় না, ভিতরে অনেক কাজ হতে থাকে। আমরা রক্তদান নিয়ে যে সমস্ত গ্রুপ আছে ফেসবুকে বা ব্লগে অনেকে আছেন আমাদের সঙ্গে, তো তাদেরকে আমরা প্রত্যেকটা গ্রুপে এই পোস্টগুলোকে আমরা ছড়িয়ে দিই। এবং অফলাইনে যে কাজগুলো হতে থাকে, আমাদের নির্দিষ্ট কিছু ডোনার আছেন যারা নিয়মিত ব্লাড ডোনেট করেন, তো তাদেরকে আমরা আসলে চেষ্টা করি যে তাদের রক্তদানের সময় হয়েছে কিনা, একটা ব্যাপার আছে এখানে, আমরা চাইলেই যখন তখন যে কেউ রক্ত দিতে পারবো না, হ্যাঁ রক্ত দিতে হলে আমাদেরকে অবশ্যই 18 থেকে 60 বছরের মধ্যে তার বয়স হতে হবে, তার ওজন অবশ্যই 50 কেজির উপরে হতে হবে, এবং সে 4 মাস অন্তর অন্তর রক্ত, 4 মাস অন্তর অন্তর, এতদিন যেটা হয়েছে 3 মাস অন্তর অন্তর ছেলেরা দিয়েছে, আমরা ইমার্জেন্সিতে নিয়েছি,
বাট বিষয়টা এমন হচ্ছে যে যারা নিয়মিত দিচ্ছে তাদের ক্ষেত্রে চার মাস পর পরই আমরা বলছি, ডক্টররাও তাই বলছেন, অধিকাংশ সময়ে দেখা যাচ্ছে যে ওরা এক্সাইটেড হয়ে যাচ্ছে যে না ডোনার পাওয়া যাচ্ছে না আমাকে দিতেই হবে। হ্যাঁ, এমনও জিনিস ঘটে যে দুই মাস হয়েছে চুপ করে দিয়ে এসছে, শুনে পরে বকা যে কেন তুমি এটা করতে গেলা, ও চুপ করে মাথা নিচু করে থাকে, আপু উপায় ছিল না বাচ্চাটা মারা যেত। আমি বুঝি, আমার চোখে পানি এসে যায়, পানি এসে যায় দুজনের কারণে, বাচ্চাটার কারণে, আমার এই ডোনারের কারণে। অদ্ভুত অদ্ভুত মানুষ তারা, মানে আমি আমি বড় হয়ে আমার মনে হয় যে আমি পা ছুঁয়ে সালাম করি। অদ্ভুত সব অনুভূতি, অদ্ভুত সব ভালোবাসার গল্প, মানে চেনে না জানে না একজন রুগী কি হলো। সেদিনের একটা ঘটনা আমি বলি, আমাদের একজন ডোনার শাওন, ও নিয়মিত রক্ত দেয়, ওর গ্রুপ এবি পজিটিভ। তো শাওনকে আমি বললাম যে শাওন এরকম যাত্রা বাড়িতে আমার একটা রক্ত লাগবে, কি করা যায়, ওরা পাচ্ছে না, মহিলার ব্রেস্টে একটা টিউমার হয়েছে, সে বাচ্চাকে দুধ খাওয়াতে পারছে না, বাচ্চাটার কঠিন অবস্থা, বাচ্চাটা অসুস্থ হয়ে যাচ্ছে। মানে আমি আসলে তখন আমি একজন মা হয়ে আমি অস্বাভাবিক খারাপ লাগতে শুরু করলাম আমার কাছে যে আমি কি করবো কি করবো। তো শাওন আবার আমাকে বলে যে ঠিক আছে আমি যাচ্ছি আপু, আমি ডোনার নিয়ে যাচ্ছি, আমি তোমাকে যেতে হবে, বলে যে হ্যাঁ ডোনার ফার্স্ট টাইম দিবে, এত দূর চিনছে না, তো আমি ওকে নিয়েই যাই সাথে করে। আমি বললাম যাও ভাইয়া তাহলে নিয়ে যাও। তো বেশ কিছুক্ষণ পরে আমি আবার নক করলাম, শাওন কি অবস্থা, কথা হয়েছে ফোনে, মানে নক করলাম। তো শাওন বললো যে একটু সমস্যা আছে, আমি তো আপু আপনাকে বলিনি, বললে তো আমাকে খুব বকা দিবেন। তো ওই দিন শাওনের একটা পারিবারিক প্রবলেম হয়েছে, শাওনকে ইমার্জেন্সি ভাবে বাসায় যেতে বলেছে। শাওন সেটা না যে শাওন ডোনারকে নিয়ে গেছে অচেনা একটা মায়ের মাকে জীবন বাঁচাতে, মানে আমি তখন শাওনকে মানে কি বলবো, বকা দিব আমি আসলে কি বলবো। এদিকে শাওনের ভাই ফোন করে কান্না করছে যে শাওন তুমি তাড়াতাড়ি বাসায় আসো, শাওন বলছে আমি পথে, মিথ্যে বলছে। এরকম হাজারো হাজারো মিথ্যা আমরা বাবা মাকে বলি, ভাই বোনকে বলি, কিন্তু মানুষের জন্য মিথ্যা আমরা কয়টা বলি। শাওন বলে, বাবু বলে, আবির বলে, মিন বলে, মানিক বলে, বর্ষা বলে, মিথিলা বলে, ওরা আমাদের ভাই বোন, ওরা মানুষের জন্য কাজ করে। এই এই আমি আসলে আমি নিজেও মানে আমি রেগুলার আমি ইমোশনাল হয়ে যাই, আমি খেতে বসে ফোন ফোন রান্না করতে বসি বা অফিসে সব জায়গাতে, মানে আমি তখন পারি না আসলে, আমার চোখের সামনে ভেসে ওঠে সেই মায়ের সে ছোট্ট বাচ্চাটা যার প্রতিদিন চার ব্যাগ এবি পজিটিভ লাগছে প্রতিদিন, বাচ্চাটা এত অসুস্থ, তাকে বাবা মা সামর্থ্য থাকা সত্ত্বেও দেশের বাইরে নিয়ে যেতে পারছে না। আর রক্ত আসলে সামর্থ্যের উপর নির্ভর করে না, প্রতিদিন চার ব্যাগ এবি পজিটিভ নট ম্যাটার অফ জোক, সুস্থ একজন রক্তদাতা লাগবে, বাচ্চাটাকে পারফেক্ট ভাবে বাঁচাতে হবে। মানে এই যে কিছু মানুষ কাজ করে, আমি এদের তুলনায় কিচ্ছু না, কিছু না, হয়তো বা আমি আজকে তাদের প্রতিনিধি হয়ে আমি ঢাকা এফএম এর সামনে এসে দাঁড়াতে পেরেছি, মাকসুদ ভাই আমাকে ডেকেছেন তাকে অনেক ধন্যবাদ, আমাকে এত বড় সম্মান দিয়েছে ঢাকা এফএম এর সবাইকে আমার অনেক ধন্যবাদ, কিন্তু আমি আসলে তাদের কথা বলবো, আমি তাদের কথা বলবো এই কারণে তাদের দেখে আমি কাজ করতে শিখেছি, তাদের দেখে আমি শিখছি, আমি কিছুই করি না, করে ওরা। আমি হয়তো আমার ফেসবুকটাকে একটু কাজে লাগাচ্ছি, আমার যারা বন্ধু আছে বা আমার ছোটখাটো কবিতার যারা ভক্ত আছেন তারা অনেক আগ্রহ করে পোস্টগুলো শেয়ার দিচ্ছেন, নিয়মিত ব্লাড দিচ্ছেন, এর চেয়ে বেশি কিছু না, কাজ করে ওরা।
এক্স্যাক্টলি, এবং যে নামগুলো বলছিলেন দিদির সে নামগুলোর মধ্যে আমি জানি যে মিলিয়ন অফ লিসনার্স আমাদের দেশ এবং দেশের বাইরে থেকে প্রায় 40-45 লক্ষ মানুষ এই প্রোগ্রাম চলাকালীন সময় আমাদের নেটওয়ার্কের মধ্যে থাকেন, তাদের অনেকেই কিন্তু রিপ্রেজেন্ট করছে যে নামগুলো বলছিলেন এই রকম ভাবে এই সাধারণের মধ্যে অন্যান্য সাধারণের মানুষগুলো বসে আছেন যারা নিরবিচ্ছিন্নভাবে মানুষের জন্যই কাজ করে চলেছেন। এবং কিছুদিন আগে আমরা নিরাপদ মাতৃত্বের জন্য একটি প্রোগ্রাম কিক অফ করেছিলাম, জাস্ট আমরা হয়তো গত প্রোগ্রামের আগের প্রোগ্রামে তখন যিনি এসেছিলেন এই বিষয়ে তার এক্সপার্ট হবেন এনদি ছিলেন, এবং তার মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম যে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য বহু মা অকালে প্রাণ হারাচ্ছেন। এবং যে মায়ের সাথে আমাদের এক দারুণ সম্পর্ক, যে মায়ের সাথে আমাদের অনেক কষ্টের একটা সম্পর্ক, যে মাকে সত্যিকার অর্থে আমরা পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি, যে মাকে চিন্তা করলে আমাদের সমস্ত কিছু স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠে, যে মাকে ছাড়া কোনো কিছুই চিন্তা করতে পারি না আমরা, সেই মাকে উদ্দেশ্য করে বলছি, সেই মাকে বাঁচানোর জন্য আমরা রক্তের জন্য সবসময় কিন্তু এরকম ভাবে অনেক সময় তীর্থের কাকের মতো তাকিয়ে থাকি। এবং আমরা যখন বলছি, আমরা যখন চিন্তা করতেছি, আমরা যখন অনুভূতির মধ্যে কাজগুলো করছি, তখন আপনাদের মতো মানুষ কিছু আছে যে নামগুলো বললেন, এবং আমি জানি যে আমার লিসনার্স কমিউনিটির মধ্যে বহু মানুষ আছে যারা এই কাজগুলো সামনে থেকে এক্সিকিউট করার জন্য পাগল হয়ে থাকছে।
এদের কিন্তু কোনো দায় পড়েনি না, যে নিজের কাজ বাদ দিয়ে, নিজের চিন্তা বাদ দিয়ে, নিজের সবাই যখন দারুণ এক কম্পিটিশনের ভিতর দিয়ে যাচ্ছে, সবকিছুকে পেছনে ঠেলে দিয়ে অন্য এক পথে হাঁটা ধরেছে, তারা বেছে নিয়েছে যে তোমরা থাকো তোমাদের ঘৃণা নিয়ে, তোমরা থাকো তোমাদের কম্পিটিশন নিয়ে, তোমরা থাকো তোমাদের বৈষয়িক প্রতিপত্তি নিয়ে, আমি শুধু বোকার মতো মানুষকে ভালোবেসে যাব, আমি শুধুই মানুষকে বাঁচানোর জন্য, মানুষের জন্য রক্ত সংগ্রহ করে বেড়াবো। এই চমৎকার এক 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 অস্ত্র, ভালোবাসার অস্ত্র, যা আপনাদেরকে অন্য এক ভুবনে নিয়ে যাচ্ছে। এবং আমার বিশ্বাস যে আপনি এখন অনেক বেশি খুশি হয়েছেন এটা জেনে যে ঢাকা এফএমের মতো এত বড় একটি প্রতিষ্ঠান, যারা তাদের মাইক্রোফোন, যারা তাদের হেডফোন, যারা তাদের স্টুডিও আপনাদের সাথে ফুল ফেজে শেয়ার করবে, শুধু তাই না, আপনাদের এই কাজটাকে পুরো বাংলাদেশ ছড়িয়ে দেওয়ার জন্য তারা নিরবিচ্ছিন্নভাবে একসাথে আপনার সাথে কাজ করে যাবে। আনুষ্ঠানিকভাবে এটা কিক অফ হচ্ছে আগামী 14 জুন, সিনেট ভবন থেকে আনুষ্ঠানিকভাবে এটির যাত্রা আমরা শুরু করতে যাচ্ছি। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পক্ষ থেকে সেই আগামী 14 জুনকে আনুষ্ঠানিকভাবে রক্তদাতা দিবস হিসাবে রিকগনাইজ করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে এই অনুভূতিটা আপনার কাছে কেমন, যে আপনার স্বপ্ন অনেক বড় পরিসরে এখন কার্যকরী হতে দেখছেন?
আসলে কাজটা একদম মনের টান থেকে শুরু করেছিলাম, মানুষদের ওদের দেখে শুরু করেছিলাম। হঠাৎ করে যখন মাকসুদ ভাই আমাকে বললেন আমি ঢাকা এফএমে জয়েন করব, তারপরে কয়েকদিন পরে আমাকে বলছে যে তোমাকে কিছু কাজ করাতে চাই, আমি বললাম যে কি কাজ? তো বলছেন যে তুমি যেরকম রক্ত নিয়ে কাজ করো, তোমরা অনেককে দেখি এরকম, তো এগুলো তো ভালোই ম্যানেজ হয় তোমাদের, তাই না? আমি জি ভাইয়া, ভালোই তো হয়, হ্যাঁ আল্লাহর রহমতে। তবে আরো দরকার, আসলে রক্তের প্রয়োজন আমাদের প্রতি বছর 9 লাখ ব্যাগ, 9 লাখ, সেখানে আমরা মাত্র 2 লাখ ব্যাগ পাচ্ছি। অন্যান্য প্রতিষ্ঠান যেমন সন্ধানীতে রক্ত বিনিময়ে রক্ত দেওয়া হয়, মনে করেন আপনার লাগবে ও নেগেটিভ, আপনি এ পজিটিভ বা বি পজিটিভ এক ব্যাগ অন্তত আপনাকে দিতে হবে। আবার কোয়ান্টামে যেটা হচ্ছে ওরা টাকার বিনিময়ে দিচ্ছে। তো ব্যাপারটা কি হচ্ছে যে গ্রাম থেকে যে রুগীটা এসছে বা একজন রুগীর এই মুহূর্তে অনেকগুলো ব্লাড লাগবে, সে কোথায় যাবে? গ্রাম থেকে যে এসছে সে তো হসপিটালই ভালো মতো চিনে না, ডাক্তারকে চিনে না, কোথার থেকে সন্ধানে, কোথার থেকে কোয়ান্টাম, কোথায় যাবে তারা? তো তাদেরকে আমরা চেষ্টা করি, ঢাকা মেডিকেলে দেখা যাচ্ছে যে আমাদের ভলেন্টিয়াররা রাতের পর রাত না ঘুমিয়ে থাকছে, কি করছো, কি ব্যাপার? আমি তো আসলে একটু ওনার নিয়ে আসছি, ওকে না নিয়ে তো আসলে যেতে পারছি না, ওকে কিছু খাওয়াইলা, খাওয়াইছো ওকে কিছু? হ্যাঁ, তো একটু পানি খেয়েছে, আমি এক্ষুনি স্যালাইন খাওয়াও, একটা ডিম খাওয়াও। হ্যাঁ, আমার ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু মানে ওরা জানে না যে আমাদের ভিতরে তখন কি অনুভূতি হতে থাকে, যে বাচ্চাগুলো কার কত বাবা মার কত আদরের বাচ্চা, তারা না খেয়ে নাতে না ঘুমিয়ে এই সমস্ত করে বেড়াচ্ছে, মানে অদ্ভুত ব্যাপার। আর যেগুলো হচ্ছে আসলে কিছু সমস্যা আমাদের আছে, আমাদের সচেতনতার অভাব, যেটা মায়েদের ক্ষেত্রে হয়। একজন মা 9 মাস পরে সন্তান প্রসব করেন, 9 মাস গর্ভে সন্তান থাকে, পরিবারের তরফ থেকে মাকে আদর করা হয়, যত্ন করা হয়, তাকে রেস্টে রাখা হয় বা ভালো খাবার দেওয়া হয়, কিন্তু 90% ফ্যামিলি জানে না যে যে কোনো সময় তাকে সিজার করতে হতে পারে। সে বাচ্চার প্রবলেম হতেই পারে, বাচ্চা হওয়ার সময় তার নর্মাল ডেলিভারি নাও হতে পারে, নর্মাল ডেলিভারির সময় অনেক সময় অতিরিক্ত রক্তকরণ হয়, আর সিজারের সময় তো রক্ত লাগতেই পারে। তো তারা একদমই এই বিষয়টা জানে না। তো লাস্ট টাইম আমাদের কাছে চলে আসে রুগী ওটিতে, এই মুহূর্তে 2 ব্যাগ এই নেগেটিভ লাগবে, মাথায় তো বাজ পড়ে যায় যে রুগী ওটিতে কোথায় পাবো। পাগলের মতো আমরা ছুটোছুটি শুরু করে দিই অনলাইনে অফলাইনে। মামুন নামে আমাদের একটা ভাই আছে, ওকে আমি মানে কি বলবো, আপন ভাইয়ের চেয়েও আমার বেশি এখন। হ্যাঁ, সে 2 দিন পর পর ফোন দেয়, আপনি কি অবস্থা, কেমন আছো, শুধু রক্তের কাজ করি বলে আমাদের রিলেশনটা এরকম হয়ে গেছে। তো এখানে যদি আমরা যেটা চাচ্ছি এই অ্যাওয়ারনেসটা তৈরি করতে, যে আমরা ডক্টরদের কাছে যাব, আলটিমেটলি আমরা রক্তের কাছে যাব, যে গাইনি ডক্টররা তো প্রতি মাসে বা প্রতি সপ্তাহে এইসব রুগীদেরকে চেক আপ করছেন, প্রেসক্রাইব করছেন। হ্যাঁ, তো 9 মাস ধরে একটা ডাক্তারের কাছে যখন যাচ্ছে, ডাক্তারের প্রেসক্রিপশনের নিচে যদি লিখে দেওয়া যায় যে আপনারা 2 জন ডোনার তৈরি রাখুন। আমরা ডোনার তৈরির কথা কেন বলছি, বাইরের একটা রক্ত আপনারা আমরা আপনাকে দিব, ঠিক আছে? হ্যাঁ, হতে পারে অনেক সময় তাড়াহুড়ায়, অনেক সময় তাড়াহুড়ায় আমরা অনেক বেশি খোঁজ নিতে পারি না, রোগী মারা যাচ্ছে সে সময় আসলে এত ফর্মালিটিস বা এত খোঁজখবর নেওয়ার মতো অবস্থা থাকে না। তখন যদি আপনার নিজের ভাই বা নিজের বোন রক্ত দেয়, কতটা নিরাপদ রক্ত আপনি পাচ্ছেন আপনি কি জানেন? আপনি বেঁচে যাচ্ছেন, আপনার ভাই বোনের রক্তে, আর আপনি কাকে রক্ত দিচ্ছেন? আপনি নিজের বোনকে বাঁচাতে, নিজের ভাইকে বাঁচাতে, নিজের মেয়েকে বাঁচাতে। তো আমরা যদি জেনে রাখি যে রোগীর প্রসূতি মায়ের রক্তের গ্রুপ কি, ও পজিটিভ, ও পজিটিভ আমাদের ফ্যামিলিতে থাকার কথা, আমরা যাতে একটু ফ্যামিলিতে খোঁজ নেই না কেন? জেনে রাখলে সমস্যা কি? আমরা দিলাম না বাইরে রক্ত, আমরা ভিতরেই দিলাম। সবাই যদি সবাইকে ভিতরে দেয় তাহলেই তো হয়ে যায়।
এক্স্যাক্টলি, একটা সাইক্লিক ওয়ার্ডের মতো একটা চেইন তৈরি করা, একটা দারুণ এই ক্যাম্পেইনটা। এটাই যদি আমরা চিন্তা করি, যেটা আমরা অলরেডি আমরা তিতিরের কাছ থেকে জানতে পারলাম, আসলেই তো তাই। যদি সবাই আমরা নিজেদের মতো করে একটা বলয় তৈরি করি, যে ঠিক আছে আমি আমার বলয়ের বাইরে দিব না,
আমরা ধরে নিলাম,
ধরেই নিলাম,
দিব কেন? অনেকেই বলে যে আমার রক্ত আমি কেন দিব,
তাই
ফেসবুকে মজার মজার কমেন্ট হয়, হ্যাঁ দিব না। তো আমি হেসে বলি, আচ্ছা ঠিক আছে, আপনাদের কারো কোনো সময় আল্লাহ না করুক লাগুক, আমি চাই না, যদি লাগে আমাদেরকে বলবেন। তো এই কথাটা আমি যখন তাকে লিখি, সে লজ্জিত হয়, সে লজ্জিত হয়ে বলে কাপু সরি ফান করে বলেছি। আর আমি তখন আসলে বলি যে ভাইয়া আসলে তো ফান, একটা মানুষ মারা যাচ্ছে ভাইয়া, আপনি দেখেন না, আপনার না হোক আপনার বন্ধুদের আসে কিনা, এরকম আসলে অনেক অনেক ঘটনা ঘটেছে, লোকজন চেঞ্জ হচ্ছে, লোকজন দিতে চাচ্ছে, আগ্রহী হচ্ছে।
ঠিক তাই, এবং সত্যি আমরা তিতিরকে সম্মান জানাতে পেরেও কিন্তু অনেক খুশি। অলরেডি মনে হয় কিছু ছবি আপলোড করা হয়েছে, এটি এটি আমাদের জন্য অনেক ভালো লাগার একটি জায়গা। ঢাকা এফএম 90.4 অনেক বড় পরিসরে রক্তদান।
কিন্তু এখন জানতে চাচ্ছে কিভাবে তিতির আপুর সঙ্গে কন্টাক্ট করবে?
তিতিরের ফেসবুক এই আইডিটা গ্রুপ তো, রাইট?
গ্রুপ আছে আমাদের, অনেকগুলো গ্রুপ আছে, তবে আমি আসলে মূলত আমার ওয়ালে পোস্ট করি। সাবরিনা সিরাজি তিতির নামে আমাকে পাবেন, আমাকে ফলো করতে হবে
না, সেটাই কারণ আমার হিট তো কিন্তু মিলিয়ন্স অফ হবে, কারণ অনেকেই চাচ্ছে আর কি।
জি, আর যেটা হয়েছে সেটা আসলে আমি লিস্ট পূরণ করতে চাচ্ছি না, পুরো ওভাবে রয়ে গেছে, ফলোয়ার হিসাবে থাকতে হবে একটু আপাতত।
এখন মনে সময় এসেছে তিতি যে একটা গ্রুপ ওপেন করার, মানে পেজ ওপেন করার কি
হচ্ছে? তো
আমাদের সেটা তো হচ্ছে, সেই পেজটাই আমরা,
পেজে আমরা নিয়মিত পোস্ট দিতে থাকব। এবং ঢাকা এফএম থেকে অলরেডি আপনারা জানেন জ্যাপিং শুরু হয়েছে, আমরা রক্তের পোস্ট যেমন ফেসবুকে দিচ্ছি, সাথে সাথে আমরা চেষ্টা করছি ঢাকা এফএম থেকে অন এয়ার করার, যাতে যারা ফেসবুকে হয়তো বা ওই সময় নেই বা যারা ইন্টারনেট ইউজ করছেন না, এফএম থেকে আপনারা জেনে নিতে পারছেন যে কখন কোথায় রক্ত লাগবে। আবার আরেকটা জিনিস আমরা চাচ্ছি, আমাদের নেক্সট যেটা আমাদের ভিশন, যে ঢাকা এফএম শুধুমাত্র পোস্টগুলো শেয়ারই করবে না, ঢাকা এফএম ডোনার তৈরি করতে চায়, আরো অনেক 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 ডোনার চাই আমরা, যাতে আমাদের একজন রোগীও রক্তের অভাবে মারা না যান। রক্তের অভাব, রক্তের প্রয়োজন সবার মাথায় যেন চট করে কাজ করে, ঢাকা এফএম তো আছে, ঢাকা এফএম এ যোগাযোগ করলেই তোমরা ব্লাড পেয়ে যাবো, এরকম একটা প্ল্যাটফর্ম আসলে আমরা পেতে যাচ্ছি। ঢাকা এফএম কে আমি বারবার ধন্যবাদ দেই, তাদের মতো একটা প্রতিষ্ঠান, এরকম একটা বলতে গেলে ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানোর মতো একটা প্রোগ্রামে আমাদেরকে নিয়ে নিয়েছেন তারা, তাদের এত বড় একটা প্রোগ্রামে আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আশা করছি যে আরো অনেক অনেক বেশি উপকৃত হবে মানুষ।
সেটাই, যে কোনো ভালো কাজের সাথে ঢাকা এফএম প্রত্যক্ষভাবে থাকে, এবং যে বিষয়টি আমরা অলরেডি তিতিরের সাথে কথা বলার মাধ্যমে জানতে পেরেছি, দুইটি বিষয় আমাকে চমৎকৃত করেছে। আমার মনে হয় যে এই দুইটা ব্যাপার যদি ক্যাম্পেইন হিসেবে আমরা সামনের দিকে তুলে নিয়ে আসি, তাহলে আমাদের সফলতা হয়তো খুব বেশি দূরে নয়। প্রথম হচ্ছে যে নিজেদের বলয়ের মধ্যেই যদি আমরা রক্তের অ্যাওয়ারনেসটা তৈরি করি, যে কার কি রক্তের গ্রুপ, দেন ফাইনালি যার যেমন নিড সেই হিসেবে যদি আমাদের নিজেদের বলয়ের মধ্যে এক্সচেঞ্জ হয়, তাহলে তার কোনো প্রয়োজন থাকে না। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান, সেটি হচ্ছে যে যেটা দিদির একদম শেষে এসে বলতে চেষ্টা করছিলেন, যে ঢাকা এফএম যেহেতু কাজটা এত বড় পরিসরে শুরু করেছে, শুধুমাত্র রক্তদান না কিন্তু তিতি, ঢাকা এফএম অনেক কাজের সাথে এরকম সিএসআর অ্যাক্টিভিটিজের সাথে জড়িত, তার একটা কর্পোরেট রেসপন্সিবিলিটি মনে করে, এবং ওই দিনের প্রত্যাশায় কিন্তু থাকলাম যে আমাদের ফ্ল্যাগ দ্য আলটিমেট ক্যাপ্টেন অব দ্য শিপ মিস্টার আজিজুল হাকিম এবং তার যোগ্য সহচর হিসাবে সাথে থাকছেন অপারেশন ডিরেক্টর মিস্টার মাকসুদ, এবং আপনি থাকছেন যোগ্য সহযোদ্ধা হিসাবে পাশে থাকছেন। আমার মনে হয় যে সেই দিন খুব বেশি দূরে নাই যেদিন ঢাকা এফএম এবং ব্লাড দুই ব্যাপারটি একদম সমার্থক শব্দে পরিণত হবে, যে কোনো একটি ওয়ার্ড উচ্চারণ করলে পরের ওয়ার্ডটি মানুষের নিউরনে গিয়ে হিট করবে। তো সেই দিনের প্রত্যাশায় থাকলাম, এবং আমার বিশ্বাস যে আমরা সেই জায়গা থেকে খুব বেশি দূরে নাই, এবং এই কাজটা দেখে আরো সবাই আগ্রহী হবেন এবং ডোনারের সংখ্যা আরো বেশি মাত্রায় বাড়বে। আজ 40-45 লক্ষ যে লিসনার্স কমিউনিটি ভালোবাসার বাংলাদেশের, সবার কাছে আহ্বান পৌঁছে দিচ্ছি, সবার কাছে ভালোবাসার বাংলাদেশের এই ভালোবাসার ফেরিওয়ালা সবার কাছে তার আহ্বান পৌঁছে দিচ্ছে, প্লিজ বন্ধু সবাই মিলে আসো এক কথা কাতারে। যে কোনো আহ্বান এখান থেকে গেছে, তোমরা কিন্তু সমানভাবে সাড়া দিয়েছো, তাই না? আমি আমার ধৃষ্ট ব্যস্ততা তো বেশি হয়, বারংবার এই ভালোবাসার ফেরিওয়ালা তোমাদের কাছে অনেক কিছু চেয়ে বসে। অলরেডি তোমাদের কাছে আমি চেয়ে রেখেছি আগামী দশ তারিখ থেকে অলরেডি আমাদের ক্যাম্পেইন লঞ্চ হচ্ছে, যেটা আমাদের পথ শিশুদেরকে নিয়ে। আমরা অলরেডি চ্যালেঞ্জ করেছি নিজেকে যে পথ শিশুদের কাউকেই যেন নতুন কাপড় ছাড়া এবার ঈদ করতে না হয়। প্রতি বছরই আমরা এই ক্যাম্পেইনটা করি, গত বছর প্রায় 12 থেকে 12,500 পিস নতুন কাপড় আমরা ডেলিভার করেছি। এবার প্ল্যান করেছি যে কাউকে নতুন কাপড় ছাড়া যেন ঈদ করতে না হয়। সো এই যে স্বপ্নগুলো পূরণ হয়েছে বন্ধু, আপনাদের কারণেই তো, আপনাদের ভালোবাসাই তো, আপনারা কন্ট্রিবিউট করেছেন সে কারণেই তো। সেজন্য এই ভালোবাসার ফেরিওয়ালা গুরু হেতেশাম সবসময় এত বেশি ধৃষ্টতা দেখাতে চায়, আজও ধৃষ্টতা দেখাচ্ছি, আজও বলতে মন চাচ্ছে যে ক্যাম্পেইন লঞ্চ হলো ঢাকা এফএম 90.4 এর পক্ষ থেকে, যে ক্যাম্পেইনের স্বপ্ন দেখেছে মিস্টার হাকিম, মিস্টার সিইও, যে ক্যাম্পেইনটি সামনের দিকে এক্সিকিউট করার জন্য সব সরব হয়ে উঠেছেন মিস্টার মাকসুদ, যে ক্যাম্পেইনটি সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের সামনে সাথে একাত্মতা পোষণ করেছেন তিতির। অবশ্যই এই ক্যাম্পেইনটা অনেক বড় পরিসরে বড় রূপ নেবে, এবং অবশ্যই যে সমর্থক শব্দের কথা বলছিলেন যে ঢাকা এফএম 90.4 এবং ব্লাড ডোনেশন দুটি যেন একটা সমর্থক শব্দে পরিণত হবে ইন কামিং ডেজ। আপনার কাছ থেকে আপাত দৃষ্টিতে বিদায় নিচ্ছি একটি কন্ডিশন দিয়ে, যে আপনাকে যেন মাঝে মাঝে আমরা পাই, কারণ ভালোবাসার বাংলাদেশ শুধুই মানুষকে ভালোবাসার কথা বলে, আপনাদের মতো মানুষদেরকে সবসময় গর্বের সাথে কৃতজ্ঞতার সাথে রিপ্রেজেন্ট করতে চাই।
জি, আমি আরেকটু কথা বলতে চাচ্ছি, যারা আসলে ডোনার তাদের অনেক সময় যোগ্য সম্মান পায় না, তারা রোগীর আত্মীয় স্বজনের কাছ থেকে, তারা দেখা যাচ্ছে যে অনেক রাতে আমাদের যেটা আমরা সুপার ডোনার বলি, রাত 3টার সময় ব্লাড লাগবে, কোনো মানে সহসা কেউ রাজি না, কেউ রাজি না, সবাই সারাদিন পরিশ্রম করে হয়তো বা তখন কেবল ঘুমিয়েছেন, সেই সময় একটা প্রয়োজন আসলো, রুগী তখন তখনই লাগবে, কিছু করার নেই। আমরা সেই ডোনারকে যে ঘুম থেকে উঠাই ফোন করে বলি যে ভাইয়া চলো, ভাইয়া ঠিকই যাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে যেটা যে ডোনার রক্ত দিল, রক্ত দেওয়ার পরে তারা রুগীকে নিয়ে বা আদার সবাই মিলে ব্যস্ত হয়ে যাচ্ছে, রুগীকে নিয়ে তো ব্যস্ত হবে, রুগীকে নিয়ে ব্যস্ত হবারই ব্যাপার, কিন্তু সেই রুগীর জীবন যে ফিরিয়ে দিচ্ছে তার কথাটা ভাবতে হবে, তাকে সম্মান জানাতে হবে। আমরা শুধু সম্মানটুকু চাই, আমরা শুধু চাই যে ছেলেটার মাথায় যেন একটা হাত বুলে দেয়, মেয়েটাকে যেন বলে তো মা তুমি বেঁচে থাকো, তুমি এভাবে করো, আর কিছু কিন্তু আমাদের ডোনাররা চায় না। আর আরেকটা যেটা হয় যে রুগীর তরফ থেকে আমরা বারবার ফোন পেতে থাকি, বারবার রক্ত পাচ্ছি না, রক্ত পাচ্ছি না, আপনারা ম্যানেজ করেন, তারা নিজেদের রক্তের গ্রুপগুলো জানতে চায় না, বলতে চায় না, তখন তারা চায় যে সহজ মাধ্যমটা আছে ফেসবুক, সহজ মাধ্যম আছে বলবো রক্ত পেয়ে যাবো, বিষয়টা আসলে আমাদের জন্য খুব একটা সহজ হয় না। আপনারা যদি একটু চেষ্টা করেন যে নিজেদের মধ্যে থেকে জানার, হ্যাঁ সেক্ষেত্রে আপনারা অনেক নিরাপদ রক্ত পান। আর অনেকে আছে যে কিছুই জানে না, বোঝে না বা তাদের মধ্যে নাই, তাদের জন্য আরো বেশি কাজ করার সুযোগ আমাদের থাকে। আরেকটা যেটা হচ্ছে যে রক্ত পাবার পরে রোগীর লোকজন ফোন সুইচ অফ করে ফেলেন, অদ্ভুত একটা ব্যাপার। আমরা পাগলের মতো ডোনার খুঁজছি বা হয়তো বা এমন হয়েছে, যেটা আমার যেটা হয় যে আমার ফ্রেন্ড লিস্টের বাইরে যারা ফলোয়ার আছেন তারা অধিকাংশই এত মহৎ, তারা চুপ করে ব্লাড দিয়ে আসবে, দিয়ে বলবে আমি তিতিরা পোস্ট দেখে এসছি, আমি ব্লাড দিতে আসছি, আচ্ছা ঠিক আছে, আমি জানি না, যেন 3 দিন 4 দিন পরে রুগী সুস্থ সুস্থ হয়ে গেছে, তখন আমার কাছে রুগী এসে বললো আপু আপনার এক ভাই এসেছিল, আমি আমার ভাই এসেছিল, বলো যে হ্যাঁ ফেসবুক থেকে নাকি, তখন আসলে বুঝতে পারি যে বিষয়টা, হ্যাঁ তাকে আমি খুঁজেও পাই না যে কে সে, বাট তারা ব্লাড দিয়ে আসে। তো রক্ত পাওয়ার পরে একটু আপডেটটা আমাদেরকে জানাবেন যে আমরা পেয়েছি, নইলে দেখা যাচ্ছে আপনার এই পজিটিভ নিয়ে আমি দৌড়াচ্ছি, ওদিকে আরেকটা রোগী এই পজিটিভের অভাবে মারা যাচ্ছে, হ্যাঁ তখন আমরা ওই ডোনারটাকে ট্রান্সফার করে দিতে পারি। জাস্ট একটু জানাবেন, একটু একটা ফোন, অধিকাংশ সময় আমরাই ফোন করে করে আপডেট জানি, আমাদের তাতেও সমস্যা নেই, আমরা অনেকভাবেই টাকা পয়সা নষ্ট করি, সিগারেট খাই, আড্ডা দেই, মুভি দেখি, গান শুনি, জামা কাপড় কিনি, মেয়েরা সাজগোজের জিনিস কিনে, সেখান থেকে না হয় আমরা ব্যয় করলাম, কোনো সমস্যা নেই। আপনারা একটু আমাদের সঙ্গে সহযোগিতা করেন, তাহলে আমরা আরো ভালো কাজ করতে পারবো।
এক্স্যাক্টলি, চাওয়াগুলো কিন্তু একেবারেই ছোট ছোট, আসলে মানে ভালোবাসার আবদার, এখানে চাওয়া বললে আসলে অন্যরকম শোনায়, ভালোবাসার আবদার। এবং এতটুকু তো আমরা করতেই পারি না একটা মানুষকে মোটিভেট করার স্বার্থে, একটা ভালো কাজের পাশে থাকার স্বার্থে। এই জন্য আমার তো যত বেশি সম্মান করি ধরনের কাজগুলোকে, ধরনের কাজ যারা করেন সেই মানুষগুলোকে, তারপরও আমার তৃষ্ণা মেটে না। মনে যার কিভাবে সম্মান জানালে তাকে আরো বেশি সম্মানিত করা যেত, আর কিভাবে বিশেষণ ব্যবহার করলে স্রষ্টা চমৎকার ভাবে আমার সম্মুখ দিয়ে কথাগুলো উপস্থাপন করাতে পারত, যাতে করে তার যোগ্য সম্মানটা আমি দিতে পারি। এনিওয়ে, আমি এবং আমার ভালোবাসার বাংলাদেশের টোটাল লিসনার্স কমিউনিটির পক্ষ থেকে বিগ স্যালুট, প্রাউড অফ হ্যাটস অফ, সবকিছুই শুধু আপনার এবং আপনাদের মতো মানুষগুলোর জন্য। অনেক ভালো থাকুন, স্বপ্নের চাইতে অনেক বড় করে বাঁচুন। আবার কথা হবে আপনার সাথে, বিদায় নিচ্ছি।
ধন্যবাদ, ধন্যবাদ ইহতেশাম, ধন্যবাদ ঢাকা FM ব্লাড হেল্পলাইন, ধন্যবাদ মাকসুদ ভাই, সবাইকে সবাইকে ধন্যবাদ, সিও স্যারকে ধন্যবাদ, তিনি নিজে তার টাইমলাইনে আমাদের পোস্টগুলো শেয়ার করেন যখন ভালো লাগে। তো সবাইকে ধন্যবাদ, সবাই আমাদের পাশে থাকেন, আরো 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 মানুষদেরকে আরো দীর্ঘদিন বাঁচার সুযোগ করে দেন। আজকে আপনি থাকবেন, ইনশাল্লাহ আপনার বিপদে সবাই ঝাঁপিয়ে পড়বে। সবাই ভালো থাকবেন, সবাই শুভরাত্রি।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ, শুভরাত্রি দিদি। ফিরে আসছি আমরা যথারীতি আজকের মূল অনুষ্ঠানের, যিনি হটসিট অলঙ্কৃত করবেন সে অতিথি বন্ধুকে সাথে নিয়ে। ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে এখনই।
সেই গল্পটি যার অপেক্ষায় আমরা সবাই থেকে আর একটু অপেক্ষা করতে হবে। বন্ধু, আজকে অনেক ভালো কাজের কথা হলো, আশা করছি সবাই আমাদের এই ভালো কাজের সঙ্গে থাকবেন এবং তিথির আপুর সঙ্গে থাকবেন। আর অলরেডি কিন্তু আমরা পোস্ট দিয়ে দিয়েছি, তো বন্ধুরা আপনারা কিন্তু চাইলেই সেই পোস্টে লাইক দিয়ে আপনি কিন্তু জয়েন করতে পারবেন তিথির আপুর সঙ্গে। আর দেখতে পাচ্ছি অনেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে জয়েন করেছেন, ইমরুল ইসলাম, আজিজুল হাকিম, AH কে আছেন আমাদের সঙ্গে, হজরত আলী আছেন, মামুনুর রশিদ গুঞ্জন আছেন আমাদের সঙ্গে, মিস বা রাশেদ গুঞ্জন আছেন, ইসমাইল জুয়েল আছেন আমাদের সঙ্গে, তিফান আছেন, থ্যাংকস জানিয়েছেন। আসলে ভালো কিছু সঙ্গে কিন্তু সবসময় থাকতে অনেক বেশি ভালো লাগে এবং ঢাকায় কিন্তু সবসময় চেষ্টা করে ভালো কিছু সঙ্গে থাকতে। অচেনা আকাশ আছেন আমাদের সঙ্গে, আরো আছেন রতন খান, মোহাম্মদ হুসেন আছেন, ছুতাকাটা ঘুরে আছেন, এনডি নাজমুল সহ আরো অনেকে আছেন আমাদের সঙ্গে। আর বন্ধুরা আপনারা অবশ্যই 1626 হতে কানেক্টেড হবেন, আমি জানিয়ে দিচ্ছি নিয়মটি। লিখুন FM গুরু, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দেন আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দিন 1626 এই নাম্বারে। ক্লামবয় মোজামেল আছেন আমাদের সঙ্গে, মসির রহমান নীরব আছেন, চানমিয়া খান আছেন, রাতের ছোয়া আছেন, তানজিল খান আছেন, আর আছেন আমাদের সঙ্গে শান্ত বয়, রাকিব, সাজিদুল ইসলাম সুজন আছেন, রফিক আল সুজন আছেন আমাদের সঙ্গে, আর আছেন আমাদের সঙ্গে MD সাহদাত, তিনি রক্ত দিতে যাচ্ছেন। যে বন্ধু আপনার ভালো কাজে অবশ্যই স্বাগত জানাচ্ছি, কষ্ট করে যোগাযোগ করবেন দিদির আপুর সঙ্গে। খোকনে MH আছেন আমাদের সঙ্গে, আর আছেন HM ফয়সাল আহমেদ, জাহিদ হাসান, অরূপ সিং আছেন আমাদের সঙ্গে, MD সকাল, তামান্না তাজরিন আছেন, MD রিয়াজুল করিম আছেন আমাদের সঙ্গে, জাহিরুল ইসলাম, নিঝুম দীপ আছেন, রিপন বয়, রুদ্র আছেন আমাদের সঙ্গে, আরো আছেন পারভেজ মামুন, ধ্রুব জাহান আছেন, আনাব হাসান আছেন, শান্ত বয়, রাকিব আছেন আমাদের সঙ্গে, আরো আছেন এই মুহূর্তে MD স্বপ্ন মিয়া, স্বপন আছেন, MD আজাদ হোসেন সহ আরো অনেকেই আছেন। আর বন্ধুরা যারা শুনছেন অবশ্যই ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হবে, www.facebook.com/thakaya90.4 সোহাগ রানা আছেন আমাদের সঙ্গে, MD আব্দুল করিম, MD আসাদ আছেন আমাদের সঙ্গে, নাইম হোসেন আছেন, শাহিদুল ইসলাম সুহা আছেন, MD আরিফুল ইসলাম চিটুল আছেন আমাদের সঙ্গে, রাশিদুর আক্তার রুমা আছেন, আরো আছেন আমাদের সঙ্গে নাজমুল হাসান আছেন, জিমেল খান আছেন, সৈয়দ খান অনি আছেন আমাদের সঙ্গে, তানিয়া জেনি আছেন, রাশেদ ভুই আছেন আমাদের সঙ্গে, MD শফিকুল ইসলাম আছেন, অভিমানী অভিলাষী আছেন আমাদের সঙ্গে, রাসেল গনি আছেন, শামীম আহনাব, নাহিদ পারভেজ রিয়াদ আছেন, তাহিদুল ইসলাম শাকিল, হিমুল কবিত আছেন আমাদের সঙ্গে, নীতি আসমিন আছেন, নিলয় আহমেদ এন আছেন আমাদের সঙ্গে, হানিফ সুমন আছেন, শান্ত বয়, রাকিব আছেন, সুমন শুভ সহ আরো অনেকেই আছেন। অনেকে অনেকে ব্লাড গ্রুপ জানিয়ে দিয়েছেন, ধন্যবাদ, কিন্তু কষ্ট করে একটু যোগাযোগ করতে হবে। আপনারা চাইলে নিজেদের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে মাঝে মধ্যে আমার অনেক সময় হয়, অনেকে আমরা ভয় করে দিতে চাই না, অনেক রকম ভয় থাকে আমাদের মনে যে কি হবে, দিলে না হবে, সব ভয় কাটিয়ে কিন্তু অবশ্যই আপনার সাথে যে মানুষটি আছে, পাশের মানুষটি, পাশের বাড়ির যে মানুষটি আছে তাদের কিন্তু অবশ্যই সাহায্য করার চেষ্টা করবেন। আর বন্ধুরা আপনারা অবশ্যই কানেক্টেড থাকবেন ফেসবুকে, www.facebook.com/thakaya90.4 এবং 1626 তে কানেক্টেড থাকবেন। লিখুন FM গুরু, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এই, দেন আপনার মনে যত যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 1626
2860 এই নাম্বারে। এবং নাফিজার মতো আজকে আমাদের ভালোবাসা বাংলাদেশ অতিথি বন্ধু নাফিজা, আজকে আমরা শুনবো তার জীবনের গল্প। তার মতো আপনি যদি আমাদের সবার সঙ্গে আপনার ভালোবাসার গল্প শেয়ার করতে চান, তার জন্য যে ছোট কাজটি করতে হবে তা হচ্ছে এসএমএস করতে হবে। তো বন্ধু দেরি না করে এসএমএস টি পাঠিয়ে দিন, লিখুন এফএম গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। কথা বলতে বলতে কিন্তু এই মুহূর্তে ঠিক রাত 12টা বেজে যাচ্ছে, তো বিরতিতে যাচ্ছি, সঙ্গে ফিরবো আমাদের গুরু এহতেশামকে নিয়ে এবং ভালোবাসার সেই বন্ধুটি নাফিজাকে নিয়ে। এসো বন্ধু, সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যে।
রক্সি ফিউশন টাইম চেক, এখন সময় রাত 12টা। Roxy Fusion, stylish wall finish.
Roxy paints nero, stylish wall finish. Roxy Fusion. Roxy Fusion er ache 9 category te 200 theke 9 kara design. Stencil, wallpaper, sand coating, texture, art, rainbow, splash, floral. It's a world. Ja apnar gharer deyal ke kore tulbe apnar moner motoi shurujikor. So speak. Roxy Fusion, stylish wool finish.
মোবাইল ব্রিংস টু দ্য বেস্ট কোয়ালিটি হ্যান্ডসেটস ইন টাউন, এর অ্যামেজিং ফিচার্স এবং এক্সক্লুসিভ স্টাইলিশ ডিজাইন আপনাকে দেবে এক দুর্দান্ত ব্র্যান্ড এক্সপিরিয়েন্স।
Okapia, bonding inspired.
Lebu, kamla kacha amar tormu. Kola esi. Oops! Kola roli pao jasya char flavor e. Kola ice cream, delight in every bite.
Okapia, awesomeness full on. Okapia, legacy generation. Okapia, it's stylish and cool. Okapia, awesome features the food. Okapia, it's the time to cheer. Okapia, yes, touch and feel. Okapia mobile brings to the best quality handsets in town. In amazing features, ebong exclusive stylish design. Apnake debe ek durdanto brand experience.
Okapia, bonding inspired.
Dhaka FM.
Bhalobashar Bangladesh.
সবার অনেক 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 অপেক্ষা, অপেক্ষার প্রয়োজন আজকে শেষ হচ্ছে না তাই না? কিন্তু আর অপেক্ষা করাচ্ছি না, অনেক তো অপেক্ষা করিয়েছে, আমার নিজেরও অনেক খারাপ লাগছে এবং আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন আমাদের সেই বন্ধুটি ভয়েস শুনবো এবং তার ভালোবাসার গল্প শুনবো। তো আর দেরি না করি।
ওকে বন্ধু, আর সময় না নি, আমরা জানি যে একদম তোমরা বড় বেশি অপেক্ষায় আছো সেই মানুষটির জন্য, যার জন্য আমাদের প্রতি বৃহস্পতি এবং শুক্রবারের এই সময়টাতে অপেক্ষায় বসে থাকি। যে ভালোবাসার বাংলাদেশে না আসলে প্রোগ্রাম অসম্পূর্ণ থাকে, যে ভালোবাসার বাংলাদেশের হট সিটে অলঙ্কৃত না করলে সেই হট সিট আসলে অনেক বেশি খালি খালি লাগে, যে কথা না বললে সাধারণ এই অনুষ্ঠানটি অনন্য সাধারণ হয়ে ওঠে না। পৃথিবীতে হাজারো এন্টারটেনমেন্টের প্রোগ্রাম আছে, হাজারো মিডিয়াম আছে এন্টারটেইন হওয়ার, কিন্তু একটি অনুষ্ঠান যেখানে আমরা সত্যি সাধারণ কিছু মানুষকে অসাধারণ হতে দেখি। আজকের হটসিট অলঙ্কৃত করেছে আজকের অতিথি বন্ধু, তাকে আমি আনুষ্ঠানিকভাবে ভালোবাসার বাংলাদেশে স্বাগত জানাচ্ছি।
থ্যাংক ইউ গুরু, আমি নাফিসা,
কিসের থেকে এসেছি? আমরা তিন ভাই বোন, আমি বড়, আমার ছোট একজন বোন আছে আর ভাই। আমার বাবা বাহিরে থাকে।
মাঝে একটা ছোট প্রশ্ন ছিল।
জি গুরু।
তুমি বড়, বাট তোমার চাইতে বড় চোখ কি তোমার দৃষ্টিতে তুমি দেখেছো এই জগৎ?
জি গুরু আছে, আমার ফ্রেন্ড আছে।
ওকে, তোমার চাইতেও বড় চোখ দেখছিস নি চোখটা?
আমাকে
তো চশমা দিয়েও দেখতে পারছিস না, এত কালো মানুষ তার মধ্যে দাড়ি মুছ লাগানোর কারণে কেমন মনে হচ্ছে একটা ছায়া ছায়া কিছু একটা সামনে বসা।
এখন এই দাড়ি মুছ লাগাতে কিন্তু আরো বেশি বোঝা যায় যে না একটা কিছু আছে।
চোখ বড় করার জন্য চশমার পাওয়ার বাড়াস নিজে দূর থেকে দেখে তো পাওয়ারে চশমার চোখটাকে বড় দেখে
একদমই না।
বাট তুই দূরের দৃষ্টি যদি সত্যি তো ভালো থেকে মেয়েটিকে দেখ, তাও তো মেয়েটি আলতো করে চোখ লুকিয়ে রেখেছে বলে কটরের কোটরের মধ্যে, বড় করে যদি তাকায় তোর দিকে তাহলে কিন্তু সত্যি তো অবাক হবি, অনেকদিন পর এত বড় চোখ দেখলাম। এনিওয়ে ইটস রিয়েলি গুড টু সি। হ্যাঁ বলো, কি যেন বলছিলে?
তো আব্বু আম্মা আমাকে প্রচন্ড আদর করেন, এখনো একদম ছোট থেকেই কোনোদিন কোনো চাওয়ার কমতি রাখেনি। দেখা গেছে যে কোনো কিছু আমার প্রয়োজন এটা চাবো, চাওয়ার আগেই আব্বু বুঝে যেত। আব্বু যদিও বাহিরে থাকে, আব্বুকে তেমন একটা কাছে পাই না, তারপরও আব্বু বলা প্রয়োজন হয়নি যে আব্বু আমার এই জিনিসটা প্রয়োজন, দেখা গেছে তার আগেই কুরিয়ার করে পাঠিয়ে দিত। এই যে রিসেন্টলি আবার পাঠাবে, আমার ফেস ওয়াশ লাগবে বা শ্যাম্পু লাগবে যাই লাগবে সেটা পাঠাবে।
তো আচ্ছা আচ্ছা, আমি ভাবছি স্কিন এত ব্লেজ কেন? বাইরের কিছু কসমেটিক,
বাইরের কিছু ছোঁয়া আছে,
বাইরের কিছু ছোঁয়া আছে। আর আমার মনে হয় কমপ্লেইন ফুড এর কি বলে এটা, কমপ্লেইন নাকি রাইট, কমপ্লেইন ফুড এর মধ্যে যেরকম খাদ্যগুণ থাকে, এরকম কোন খাদ্যগুণ সমৃদ্ধ খাবার বিদেশ থেকে বেশি বেশি করে উনি হয়তো পাঠান। তোমার হাইট কত? চোখের কথা তো আগেই বলেছি, একদম কাটা কাটা তীখা চেহারা, এই সবকিছু মিলিয়ে আজকের আমাদের অতিথি বন্ধু। তোমার নিক নেমটা কি? নাফিসা। নাফিসা, নাফিসা এটা কি পোশাক বলে যা পরে আছো তুমি? আমরা অবশ্য ফেসবুকে যারা আছে তারা দেখছে, যারা ফেসবুকে নাই তাদের অবগতির জন্য আসলে এগুলো একটু একটু ডিটেইল করা ভালো।
এটাকে
ব্রুজ বলে রাইট, যেটাতে তুমি আটকিয়েছো তোমার এটা হিজাবটা, নাকি বলে এটারে ব্রুজ অর সামথিং? আচ্ছা আচ্ছা, আর এই পোশাকটা কি এমনি নর্মাল সালোয়ার কামিজ তুমি ওড়নাটা কিভাবে দিয়েছো তাই এরকম দেখাচ্ছে?
হ্যাঁ ওড়নাটাকে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর ড্রেসটা কি ড্রেস? এটা
এটা একদম পপুলার একটা ড্রেস আমাদের দেশে এখন,
পাখি।
আমি মাত্রই বসেছিলাম,
আমিও কেবল ঠোঁটটাকে একটু গোল করছি, আমি তো পাখি ছাড়া কিছু হবে না। আচ্ছা না আচ্ছা, এই পাখি ড্রেসের জন্য মানুষ জীবন পর্যন্ত দিয়ে দেয় এই টাইপের ব্যাপার সেটা শুনছি আমি। আমি কিছু বিচ্ছিন্ন নিউজও দেখছি এরকম,
মানে পাখি
পিপল দ্যাট মাচ ক্রেজি যে পাখি
তুমি
ভাসতেছো আকাশে এরকম কিছু একটা ফিল পাচ্ছো? যেমন এখন থেকে প্রায় 10 years ব্যাক চিটাগং একটা কিডস দাম করতে গেছি বলে 10,000 টাকা, 10 years ব্যাক চিন্তা কর,
10,000।
আমি বলছি এটা কোথায়, টেলিভিশনটা কোথায়, কিসের টেলিভিশন, জুতার দোকানে? তা বললাম যে জুতারই ভূত বলতেছি, ভিতরে কোথাও কোনা কানছিতে কোনো টেলিভিশন টেলিভিশন নাই, টেলিভিশন কেন থাকবে? 10,000 টাকা শুধু জুতারই দাম? আসলাম করে নিয়ে এখানে পালা আসছি আমরা।
না আসলে
কোনো কোনো ব্যাপার সেবা
নাই। না না
যাই হোক, চলে যায় তোমার জীবনের কথায়।
তো এই হচ্ছে আব্বুর কথা, যা চাই।
তোমার অনুভূতি কেমন এখানে ভালোবাসা বাংলাদেশে?
পুরো এটা ভাষায় প্রকাশ করার মতো না, আমার অনেক
টাইটেড দেখাচ্ছে।
আমি 2007 থেকে রেডিও শুনি, এফএম শুনি, বিশেষ করে তখন আপনি যে কোনো অন্য একটা স্টেশনে ছিলেন তখন থেকে আমি আপনার প্রোগ্রাম শুনি। তো এত বেশি ভালো লাগতো আর কি, আমার মনে আছে যে আপনার ফার্স্ট যেদিন আমি প্রোগ্রামটা শুনি ওই দিন লোকটার নাম ছিল রাজা,
সে তার গার্লফ্রেন্ডকে অনেক বেশি মোবাইল ফোন গিফট করেছিল, তার মোবাইল ফোন বিক্রি করে ফেলছে, মেয়েটা তেমন একটা ইয়া ছিল না, বিক্রি করে ফেলতো, ভেঙে ফেলতো বা
তার একটা পর একটা মোবাইল দিত।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আপনি বলতেন যে বলেছিলেন যে আমাদের কিছু কয়েকটা দিলেও তো হতো, আমরাও কিছু বিজনেস করতে পারতাম। তো এইটা শোনার পরে ওই দিন থেকে আমি ফার্স্ট আপনার আর কি প্রোগ্রাম শোনা শুরু করি, এখন পর্যন্ত চলতেছে তো সাত থেকে।
ইটস এ ভেরি লং জার্নি, লং জার্নি উইথ দ্য এক্সাইটমেন্ট জার্নি উইথ গুরু এফেশন, বুঝছিস নি ব্যাপারটা?
অবশ্যই।
যেমন নাফিসা বড় হয়েছে, সাথে ভালোবাসার বাংলাদেশের এই এই ঘটনার প্রবাহ বড় হয়েছে। নাফিসা বলছিলে তুমি তোমার জীবনের কথা, তুমি বাড়িতে বড়, তাই তো? তিন ভাই বোন বললে নাকি? তিন ভাই বোন, এবং তোমার বাবা দেশের বাইরে থাকেন, মা এবং তিন ভাই বোন, এই হচ্ছে তোমাদের পরিবার। ওকে,
তো এই হচ্ছে বাবার কথা। আর মা, হ্যাঁ বাবা, বাবা এরকম যে বাবার কথা বলে শেষ করা যাবে না। বাবা কখনো যত অন্যায় করি, যত বাবাকে কষ্ট দেই না কেন, কখনো গায়ে হাত তোলেনি, কখনো না। আর কি আমার জীবনে আমি কোনোদিন বলতে পারবো না যে আমার বাবা আমাকে একটা চর দিছে বা জারি সুরে কথা বলছে, কোনো দিন বলেনি। কিন্তু আম্মু একটু রাগি ছিল আগে, এখন অনেকটা নর্মাল হয়ে গেছে, আগে অনেক রাগে ছিল, অনেকটা শাসন করতো। দেখা যেত যে আব্বুর কাছে বিচার দিতেছে যে তোমার মেয়ে এটা করছে, তো আব্বু বলতেছে আম্মু তুমি এটা করছো, তো আম্মু তখন বলতো যে তোমাকে শিখাই দিলাম যে তুমি রাগারাগি করবা, তুমি একটু শাসন করবা, তুমি আম্মু আম্মু বলে আর ইয়া করতেছো। তো এই হচ্ছে আব্বু, কখনোই কোনো শাসন ছিল না, কোনো কিছুতে না ছিল না, আর আম্মু একটু রাগে ছিল, তো এভাবেই বাড়া আমার। তো আমরা ক্যান্টনমেন্টে থাকতাম, কোনো একটা প্রবলেমের কারণে আমরা শনিয়াচড়া ট্রান্সফার হয়ে যাই, তখন আমি ক্লাস নাইনে পড়ি। তো তো ওই টাইমটাতেই আমার ছোট ভাইটা হয়, তো দেখা যেত যে আর আমি ওকে অনেক বেশি ভালোবাসি, ওর আর কি ওর জানি না কে কি মনে করবে, ও যখন হয় তারপরে ওর যে ফার্স্ট কি বুলি যেটাকে বলে যে মা ডাক, ওটা আমাকে ডাকতো, এত বেশি ভালোবাসতো সে আমাকে। তো পরে পরে দেখা যেত যে মানুষ নেগেটিভ দিক নিবে বা এরকম কিছু, তো পরে দেখা যেত যে আমার পড়াশোনার বেকার ঘটবে, সামনে এসএসসি পরীক্ষা, টেনের বছর, তো আম্মু এইসব চিন্তা করে বলতো যে তুই ওর কাছে আসবি না। তো আমার খুব কষ্ট হতো ওকে ছাড়া থাকতে, তো এতটাই ভালোবাসতাম, এখনো বাসি। আর তখনই জয়েন্ট ফ্যামিলি হয় মামার সাথে, তো তখন আব্বু বলে যে তোমার কি লাগবে, আব্বুর কাছে কোনোদিন কিছু চাইতে হয়নি। তো আব্বুকে আমি বললাম যে আব্বু আমার কিছু লাগবে না, এসএসসি যখন পরীক্ষা পাশ করব রেজাল্ট দিবে যেদিন সেদিন তুমি আমাকে মোবাইল দিবা। তো আব্বু বলে যে ঠিক আছে। তো এর মধ্যে যে আব্বু আমার জন্য আরেকটা গিফট রেডি করছে এটা আমি জানতাম না, সেটা হচ্ছে ল্যাপটপ। আব্বুর প্রিটেস্টের পরপরই আসে বাংলাদেশে, তো তখন আমার জন্য ল্যাপটপ নিয়ে আসে, আমি তো সারপ্রাইজ যে ল্যাপটপ নিয়ে আসছে। তো তখন M70 একটা সেট বেরোয় তখন, তো আব্বু এটা নিয়ে
তখন M70 ক্রেজ, নোকিয়া M70 লম্বা সেটটা, হ্যাঁ হ্যাঁ ক্রেজ তখন M70 M72,
হ্যাঁ
হ্যাঁ তো তখন ক্রেজ।
আব্বু এটা নিয়ে আসে, তো নিয়ে আসার পরে আমাকে বলতেছে যে একটা নতুন সেট কিনছি। তো তখনই চিন্তা হলো যে আব্বু যাওয়ার পরে তো আর কেউ আসবে না যে তার কাছে সেট পাঠাবে আমার জন্য, তো চিন্তা করলাম যে নতুন সেট নিয়ে আসছে, আবার আব্বু বলতেছে আব্বু ইউজ করবে, আসলে এটা কার? তো ভাবলাম যে ল্যাপটপে হয়তো আমার গিফট, মোবাইল দিবে না। তো পরে ল্যাপটপে কি করব, তখন কিছু করতেই পারি না। পরে মামা বলল যে ইন্টারনেটে অনেক সাইট আছে যেগুলিতে তুমি টাইম পাস করতে পারবা বা তোমার অনেক ফ্রেন্ড হবে। পরে দেখলাম যে একটা সাইট হচ্ছে ফেসবুক, তো ফেসবুক আইডিটা মামাই করে দেয়, বলে যে তুমি যখন ফ্রি থাকো, কারণ যে একটা প্রবলেমের কারণে আমরা ট্রান্সফার হই, তো ওই প্রবলেমের কারণে আমরা তেমন একটা কারোর সাথে মিশতাম না, তো বোরিং হয়ে যেতাম, তো মামা বললো যে তুমি ফেসবুকটা চালাও। তো ফেসবুকে আমার তখন খুব বেশি ফ্রেন্ড হয়নি, আর সব দেখা যেত যে ফার্স্ট টাইম কিন্তু বাহিরের থেকে বেশি রিকোয়েস্ট আসে ফেসবুকের আইডিতে, তো আমার ক্ষেত্রে ওরকম হলো ইন্ডিয়ান বিভিন্ন দেশের, তো কারোর সাথে চ্যাট করতে পারতেছে না, কেউ বাংলা বুঝে না। তো এর মধ্যে তিনটা ছেলে বাংলাদেশের, একটা সম্ভবত সিলেটের, আরেকটা জানি না কোথায়, আর আরেকজন আরেকটা ফ্রেন্ড, আর কি টোটাল তিনটা ফ্রেন্ড ছিল আমার। তো একজনের সাথে আমার নোয়াখালীর ভাষায় কথা বলতাম আমি, উনিও বলতো আমিও বলতাম, খুব মজা পেতাম। তো উনি ভেবেই নিছে যে আমার বাড়ি নোয়াখালী। তো একটা সময় এর মধ্যেই তো এসএসসি চলে আসে, তো সিলেটের যে ছিল তার সাথে আমার যোগাযোগটা বন্ধ হয়ে যায়। আর দুজন থাকে, দুজনের মধ্যে একজন একটু বড় ভাই, বড় ভাই টাইপ, সে শাসন করে, হ্যাঁ পড়তেছো না কেন, তোমার সামনে পরীক্ষা, এখন ফেসবুকে কি করো, পরীক্ষা খারাপ হবে, এ প্লাস না পেলে এই হবে ওই হবে, ভালো রেজাল্ট করতে হবে। তো মাঝে মাঝে চিন্তা করতাম এ কে, এ আমাকে এত শাসন করে, আবার চিন্তা করতাম না ঠিক আছে বড় ভাই, আমার বড় ভাই নেই উনি। তো আরেকজন যে ওই যে নোয়াখালী ভাষা যার সাথে কথা বলতাম তার সাথেও যোগাযোগটা অনেকটা বন্ধ হয়ে যায়। লাস্ট একজনই থাকে। তো এর মধ্যে এসএসসি পরীক্ষা শেষ, তখন তো সারাদিন ফ্রি, তখন কম্পিউটার শিখতাম, তো সারাদিন ফ্রি, তখন দেখা যেত সারাদিনই ফেসবুকে থাকতাম। তো আমার যে ফেসবুক আইডি করে দেয় সেটা হচ্ছে আমার বড় মামা, কিন্তু আমার মেজ মামা একটু রাগী, আমি প্রচন্ড ভয় পাই ওনাকে। তো উনি দেখে যে আমি অল টাইমে অনলাইনে থাকি, তখন সে একদিন ফোন দেয়, ফোন দিয়ে বলতেছে কি ব্যাপার তুমি ফেসবুকে কি করো। পরে আমি বললাম যে মামা বসে আছি এর জন্য ফেসবুকে। পরে বললো যে তোমার আম্মুকে ফোনটা দাও। তখনই তো বললাম যে না আজকে আমার কপালে শুনি আছে। পরে আমি বললাম যে মামা এখন আমি অফলাইনে যেতেছি, এখন আপনি আম্মুকে কিছু বলেন না। পরে মামা বলতেছে তুমি তোমার ফেসবুকের পাসওয়ার্ডটা দাও না তোমার আম্মুকে ফোনটা দাও, যে কোনো একটা করো। পরে আম্মুকে দিলাম, দেওয়ার পরে আম্মু বললো যে এখন বলেন ওর পাসওয়ার্ডটা দিতে। পরে পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে মামা ওইটা ডিঅ্যাক্টিভ করে দিল। এরপরে আর অনেকদিন ফেসবুক চালায় না, এসএসসি পরীক্ষার রেজাল্ট দিল। তা আমার আসলে আমার এসএসসিটা 2010-এ, তো তখন ওই সালটাতে ঢাকা বোর্ডের ইংলিশ ফার্স্ট পেপারটা অনেক বেশি খারাপ হয় সবারই আর কি। আমার আমরা যেই হলে পরীক্ষা দিলাম, আমার হলটা ছিল একে হাই স্কুল, তো ওই স্কুলে দেখলাম কয়েকটা স্কুল, তো তো দেখলাম যে সবার পরীক্ষা খারাপ। তো পরে দেখলাম যে পুরো ঢাকার মধ্যেই এটা খারাপ হয়েছে। তো এটা খারাপ দেওয়ার পরে চিন্তা হলো যে আর পরীক্ষাই দিব না, কারণ যেটা ফেল করবো আর কি হবে পরীক্ষা দিয়ে। পরে ওই বড় মামা বললো যে দেখো মামা তোমার সেকেন্ড পেপার আছে ওইটা কিন্তু এটাতে টানবে, তুমি পরীক্ষাটা দিয়ে দেখো। পরে সেকেন্ড পেপার পরীক্ষা দিলাম, ওইটা অনেক ভালো হয়েছে, অনেক বেশি ভালো হয়েছে। তো তারপর পরীক্ষা টরীক্ষা দেওয়ার পর তারপরও ভয় ছিল যে হয়তো ইংলিশে ক্রস আসবে। তো আমি পড়াশোনা অত কখনোই ব্রিলিয়ান্ট ছিলাম না, খুব ফাঁকিবাদ ছিলাম। তো আম্মুরও চিন্তা হয়তো যেহেতু বলতেছে খারাপ হয়েছে তাহলে হয়তো ফেল করবে। তো যেদিন এসএসসি পরীক্ষার রেজাল্ট দেয় আমার রেজাল্ট পাই একটা পাঁচে, আমার ফোনে ফ্রেন্ড ফোন করে, তখন আমি গোসলে ছিলাম। তা আম্মু ফোনটা নিয়ে আমাকে ওই বাথরুমেই দেয়। তো দেওয়ার পরে ও বলেছে নাফিসা তুমি তো পাস করছো, যে তাই। পরে বলতেছে হ্যাঁ তোমার জিপিএ আসছে 4.10 13। পরে তখন তো আমি মহা খুশি যে পাস করলাম, তার উপরে এ আসছে, আমি তো তখন অনেক বেশি এক্সাইটেড। তো পরে দেখলাম যে আম্মু খুব কান্না করতেছে। কিসের জন্য কান্না করতেছে? আম্মু খুশিতে কান্না করতেছে, এত বেশি খুশি হয়ে গেছে, বলতেছে যে আমার মেয়ে যে পাশ করবে এইটাই তো আমি ভাবিনি। তো সাথে সাথে আব্বুকে জানাই, আব্বু বলে যে তোমার জন্য আলমারি ড্রয়ারে একটা ফোন আছে ওইটা নাও। সত্যি দেখে ওই N70 আমার জন্য রেখে গেছে আব্বু। পরে তখন তো সিম কেনার বয়স হয়নি, তো মামার একটা পুরান সিম দিয়ে ওইটা অন করি। তো পরে আব্বুর ইচ্ছা হয় যে আমি একটা ভালো কলেজে পড়ব। তো আমি চাইলাম যে আমি সিটি কলেজে পড়ার জন্য ফর্ম ফিল আপ করবো এখানে। তো আব্বু বললো শনিয়াপড়া থেকে সিটি কলেজ অনেক বেশি দূরে, তুমি এত দূরে তো জার্নি করতে পারবো না। পরে আমি বললাম যে ঠিক আছে আমি শামসুল লক্ষণে দিই আর হচ্ছে দুনিয়া কলেজে দিই। পরে আব্বু বললো যে না এখানে না, তোমাকে আবার ক্যান্টনমেন্টে যেতে হবে, তুমি হয় আদমজি নয় শহীদ আনোয়ার গার্লস কলেজে ফর্ম জমা দিবা, নয় শাহিনী, যে কোনো একটা তোমাকে ওইখানে ভর্তি হতে হবে। তো দিলাম ক্যান্টনমেন্টে, সবগুলিতে মোটামুটি দিলাম, ঢাকা ক্যান্টনমেন্টে টিকে গেলাম, ওখানে এক চান্সে আমি তো রমিজউদ্দিনেও টিকে গেলাম, আদমজিতে দেইনি, শহীদ আনোয়ারেও টিকে গেলাম। তো তখন শহীদ আনোয়ারটা ওগুলোর মধ্যে বেটার। তো পরে আব্বা আম্মু বললো যে ঠিক আছে, আমি শহীদ আনোয়ারে ভর্তি করাইতে চেতেছি। আব্বা আম্মু দুজনই বললো, পরে আমি বলছি ঠিক আছে। তো ভর্তি হলাম, ভর্তি হওয়ার পরে ওই যে বললাম না প্রথম থেকেই যে আমি ফাঁকি পাচ্ছিলাম একদম শুরুর থেকেই। তো শহীদ আনোয়ার যেরকম একটা আর কি ক্যান্টনমেন্টের তো ডিফেন্সের তো অনেক বেশি আর কি রেস্ট্রিকশন তাদের, তো দেখা গেল যে আমি পড়তাম না ঠিক মতো। তো আমার ইয়ার ফাইনালে এক সাবজেক্টে ক্রস আসে, ক্রস আসার পর তারা বলল যে তোমার হয় রিটেক দিতে হবে, না হয় তোমাকে কলেজ চেঞ্জ করতে হবে, না হয় তোমাকে আবার শুরু থেকে পড়তে হবে। পরে আমি বললাম যে জুনিয়রদের সাথে আমি তো পড়বো না। পরে তখন ওই উত্তরাতে একটা কলেজে ভর্তি হই, আমার আরেকটা ফ্রেন্ড ছিল ওর সাথেই ভর্তি হই। ভর্তি হওয়ার পরে তো এর মধ্যে গুরু আরেকটা কথা বলি, আমার যে ওই যে ফেসবুকের যে ফ্রেন্ড যার সাথে আমার লাস্ট কথা হতো, তো ওর মধ্যে তো মামা ডিঅ্যাক্টিভ করে ফেলছে। করে ফেলার পরে আমি আবার আরেকটা আইডি করি ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার পরেই। তো আইডি করার পর আমি ট্রাই করি যে আগের যে ফ্রেন্ডগুলো ওই কিছু কিছু নাম যেগুলো মনে আছে ওগুলো তো সার্চে দিয়ে খুঁজে বের করি। তো কেউ কেউ অ্যাকসেপ্ট করছে, পরে কেউ কেউ করেনি। তো পরে এর মধ্যে আমার এক কাজিন আমাকে বলে যে আমার ওই ফেসবুক ফ্রেন্ডের মধ্যে আমার কাজিন বলে যে আপু এই ছেলেটা কে, আমি চ্যাট করতেছিলাম এর মধ্যে বলে যে এটা কে, আমার একটা ফেসবুক ফ্রেন্ড। পরে বলতেছে যে ছেলেটা সুন্দর, বলছি কেন প্রেম করবি, তো ও আমার ছোট আর কি। তো পরে বলতেছে হ্যাঁ করা যাবে পারলে করা। তো পরে আমি বলছি যে ঠিক আছে ট্রাই করি। তো তখন আমার ওই ফ্রেন্ডের সাথে ওর আর কি আমার ওই ফ্রেন্ডের সাথে ওর ব্যাপারেই কথা বলি যে আমার এরকম কাজিন আপনাকে পছন্দ করছে। এর মধ্যে আমার কাজিনের ছবিটা সহ ফেসবুকে দিয়ে দিই যে আপনি দেখেন। পরে বলতেছে হ্যাঁ আমি দেখছি। পরে বললাম যে ও তো আপনাকে পছন্দ করে আপনি কি বলেন। পরে বলতেছে যে আসলে এইভাবে তো রিলেশন হয় না, হ্যাঁ ফ্রেন্ডশিপ করা যায় তারপরে বুঝে শুনে তারপরে রিলেশন করা যায়। পরে বলছে যে মনে মনে বলতেছিলাম যে এই যুগে এরকম সিরিয়াসলি কেউ কথা বলে যে আগে ফ্রেন্ডশিপ করব তারপর রিলেশন করব। পরে বলছে ঠিক আছে। তো এর মধ্যে আমার কাজিনটা আবার এই যে ছোট তো ও তো অন্যরকম, ও ওই আশাতে বসে থাকে না, ও আরেকটা রিলেশন করলো। তো এই ব্যাপারে ওই আমার ফেসবুক ফ্রেন্ডের সাথে
যত ছোট তত কি সময় কম নাকি এখন আমাদেরকে ওয়েট করার সময় নেই, রাইট? বাট আমার অনেক বন্ধুরা কিন্তু ওয়েট করছে যে কখন গুরু এতেশাম থাউজেন্ডস অফ কমেন্টস এর মধ্যে থেকে বেছে নেবে সবচেয়ে ভালো কমেন্টস গুলো। বাট আমার কমপ্লেন আছে এই বিষয় নিয়ে, সেটি হচ্ছে যে মিষ্টি মধুর কমেন্টস লিখতে গিয়ে অনেকে কিন্তু প্রোগ্রাম রিলেটেড কমেন্টস লেখা কমিয়ে দিয়েছে। সো বেটার হচ্ছে যে প্রোগ্রাম রিলেটেড কমেন্টসও কিন্তু আমরা নিব, এবং আমরা যেগুলো ভালো কমেন্টস সেগুলো পড়বার চেষ্টা করব। কিছু কমেন্টস পড়ে আসি। সঞ্জিতা লিখেছে, মন যদি আকাশ হতো তুমি হতে চান, ভালোবেসে যেতাম শুধু হাতে রেখে হাত, সুখ যদি হৃদয় হতো তুমি হতে হাসি, হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম তোমায় ভালোবাসি। বা সঞ্জিতা ফাহিম শেখ শাহিন লিখেছে, এটি তো ছন্দ হয়ে গেছে আর কবিতার লেখার দরকার কি, ফাহিম শেখ শাহিন, সুন্দর মানুষ তোমাকে সুখী করতে পারবে না কিন্তু একটা সুন্দর মন তোমাকে অনেক সুখী করতে পারবে, তাই সুন্দর মানুষকে নয় সুন্দর মনকে ভালোবাসতে শিখো। জি গুরুজি, মনে থাকবে আপনার এই
অমূল্য বাণী।
নিঝুম দীপ লিখেছে, সাত রং ছাড়া যেমন রংধনু হয় না তেমন এক হাসি, দুই কান্না, তিন রাগ, চার অভিমান, পাঁচ কষ্ট, ছয় বিশ্বাস, সাত স্বপ্ন, এই সাত রূপ ছাড়া কখনো ভালোবাসা হয় না। বা ম্যাথমেটিক্স এই মাত্র পিএইচডি কমপ্লিট করে লিখতে বসেছেন আমাদের নিঝুম দীপ, কি অদ্ভুত লেখনী! না হলে তো ধরনের রগরগে কথা আসার কথা না। সাত রং ছাড়া যেমন রংধনু হয় না তেমন এক দিয়ে কমা দিয়ে হাসি, দুই কান্না, তিন রাগ, চার অভিমান, পাঁচ কষ্ট, ছয় বিশ্বাস, সাত স্বপ্ন, এই সাত রূপ ছাড়া কখনো ভালোবাসা হয় না। প্রচন্ড গবেষণা। ডিডি জে রুবেল লিখেছে, আমি জানি তুমি আসবে,
পূর্ণিমা চাঁদ হয়ে আমায় ছুঁয়ে দিতে, অথবা ভোরের কুয়াশা হয়ে আমায় সিক্ত করতে। আমি জানি তুমি আসবে বিকালে রংধনু আমায় রঙিন সাজাতে, অথবা শীতের চাঁদ হয়ে আমায় উষ্ণতা দিতে। আমি জানি তুমি আসবে শরতের কাশফুল হয়ে মনটা আমায় দোলাতে, অথবা বৃষ্টি টুকটাক শব্দের শব্দে আমাকে উদাসী করতে। এই প্রত্যেকটা ওয়ার্ডিং এবং প্রত্যেকটা লাইনের মধ্যে রুবেল কেমন যেন একটা মানে লাবিডাবি, ওটা তো আছেই, মানে কেমন একটা মানে মানে একটা ইন্টেন্স ব্যাপারটা একটু বেশি মনে হচ্ছে। যেমন সব জায়গাতে দেখ পূর্ণিমা চাঁদ হয়ে আমাকে ছুঁয়ে ছুঁয়ে ব্যাপারটা থাকবে আর কি, অথবা ভরার ভোরের কুয়াশা হয়ে আমাকে শিখত। ওয়ার্ডিং গুলো খেয়াল করিস, আমি জানি তুমি আসবে বিকালে রংধনু আমায় রঙিন সাজাতে, অথবা শীতের চাঁদ হয়ে উষ্ণতা দিতে। আমি জানি তুমি আসবে শরতের কাশফুল হয়ে মনটা আমায় দোলাতে, অথবা টুকটা বৃষ্টির শব্দে আমায় উদাস করতে। মুতাব হোসেন ইনসান লিখেছে, যে হৃদয় ক্ষমা চাইতে জানে, যে হৃদয় ভুল স্বীকার করতে জানে, যে হৃদয় অনুশোচনার আগুনে জ্বলতে জানে, সেই হৃদয়ে সবচেয়ে বেশি ভালোবাসা জমে থাকে। বাহ, জানা ছিল না। দ্য ফিলোসফার মুতাব খুব দারুণ একটি কথা লিখেছে। ডিয়ার হিমেল খান লিখেছে দ্য লাস্ট স্টেটমেন্ট, ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন, তুমি আসলে দুজন সাজাব জীবন, চোখ ভরা স্বপ্নে বুক ভরা আশা, তুমি বন্ধু আসলে দেব আমার সবটুকু ভালোবাসা। সুপার, খুবই সিম্পল, খুবই প্রিসাইজ, বাট সুপার ডুপার, তারও কয়েক ধাপ উপর। আরেকবার ডিয়ার হিমেল খান, হিমেল থ্যাংক ইউ, হোয়াট এ লেখনী, বাপ চালিয়ে যাও। ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন, তুমি আসলে দুজনে সাজাবো জীবন, বাহ, চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা, তুমি বন্ধু আসলে দেব তোমায় আমার সবটুকু ভালোবাসা। আর একবার পড়ে ফেলি, হিমেল লেখছো নাকি? ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন, তুমি আসলে দুজনে সাজাবো জীবন, চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা, তুমি বন্ধু আসলে দেব আমার সবটুকু ভালোবাসা। থ্যাংক ইউ, চালিয়ে যাও এরকম ফিলোসফিক্যাল ধামাকাদার রগ রোগে টেক্সট। আর আমি গুরু এতসাম আছি তো ভালোবাসার কাণ্ডারি, তোমাদের এই টেক্সট গুলো পড়ে তোমাদের কাছেই ফিরিয়ে দেব। কিন্তু আমার প্রোগ্রাম রিলেটেড কথাও যেন আসে, সেগুলোও যেন আমরা এই টেক্সটের মধ্যে কভার করব। থ্যাংক ইউ,
অবশ্যই। আর গুরু মানে আপনার কথায় যেটা আমি কিছু না একটা কমেন্টে দেখছিলাম, যতই ছোট কথা হোক এমনকি আমি তোমাকে ভালোবাসি এই কথাটাও যদি আপনি বলেন এত বেশি মধুর শোনায়, এইটা রহস্যটা কি? আসার সময় কি মধু খেয়ে এসেছেন নাকি অন্য কিছু?
এটা কি কথার স্বার্থে বললি না সত্যি তো মনে হচ্ছে স্ট্রাইক করেছে?
আম্মুও বলে মানে যারা যারা প্রোগ্রামটা শুনে অনেকেই বলে যে আসলে উনি কিভাবে কথা বলে, আমরাও তো কথা বলি কিন্তু ওনার কথার মধ্যে কেমন যেন একটা জাদু আছে।
এটা একদম সহজ স্বাভাবিক সাধারণ একটা উত্তর আছে, দেখুন মানবে কিনা তা আমি জানি না, সহজ এবং স্বাভাবিক উত্তরটা হচ্ছে একটা কথাও আমি মুখ দিয়ে বলি না, যাই ওয়ার্ডিং করি আমি যে কথাই বলি সবকিছু আমার হৃদয় ভিতর থেকে আসে, একেবারে অন্তরের ভেতর থেকে আসে। আর আমি এটা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি কিন্তু কোনো কোনো ক্লাস করিনি কখনো আর্জিং বল, আমি তো আর্জিং করিও না অ্যাকচুয়ালি, টিপিক্যাল আর্জিং এর পর্যায়ে আমি পড়িও না বা কথা বলার কোনো ক্লাসে কখনো ভর্তি হয়নি, এসব কোনো কালেই শিখিনি। এটা খুব ভালো কথা না যে আমি শিখিনি, বাট আসলে শিখিনি তাই স্বীকার করলাম। বাট আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমি যাই ওয়ার্ডিং করি, যেমন এখন আমি প্রোগ্রামে ঢোকার আগে দোয়া কালাম পড়েই ঢুকি, যে কথায় ওয়ার্ডিং করি যাই বলি আমি সবই আসে আমার একদম অন্তরের ভেতর থেকে, যা আমি ফিল করি, যা আমি বিশ্বাস করি, যেটা আমি সত্যি ওন করি সেটাই ডেলিভার করি। সেই কারণেই আমার বিশ্বাস এটাই যে ভেতর থেকে আসা কথা অন্তরের কথা অন্তর পর্যন্ত পৌঁছেই যায়, তার জন্য কোনো রকমের রং মাখানোর প্রয়োজন পড়ে না, এটাই মনে হয় কারণ, আর অন্য কোনো কিছুই না, আসলে অন্য কোনো স্পেশালিটি নাই। বিলিভ মি, বিধাতা সবাইকে দিয়েছে, না না, আই ডোন্ট নো, আই এম নট এগ্রি উইথ দ্য এক্সট্রাঅর্ডিনারি কিছু, বাট এটা এগ্রি আমি যে বললাম যে প্রত্যেকটা ডেলিভারি আসে আমার একদম ভেতর থেকে, আর যেটা আমার অন করি না আমি সে ব্যাপারে আমি ডেলিভারি দিও না, এই কারণেই হয়তো। আর স্বাভাবিক না, এটা অন্তরের কথা অন্তর পর্যন্ত কিন্তু ছুঁয়ে যায়, দেখবি যে অনেক কথা আছে, অনেকেই কথা বলে খুব র ভাবে যাচ্ছে তাই টোনালিটি, তাও দেখবি যে মানুষকে টাচ করতেছে, কেন করে বলতো? কারণ ওই ভেতর থেকে আসা কথা ভেতরের কাছে পৌঁছে যায়।
ভালোবাসার বাংলাদেশ,
যেহেতু ব্লাড ক্যাম্পেইনিং এর উপরে অনেক বড় একটা উদ্যোগ নিয়েছি আমরা, এই কারণে যৌক্তিক কারণে এক ঘন্টা পরে শুরু করেছি। তো আমরা একদম একটু প্রিসাইজ করার অনুরোধ করছি তোমাকে, সরাসরি মূল গল্পে আমরা চলে আসতে চাই, যেহেতু মা ফার্দার ফার্দার মাত্র 45 মিনিটস আমাদের হাতে আছে। আমি চাইবো আগামী আধা ঘন্টার মধ্যেই তুমি পুরো ব্যাপারটাকে সামারাইজ করে নিয়ে আসো। হ্যাঁ, তো ওভার টু নাফিসা, এবং একদম স্পেসিফিক মূল ঘটনায় চলে আসতে চাই।
জি, তো এরপর আমি আবার আরেকটা আইডি করি, করার পরে তো সবাইকে আবার রিকোয়েস্ট পাঠাই। তো এর মধ্যে ওই যে কাজিনের ব্যাপারটা বললাম, তো পরে যেই ছেলেটাকে পছন্দ করে ওর সাথে কাজিনের আর কিছুই হয়নি, তো আমার সাথেই মাঝে মধ্যে হাই হ্যালো হতো। তো এর মধ্যে ওই যে আমি রেজাল্ট খারাপ করি, কলেজ চেঞ্জ করা হয়, তো তখন ওই যে ফ্রেন্ড তার বাসাও হচ্ছে খিলখেতে, তো সে এর জন্য আমি তাকে ফোন দিই যে উত্তরের দিকে আমি কোনো কিছু চিনি না, তার বাসা যেহেতু খিলখেত সে আমাকে একটু হেল্প করতে পারবে। তো সে আমাকে বলে যে তেল মাসতো, এখন কি তোমাকে কোনো কলেজে নিবে? এত বেশি খারাপ লাগে যে আমি আমার ফ্রেন্ড কে ফোন দিলাম, সে আরো ইনসাল্ট করতেছে যে ফেল মারছো, এখন কি তোমাকে কোনো কলেজে নিবে?
পিন মারলো আর কি।
হ্যাঁ হ্যাঁ, একদম কি মনে হয় যে বসেই ছিল পিন মারার জন্য। তো এরপর এত বেশি খারাপ লাগে আর ফোনই দিইনি। তো ভর্তি হওয়ার পর আমি তাকে ফোন দিলাম, ভাইয়া আমি না ভর্তি দিছি, বুঝছেন? পরে বললো যাক ভালো হয়েছে নিছে না। তো পরে এই তো পরে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি, তো এর মধ্যে আমার যে ফ্রেন্ড ওই কলেজে নতুন ফ্রেন্ড হয়, তো ওদের সাথে কথা বলতেছে, এর মধ্যে ওই আমার ফ্রেন্ড ফোন দেয়, ফেসবুক ফ্রেন্ড, তো সে কথা বলতেছে, এর মধ্যে আমার ওই কলেজের ফ্রেন্ডরা বলে যে কার সাথে কথা বলিস, তো কি রিলেশন আছে? পরে বলছি না না রিলেশন না, জাস্ট এভরি ফ্রেন্ড, এর বেশি কিছু না। পরে বলতেছে কতদিন ধরে চিনিস? পরে বলছে এই তো 1.5 বছর, আমার এসএসসি আগে থেকে, এখন তো সেকেন্ড ইয়ারে, 1.5 বছর। পরে বললো যে 1.5 বছর হয়ে গেছে এখনো দেখা করিস নাই? আর আমি হলো তো 1 সপ্তাহ মধ্যেই দেখা করতাম। তো পরে আমি বললাম যে আমার তো কোনো ইন্টারেস্ট নেই, কারণ ওনার সাথে আমার ওরকম কোনো সম্পর্কই না যে তার সাথে আমার দেখা করতে হবে। তো পরে ও বললো যে এক কাজ কর, তখন আমি উত্তর একটা শপিং মলে যাই, তো বলতেছে যে আমার কলেজের ফ্রেন্ড বলতেছে যে আচ্ছা এক কাজ কর, ওই ভাইয়াকে আসতে বল দেখি কেমন। বলছে যে আসবে এই বৃষ্টির মধ্যে, সেদিন আবার বৃষ্টি হচ্ছে। তো পরে বললো যে বলে দেখ আসে কিনা। পরে বললাম, বলার পরে বলতেছে হ্যাঁ আমি আসতেছি, হাতে নেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি ওয়েট করতেছি। তো আসতেছে আসতেছে আধা ঘন্টা হয়ে গেছে, গুরু 12টার সময় আধা ঘন্টা হয়ে গেছে, 11:30 সেই কথা বলছে। তো আমি আমার ওই ফ্রেন্ডকে বলতেছি যে আর 5 মিনিটের মধ্যে যদি না আসে আমি চলে যাবো। তো 12:03 যখন বাজে, সে দেখলাম যে আসতেছে।
তোমাদের কি ইউনিফর্ম পড়তে হয়?
হ্যাঁ।
আচ্ছা, ইউনিফর্ম পরা অবস্থাতেই আছে তাই তো?
না, তখন ইউনিফর্মের উপরে বোরখা পরা, একদম হিজাব পরা।
ও আচ্ছা আচ্ছা।
তো কিন্তু আমার ওই ফ্রেন্ড বোরখা পরা না, ও ইউনিফর্ম।
তোমার বন্ধুকে তো প্রথম দেখলে নাকি ফেসবুক ফ্রেন্ডকে?
হ্যাঁ
হ্যাঁ। তোমার মধ্যে কোনো এক্সাইটমেন্ট কাজ করছিল যে কেমন হয়
দেখি,
ভালো হলে একটু চান্স নিবই আর কি?
না না না, ওই ধরনের চিন্তা ফার্স্টে ছিল না।
তাহলে কি ছিল?
চিন্তা ছিল যে এর সাথে দেখা করে কি, আমার আর কি আমার ফ্রেন্ডের আর কি ইন্টারেস্ট দেখে মনে হলো যে ও হয়তো রিলেশন করতে যাচ্ছে। তো পরে যখন 12:03 বাজে তখন আসলো, যখন দূর থেকে আসতেছে তখন আমি আমার ফ্রেন্ডকে বললাম ঘড়িটা একটু কয়টা বাজে, পরে বললো 12:03 বাজে, 2 মিনিট বাকি আছে এখনো। বললো আচ্ছা। তো আমাকে দেখে তো এখন সে চিন্তাছে না যে আসলে আমি ওই মেয়ে কিনা, কারণ ফেসবুকে অনেক অ্যাভেলেবল, ফেকটা অ্যাভেলেবল। তো আমরা চেয়ারসে বসলাম, বসার পরে ও বলতেছে যে খাবার টাবার অর্ডার করলো, আমি বারবার বলতেছি যে ভাই আমি খাবো না, কারণ খাবার খেতে গেলেই হিসাবটা খুলতে হবে, চেয়ারা দেখে ফেলবে। তো পরে বলতেছে যে না খাও, আমি অর্ডার করছি, আমি তো খাবো না, আমি খাওয়া দাওয়া করে আসছি এই সেই। তো পরে বাধ্য হয়ে খুলতে হয়েছে। তো দেখলাম যে আমার সাথে কি কথা বললো, আমিও চিন্তা করতেছি যে এর সাথে আমি কি কথা বলবো, এর সাথে তো আমার ওরকম কোনো সম্পর্কও না যে তার সাথে আমার আর কি অনেক বেশি কথা জমে আছে। আর দেখলাম যে আমার ফ্রেন্ডের সাথেও কথা বলতেছে, আমার দুই ফ্রেন্ড কথা বলতেছে। তো আমি চুপ করে বসে আছি। তো মজার ব্যাপার হচ্ছে যে টেবিলের উপরে হাত রাখছে দুইজনেই, ও আর কি আমার ওই ফেসবুক ফ্রেন্ড যে মুখোমুখি বসে আছি, তো হাত রাখছে আমিও হাত রাখছি। তো দেখা গেলো যে ওর হাতটা আমার হাতের চেয়ে ফর্সা। আমার খুব মাইন্ডে লাগলো যে কি ব্যাপার, আমি বোরখা পরি তারপর আমার হাতের চেয়ে কেন ফর্সা হতে যাবে? তো পরে এইটা খুব মেজাজ খারাপ হয়ে গেছে যে মেয়ে মানুষ আমি, ছেলে মানুষ কালো হলেও সমস্যা নেই, আমাকে একটু ফর্সাটা দিন।
তোমাদের আসলে প্রবলেমটা কি? তোমরা কি ছেলেদের ক্ষেত্রে ফর্সাটা খেয়াল করো খুব, রাইট?
না, আমার আসলে ফর্সার প্রতি আসক্ত। আমি
আসক্ত মানে নেশা টাইপ?
হ্যাঁ আসক্ত।
তুমি নাই ফর্সা হতে চাও সেটা আমি মানলাম, বাট তুমি চাও যে ছেলে
যে আমার কি এরকমই একটা ইয়া ছিল যে আমার লাইফ পার্টনার কালো হবে না, ফর্সা হবে, আমার যে ফর্সা হবে
আমি বা আমাদের মতো আমাদের প্রজাতি যারা আছে তারা কি গর্তে ঢুকে যাবো? কত শুরুই হয় ফর্সা, সুন্দরের শুরুই তাদের ফর্সা দিয়ে,
সুন্দর শুরুতে হচ্ছে ফর্সা।
আচ্ছা তারপর বলো।
অবশ্যই কি আমার লাইফ পার্টনার কেয়ারিং হবে, তো যাই হোক তখন একটু খারাপ লাগে যে তার থেকে একটু ফর্সা না হয় আল্লাহ আমাকেই দিত। তো পরে যখন বের হলাম এখান থেকে, এর মধ্যে বৃষ্টি হচ্ছে গুরু, তো সে বললো যে বৃষ্টি যখন হচ্ছে দেরি করা যাবে না, জোরে নামতে পারে। তো তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, বেরে যাওয়ার পর একটা বাসে উঠলাম। তো বাসে ওঠার পরে সে খিল খেতে নেমে গেল, আমি নামবো হচ্ছে বনানীতে। তখন সে বললো যে আমি আসি, তখন তখন একটু একটু খারাপ লাগতেছিলাম, কিন্তু এই খারাপ লাগাটা কিসের আমি বুঝতেছিলাম না।
সেটা দেখতে কেমন? এটা তো বললাম না, শুধু রঙে থাকে
আমার চোখে সুন্দর, তখনও সুন্দর ছিল না, যখন ফেসবুকে ফ্রেন্ড ছিল বা দেখা হওয়ার আগ পর্যন্ত।
ছবি চাইতে বেটার মানে ছবি তো দাদা দেখছিলেন
না? ছবি সেম।
আচ্ছা আচ্ছা
আর কি, আছে না যে ফেক অনেক কিছু থাকে, ওরকম কিছু ছিল না। তো এইটা দেখে আমার ভালো লাগছে যে না, তার মধ্যেও কোনো ফেক নাই, আমার মধ্যেও নাই। তো পরে চলে গেল, তখন একটু একটু খারাপ লাগতেছে। পরে বাসে যেতে যেতে আমি চিন্তা করলাম যে কেনই খারাপ লাগা, এটা কিছুই না এমনিতেই। তো বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে দুই তিন দিন গেল, তারপরে চিন্তা করতেছি যে না আমার তো খুব বেশি খারাপ লাগতেছে, এই মানুষটার সাথে কথা না বললে আমার সবকিছু হারাম হয়ে যেতেছে এরকম একটা। তো গুরু আরেকটা কথা বলি, ওর সাথে আমার আর কি এই ফেসবুক ফ্রেন্ডের সাথে রেগুলার কথা শুরু হয় জুনের 9 তারিখে। জুনের 11 তারিখে তার বার্থডে ছিল, মানে আজকে যে দিনটা গেল এই ডেতে তার বার্থডে ছিল। তো আমি জানতাম না, ফেসবুকে খেয়ালও করিনি। তো 11 তারিখে আমি তাকে সন্ধ্যায় ফোন দিই, তখন বলে যে আজকে না আমার বার্থডে। বলছি ও তাই, সরি ভাই আমার না খেয়াল ছিল না, আচ্ছা হ্যাপি বার্থডে। তো জুনে
2011
আচ্ছা। তো তার 5 দিন পরে মানে 16 তারিখে আমরা দেখা করি। তো 19 তারিখের দিকে আমি তাকে বলতেছি যে ভাইয়া আমি একটা ছেলেকে পছন্দ করি, এখন তাকে প্রপোজ করতে চাই, আপনি কি বলেন? বলছো দেখো একবার তো ফেল মারছো, একবার তো ফেল করছো, এখন যদি প্রপোজ করো দেখা যাবে ইন্টারমিডিয়েটও ফেল করবা। তো পরে বললাম যে না ভাই ওরকম কিছু হবে না। পরে বলতেছে দেখো এখন বলার দরকার নেই, তুমি এক কাজ করো ইন্টারমিডিয়েট পরীক্ষা দাও, পাশ করো, তারপর যেই ছেলেকে পছন্দ করবা ওই ছেলেকে আমি তোমার সামনে এনে হাজির করবো, আর তাকে যেভাবেই হোক হাতে পায়ে ধরে হলো আমি তাকে তোমার জন্য ম্যানেজ করবো। পরে বললাম ঠিক আছে। এখন পরে তারও 1 সপ্তাহ পর জুনের 26 তারিখ, এর মধ্যে দেখলাম যে আমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে, কি ব্যাপার কিছু বুঝতেছি না। পরে আমি জুনের 26 তারিখ তাকে বললাম, 25 তারিখে বললাম যে ভাইয়া আমি না তাকে না বলে থাকতে পারতেছি না, আপনি বললেন যে পড়াশোনা বন্ধ হয়ে যাবে তাকে বললে, এখন দেখি না বলে আমার পড়াশোনা খাওয়া দাওয়া সব ঘুম সব বন্ধ হয়ে গেছে। পরে বললো যে তাহলে কাজ করে বলেই দাও। পরে 25 তারিখে রাতে মানে 12টার পরে 26 তারিখ হয়ে গেছে, তখন আমি 3টা SMS পাঠাই তাকে, আই একটাতে, লাভ একটাতে, ইউ একটাতে। তো তার 1-1.5 মিনিট পরেই ফোন দেয়, বলতেছে 3 বারে পাঠানোর দরকার ছিল কি, একবারে পাঠাইলে হয়তো আমি তো বুঝতেই পারছি। তো পরে বললাম যে আচ্ছা এখন আপনার রিপ্লাইটা কি? তো সবচেয়ে বেশি খারাপ লাগতেছে লোকগুলো যে আমার জানা মতো তখনও কোনো মেয়ে কোনো ছেলেকে প্রপোজ করে এটা আমি তখন শুনিনি। তো একটু ইগোতে লাগতেছিল যে আমি প্রপোজ করলাম এখন কি রিফিউজ করবে নাকি, বুঝতেছিলাম না। তো পরে বলতো স্যার যে 1 সপ্তাহ টাইম নাও, তুমি তো আমাকে চিনোই না ঠিক মতো, একদিন দেখছো আর আমার সম্পর্কে ওইভাবে জানো না, ফেসবুকে তো অনেক ভুয়া অনেক কিছু থাকে, তুমি 1 সপ্তাহ ঘুরে আমাকে জানো আমাকে বুঝো তারপর। তো 1 সপ্তাহ এভাবে যায়, তার টোটাল লাইফ হিস্টোরি আমাকে সে বলে, আমারও সে শোনে আগে কি করছে না করছে সব বলে। স্যার বলছে যাই হোক এখন আমি প্রেজেন্ট নিয়ে ভাববো, পাস্ট নিয়ে ভাববো না ফিউচার নিয়ে ভাববো। পরে এর মধ্যে গুরু জুলাই 4 তারিখে আমাদের কলেজে নবীনবরণ অনুষ্ঠান ছিল, তো ওই দিন আমি বললাম যে ওই দিন এক সপ্তাহ হয়ে গেছে, এক সপ্তাহের দিন। তো পরে আমি বললাম যে আজকে তো আমি আসবো, আপনি কি আসতে পারবেন? পরে বলছে যে হ্যাঁ আসবো। তো আমি ওই দিন শাড়ি পরেছি, এর আগে গুরু আমাকে দুই দিন দেখছে, সে আমাকে ওই হেজাব পরা দেখছে নয় এটুকু খোলা অবস্থা দেখছে, খুবই টায়ার্ড অবস্থায়। তো যেদিন আমি শাড়ি পরে যাই নবীনবরণে, ওই দিন দেখে তার একটু চেঞ্জ হয়ে গেছে যে না। তো আমারও চিন্তা ছিল যে আজকে যদি সে আমাকে রিপ্লাই না করে আর কোনোদিন তাকে ফোন দিব না, কারণ মেয়ে হিসাবে এমনিতেই আমার একটু লাগতেছিল যে আমি প্রপোজ করলাম কেমন একটা বিশ্রী ব্যাপার এই সেই। তো ওই দিন রাতে কথা, তো নবীনবরণে সে আসে, এসে আমাকে দেখে শাড়ি পরা অবস্থায়। তো রাত্রের 11:30 দিয়ে সে আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলতেছে যে কি অবস্থা, কি আসে বিষয়ে কথাবার্তা হয়েছে। তো প্রতিদিন এই গুরু এই 7টা দিন আমি তাকে প্রতিদিনই আই লাভ ইউ বলছি, কিন্তু সে একদিনও রিপ্লাই করে নাই। ওই দিনই ছিল লাস্ট। আমার চিন্তা যে এখনো যেহেতু বলে নাই আর বলবেও না, আমি আর ওই দিন বলিনি। না বলার পর সে আমাকে বলতেছে যে আজকে বলবো না, পরে বলছে যে বলে কি হবে, রিপ্লাই তো পাই না। পরে বললো যে বলে দেখো, পরে বললাম, বলার পরে সে রিপ্লাই করলো, এরপর রিলেশন শুরু হয়ে গেল। বাসার মধ্যে গুরু কেউ জানতো না, আমার ফ্রেন্ডদের মধ্যেও কেউ জানতো না। এর মধ্যে গুরু আরেকটা কথা বলি, ওর সাথে আমার দেখা হওয়ার পর আমার যে ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডকে নিয়ে ওর সাথে দেখা করতে যায়, ওই ফ্রেন্ড হলো আমাকে বলছে যে ছেলেটাকে আমার খুব ভালো লাগছে, ওর সাথে আমার রিলেশন করে। তখন আমার একদম মাথা মনে হয় যে ফাইটে যেতেছে, আগে কেন তুই ওর সাথে রিলেশন করবি, ও অনেক বাজে ছেলে এই সেই অনেক কিছু বলছি। তো পরে গিয়ে বুঝতে পারছি যে আসল ঘটনাটা কোথায়। তো এভাবেই রিলেশন হয়, হওয়ার পর বাসায় 3-4 মাস জানে না। পরে আম্মু, যেহেতু আমি বড় আম্মু আর আমি অনেকটা ফ্র্যাঙ্কলি, তো আম্মু দেখে যে হঠাৎ হঠাৎ ফোন কেটে দেই, ফোন আসে ফোন কেটে দেই, কথা বলি ফোন সরাই ফেলি এরকম একটা কিছু। তো আম্মু বলে যে কি হয়েছে, তার সাথে কথা বললাম। পরে আমি বললাম যে আম্মু আম্মু এরকম একটা ছেলের সাথে আমার রিলেশন হয়েছে, ছেলেটা অনার্স কমপ্লিট করছে, খারাপ না, দেখতেও খারাপ না, অনার্স কমপ্লিট করছে, তুমি দেখতে পারো, ও আমার ফেসবুক ফ্রেন্ড ছিল, তোমাকে এর আগে একদিন ছবি দেখা।
আচ্ছা তুমি তো একদম এই এই মানে কি বলবো, একদম এই জামানার মেয়ে, রাইট? টিনেজার, মানে তুমি আমার চাইতে ও কত বললে, 2010 তোমার এসেছে, রাইট? 19 বছরের ছোট তুমি আমার। এটা কথা হলো রে,
কি হিসাব, 19 বছর, মাশাআল্লাহ,
19 বছরের ছোট,
19 বছর,
মানে একটা মানুষের শরীর দিয়ে যদি বয়স হিসাব হতো তাহলে আসলে হাঁটুর নিচে ওর অবস্থা, অথবা আমার যদি সময়কালে বিয়ে হতো এরকম হয়তো মেয়েই থাকতো।
জি জি,
তাই না? কারণ 19 বছর মানে কি, ধরো জাস্ট ডাবলের তো বেশি এখন, ও এটা তো যোগ্য বয়সই তখন, 19 বছরে তো অনেকেই বিয়ে করে। তাহলে 19 বছরের একটা এরকম আমার বিয়ে থাকতো, দেখো দেখো কি কাণ্ড। আর আমি বসেছি তোমার ভালোবাসার
গল্প
সাত কখন শুনতে এবং তার উপরে এক্সপার্ট ওপিনিয়ন দিতে, তাও মানলাম। তোমাদের এই জামানায় এই যে টিনেজার যে গ্রুপ তোমরা এখন এই এই সময়ের যারা, তারা ছেলেদের মধ্যে প্রথমে কি দেখো, সৌন্দর্য?
না,
আবার
আমি বলি তার মধ্যে ওই যে বললাম না যে বড় ভাই টাইপ, না
ওইটা ঠিক আছে, মানে আমি বলছি ওভারঅল তোমাদের গ্রুপ বা তোমাদের বয়সী যারা, আগে প্রথমে কি দেখো একটা ছেলের মধ্যে?
পাশে দেখি যে কেয়ারিংটা,
কেয়ারিং না সৌন্দর্য,
কেয়ারিং
আগে দেখো যে সে দেখতে কেমন, তারপর না কেয়ারিং ফেয়ারিং চিন্তা,
আগে কেয়ারিংটা, কারণ তার মধ্যে আমি আগেই দেখছি যে ওই কেয়ারিংটা,
ওই যে পড়ালেখা করো এই সেই,
হ্যাঁ
ওখান থেকে, তারপরে কি সৌন্দর্য কি সেকেন্ডারি তোমাদের
কাছে? হ্যাঁ সেকেন্ডারি।
আমার কাছে মনে হলো না, একটু মনে হয় রং চং লাগায় দিলা,
না না
তোর কাছে কি মনে হয়, তুইও তো, হ্যাঁ তুমি, আচ্ছা যাক তোকে বললাম এই জামানার হয়েছে, আসলে কি তোরা কি দেখিস ছেলেদের ভিতরে আগেই সৌন্দর্য, রাইট? একদম অনেস্ট, অনেস্টলি বল।
অনেস্টলি আমি যেটা দেখি সৌন্দর্য বলতে,
তুই না, ওভারঅল
ওভারঅল আমার দেখা আর কি সৌন্দর্য বলতে একদম অনেক ফর্সা হইতে হবে,
অনেক ফর্সা কালো ওগুলো বলছি না, তোরা কি ছেলেদের মধ্যে আগে সৌন্দর্যটা দেখি সেটা বলছি।
হ্যাঁ মানে কিছুটা দেখি, জানি একটু ভালো,
এটা দিয়ে শুরু, তাই তো?
হ্যাঁ স্টার্টিংটা এইভাবে,
তারপর বাকি কথা,
হ্যাঁ তারপরে দেখা হয় যে কেয়ারিংটা কেমন,
ওগুলো পরে আসে, বাট স্টার্টিংটা এটা দিয়ে, রাইট?
স্টার্টিং এটা দিয়ে।
আমার একটা অবজারভেশন আছে এই ছেলেদের ব্যাপারে,
আমাদের একটা সময় ছিল, যেমন ধর তখন একটা মেয়েকে কনভিন্স করার জন্য আমরা প্রচন্ড শুটেড বুটেড হয়ে থাকতাম, সবসময় ক্লিন শেভড, দেন হেভি ফ্যাশন, মানে যত ধর আমি তো ফাটাই ফেলছি ধর আমরা ওই সময় আধুনিক যত কিডস নামছে তখন তো কামাচি পুমা যত কিডস গুলো নামতো ওগুলো পরে আমরা খুব এক্সপ্লোর করতাম, রাইট? একটু হাওয়াই টাইপের শার্ট পিছন দিকে ঝুলায় দেওয়া, বুঝছিস, মানে চুল সবসময় যেন বাউন্স ব্যাক করে, জেল টেলে কোনো ব্যাপার না, শুধু উড়বে চুল, বুঝতেছিস, এরকম একটা ব্যাপার ছিল। হ্যাঁ, এখন কিন্তু আমি ছেলেদের মধ্যে জিনিসটা খুব অসম্পূর্ণ দেখি, আমি খুবই খেয়াল করি ছেলেরা কেমন যেন একটু বোহিমিয়ান টাইপ, যে ফ্যাশনের ব্যাপারে কিন্তু ওরা অত বেশি কনসিয়াস না, দেখা একটা চটি পরেছে, একটা হাফ প্যান্ট বা নর্মাল একটা জিন্স পরলো, একটা টি শার্ট, তাও টি শার্টটা হয়তো তেমন কোনো লুক্রেটিভ টি শার্ট না, নর্মাল পরলো বাড়ায় গেলো, অকেশনালি হয়তো তারা ফ্যাশন করে, বাট ন্যাচারালি কিন্তু এরকমই থাকে। তোরা যেহেতু সুন্দর জুতো
আছে, এটাই এখন ফ্যাশনেবল হয়ে গেছে,
ও
এটা সিম্পল, হ্যাঁ সিম্পলি, এটাই এখন সিম্পলি লুকিং।
তাহলে আমার বুঝার ভুল, মানে ওরা ইন্টেনশনালি ওই জিনিসটা করতেছে, রাইট?
হ্যাঁ,
আর আমি ভাবতেছি আনইন্টেনশনালি
ব্যাপারগুলো, যদি যে আপনার মতো ওরকম করে ঘুরে তাহলে এই যে একটু মানে খেত আসছে গ্রাম থেকে নতুন মাত্র উঠে আসছে,
বলিস তো তাই
একটু সিম্পল আর কি পছন্দ করে, অনেক বেশি গর্জিয়াস ওরকম না। এখানে একটা কথা বলি গুরু,
মানে আমাদের 7000 টাকা দামের ঘড়িটা আমি খুলে ফেললাম, তুই কাউকে দিয়ে দিতে পারিস, আই ডোন্ট মাইন্ড, রাইট? মানে এগুলো তোরা দেখিস না, রাইট? এই তো, হ্যাঁ এখনো তাই, তোদের টেস্টের তো চেঞ্জ হয়নি, আগেও মেয়েরা সৌন্দর্য খুঁজতো এখনো খুঁজে, বাট ছেলেরা কেন কনসিয়াস না তাদের ফ্যাশনের ব্যাপারে, আমি এটা চিন্তা করি, বাট দেখি যে বেশিরভাগই চুটি পরে একটা চুরি স্যান্ডেল পরে বাড়ায় গেছে,
প্রায় রুলস হয়ে গেছে যে ছেলেরা অনেক সিম্পলি থাকে, বাট একটা মেয়ের সাথে কথা বলতে গিয়ে তারা এমন ভাবে কনভিন্স করবে যে মেয়েটা এমনিতেই চিন্তা করবে না, ছেলেটা তো অনেক স্মার্ট,
গেট আপ না তার অ্যাপিয়ারেন্স দিয়ে থাকে,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এবং এটি মেয়েরাও কি পছন্দ করতেছে এই জিনিসটা এখন, তাই
আমার মতে
বেশি ফ্যাশনেবল ছেলে তারা পছন্দ ওরকম করে না,
এখন যদি অতিরিক্ত দেখা যায় যে ফ্যাশন করে আসছে, হ্যাঁ বুঝতে পারছি এটা কনভিন্স করার জন্য আসছে,
মানে কেয়ারলেস একটা ভাব নিয়ে থাকে, রাইট? ওকে, আচ্ছা চলে যাচ্ছে আবার নাফিসার কাছে, নাফিসা বলছিল যে তোমার ভালোবাসা ওর প্রতি দুজনে দুজনকে বলা শুরু হলো, প্রেম চালু, দেন এক্সট্রিম কোন রোমান্টিক কিছু মুহূর্তের কথা শুনি তোমার কাছ থেকে, একদম শেষের দিকে কিন্তু না, বিচার সময় খুব বেশি নাই
তো গুরু, এর মধ্যে বাসায় তো জেনে যায়, জেনে যাওয়ার পরে আম্মুকে বলি যে দেখা করার জন্য, যে আম্মু একটু দেখো, পরে আম্মু আব্বুকে বলে যে তুমি একটু দেখো তোমার মেয়ে পছন্দ করছে দেখো, পরে আব্বু রাজি হয় না, কোনোভাবেই রাজি হয় না, আব্বু মেনেই নিতে পারে না যে আমি একটা রিলেশন করছি, তো আম্মু দেখে, দেখার পরে মোটামুটি অনেকেরই ভালো লাগে যারা যারা দেখে, কিন্তু আম্মুর একটু প্রবলেম মনে হয় যে ও একটু শর্ট, আম্মুর কাছে এটা মনে হয়, আম্মু মেনে নিতে পারে না, বলে যে আমার মেয়েটা আমি অনেক লম্বা হবে এই সেই, তো এগুলো বলে, তো যাই হোক একটা পর্যায়ে এসে মেনে নেয়, মেনে নেওয়ার পরে আম্মু এর মধ্যে গুরু আব্বু কিন্তু মেনে নেয় না ব্যাপারটা, তো আম্মু চায় যে আব্বু আবার আমার বড় মামার কথা খুব বেশি শোনে, নাকি বড় মামা যেটা বলবে ওইটা আব্বুর কথা, এর মধ্যে বড় মামা বাহিরে থাকে, বড় মামার আসার কথা, তো আম্মু বললো যে তুই চিন্তা করিস না, তোর বড় মামা আসলে তোর বাবাকে কনভিন্স করবে, তো এর মধ্যে বড় মামা আসার পরে বড় মামাও শুনে না খেপে যায়, বড় মামা বলে যে তোকে জার্মান পাঠিয়ে দিব, এই সেই ছেলের সাথে রিলেশন রাখা যাবে না, এই কি কোনোভাবেই ব্রেক আপ করাবে যে কোনোভাবে, তো তখন একটা ভুল বলবো না কি বলবো জানি না, তখন খুব বেশি ভয় পাই আমি যে কি করা উচিত, তখন চিন্তা করলাম যে জার্মানি যদি পাঠায় দেয় তখন আমি যদি একটা কোর্ট ম্যারেজ করে রাখি সেক্ষেত্রে দেখা যাবে যে আমি ওইখানে গিয়ে অ্যাপ্লাই করলে ওকেও নিতে পারবো, আমি আলাদা তো পাবো না, আর সবচেয়ে বড় কথা যে বিয়ে হয়ে গেলে তখন তো আর আলাদা হওয়ার কোনো ইয়া নেই, যেহেতু আমাদের ফ্যামিলি জানে, তো পুরো আমার মা কিন্তু সবসময় আমাদের সাপোর্ট করতো, তো আনফর্চুনেটলি আমি কাউকে না জানি কোর্ট ম্যারেজ করি, করার পর 6-7 মাস পরে আম্মু এটা টের পায়, টের পাওয়ার পর আম্মু অনেক বেশি কষ্ট পায় যে তুমি এরকম একটা কাজ করলে, আমি তো এরকম মা না, যে বিশ্বাস করুন গুরু যে আমি ঘুরতে গেছি না, আমার মা আমাকে রেডি করে দিছে, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবো, আমার মা আমাকে রেডি করে দিছে গুরু, আসলে
আমি আমার মাকে অনেক বেশি এটাতে কষ্ট দিয়েছি, আমার মা অনেক বেশি কষ্ট পেয়েছে ওই দিন, অনেক কান্না করছে গুরু, আম্মু সেন্সলেস হয়ে গেছিল, অনেক বেশি কষ্ট পেয়েছে। পরে ও মাপতেছে, এসে আম্মুর পায়ে ধরে মাপতেছে, আমিও মাপতেছি, আম্মু হয়তো মাফ করছে গুরু, কিন্তু মনে অনেক বেশি কষ্ট পেয়েছে গুরু, অনেক বেশি আর কি। আম্মু কখনো আশা করেনি গুরু। তো যাই হোক, পরে আমার দাদা ওকে দেখে দেখে পছন্দ করে, পরে আমার দাদা আব্বুকে বোঝানোর চেষ্টা করে যে দেখ ছেলেটা ভালো। পরে আব্বু বলে যে কে বোঝায় তোমাকে, তোমার নাতনি? পরে দাদা বলে যে না, আমি ছেলেটার সাথে দেখা করছি, আমার ভালো লাগছে। তো দাদা মারা গেছে গত বছর, দাদা মারা যাওয়ার আগে দাদা বলে যে আমার শেষ একটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে যে আমি নাতিন জামাই দেখে যেতে চাই। তো গত বছর আমাদের আবার ফ্যামিলিগতভাবে বিয়ে হয় জানুয়ারি 3 তারিখে। তো গুরু দেখতে যাবে যেদিন বিয়ের আগে ওকে, তো ওই দিন দেখার পর আব্বু ওকে পছন্দ করে। একটা কথা বলি গুরু, আব্বু কিন্তু ফর্সা পছন্দ করে,
এই সব যে ফর্সা পাগল,
আব্বু ফর্সা পছন্দ করে। তো আব্বু
আচ্ছা দেখি সেই ফর্সা ছেলেটাকে তাহলে ডেকে নিয়ে আসি, যে তোমার এখন স্বামী, রাইট? কতদিন হলো?
এই তো 1-1.5 বছর।
কেমন আছো?
আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
কেমন ছিল সেই দিনটা, যেদিন প্রথম সে তোমাকে ভালোবাসি বলেছিল?
অন্যরকম গুরু আর কি।
কেমন ছিল সেই দিনটা, যেদিন বউ হিসেবে তার কাছে প্রথম গেলে?
ভয় ছিল গুরু।
কেমন ছিল সেই দিনটা, যেদিন পরিপূর্ণভাবে স্বীকৃতি পেলে, দুই পক্ষের সম্মতিতে বিয়ে হলো বাসর রাত?
তখন স্বস্তির নিঃশ্বাস ফেললাম।
কেমন ছিল যখন তোমার ঘুমটা টানা মায়ের চিবুকে হাত দিয়ে কপালে তোমাকে চুমু দিয়েছিল?
অসাধারণ।
কই সে ছেলেটি? বিয়ের বাদ্যি বাজাও, ছেলেটিকে খবর দাও, তাকে স্টুডিওতে নিয়ে আসো। কিন্তু কেন তোমরা এরকম করো বলো তো? তুমি বলে না, যত আমি অনুষ্ঠান করেছি বেশিরভাগ ক্ষেত্রে যেখানে বাবা মারা সমর্থন জুগিয়েছে, যেখানেই বাবা মারা সমর্থন জুগিয়েছে সেখানেই আমি দেখেছি যে তোমরা পক্ষান্তরে তাদের কদর করতে তো পারোই নি, বরং এমন কিছু সিদ্ধান্ত নিয়েছো যাদের কারণে তাদেরকে কষ্ট পেতে হয়েছে এবং বেশুমার কষ্ট পেয়েছে। যে কথাটি হয়তো এক বাক্যে তোমার মা বলেছেন যে আমি তেমন মা নই, কেন আমাকে তুমি এরকম কষ্ট দিলে? এমনও হয়েছে যে তোমার বয়ফ্রেন্ডের সাথে তুমি দেখা করবে, বাট তোমাকে তার মতো করে তিনি সাজিয়ে দিয়েছেন। এই ঘটনাটা কেন হয়, এবং প্রায়শই এই ঘটনাটার আমি মুখোমুখি হয়েছি, এবং আমি জানি যে তোমার মা রেস্ট অফ দ্য লাইফ তোমাকে ক্ষমা করতে পারবে না। স্পেশালি বিশ্বাসের জায়গাটা, তুমি কিন্তু মোরাল একটা জায়গা থাকে, সেইটা কিন্তু নষ্ট করে দিয়েছো। আমার মনে হয় সব ঠিক হয়ে যাবে, কিন্তু ভালোভাবে খোঁজ নিয়ে দেখো, একেবারেই তার গভীরে প্রবেশ করে দেখো, সেই জায়গা থেকে সে কখনোই তোমাকে ক্ষমা করবে না, কারণ ওখানে একটা ডিলিংসের ব্যাপার থাকে, ওখানে একটা লেভেল অফ ফেইথের ব্যাপার থাকে, সেই জায়গাটা তুমি ক্র্যাশ করেছো। এটা তুমি বলে না, যারা স্টুডিওতে আমার এসেছে, যাদের সাথে আমি অনুষ্ঠান করেছি, বেশিরভাগ ক্ষেত্রে এরকম দেখেছি যে যারাই বেশি লিবারেল, যে বাবা মা বেশি বেশি ফ্রেন্ডলি, সবাই তো আমরা বলি যে বাবা মা কেন ফ্রেন্ডলি হয় না, এরকম করে ওরকম করে, বাট যারা ফ্রেন্ডলি তাদের ক্ষেত্রে সাধারণত এই ধরনের ঘটনাগুলো ঘটে।
গুরু আসলে কি বলবো গুরু, আম্মু না কি অনেক অনেক বেশি ভালো গুরু, মানে কি বলার মতো না।
মা বাবা তো ভালো হয়, বাট আমি যে বলছিলাম স্পেশালি ওই জায়গাতে কেন এই জিনিসটা হয়, জিনিসটা কেন করি আমরা এরকম, কিন্তু বেশিরভাগ দেখ, কিংবা আমাদের যারাই ভালোবাসার গল্প বলতে আসে বেশিরভাগ ক্ষেত্রে এই ঘটনাটা দেখি, যে বাবা মা লিবারেল বেশি, যে বাবা মা বেশি মাত্রায় ফ্লেক্সিবল, যে বাবা মা সন্তানকে তার মনের ইচ্ছাটাকে প্রাধান্য দিতে চায়, তাদের সাথে এই ধরনের ঘটনা অনেক বেশি করে হয়। এটা আমি আমার আমার ডেটা থেকে বলতেছি, যে ভালোবাসা বাংলাদেশের প্রোগ্রামগুলো হয় সেখান থেকে, বাট এটা তো হওয়া উচিত না, না এটা রিভার্স হওয়া উচিত,
ফ্রিলি ফ্র্যাঙ্কলি ওভাবেই জিনিসটা হ্যান্ডেল করা উচিত।
গুরু আসলে ওই দিন যেদিন ফার্স্ট আম্মু ওই কথা শুনে ওই দিন সেন্সলেস হয়ে যায়, আমি বুঝতে পারিনি গুরু যে আম্মু এতটা ভিতরে ভিতরে শক্ট হয় গুরু। এরপরে না
বাকি সেন্সলেস হয়েছে, আল্লাহ না করুক সেন্স যদি না ফিরতো, এই অপরাধ বোধ ক্ষমা করতে পারতে কখনো নিজেকে?
আমার আর কি এরপরে কিছুদিন পরে জানতে পারি যে হার্ট বড় হয়ে গেছে, আম্মু আরেকটু প্রবলেম যদি বেড়ে যেত তাহলে হয়তো রিং পরানো লাগতো।
ক্ষমা করতে পারতে নিজেকে? এত স্বার্থপর হয়ে যায় আমরা অনেক সময়, নিজেদের ভালো লাগা, নিজের কিছু ভালো সময় কাটানোর জন্য, এটা আর অন্য কিছুই না, এটা এটা আসলে অন্য কোনোভাবে জাস্টিফাই করার কোনো সুযোগই নেই, এটা তো স্বার্থপরতা। আমি ভেবেছি এরকম, তো আমি এটা করবো, দ্যাটস ইট। এখন কে ভাবলো বা ভাবলো না, কাকে বলবো বললো, ইট ডাজন্ট ম্যাটার এনিথিং, এই টাইপ একটা অ্যাটিটিউড চলে আসে, তখন মানুষ একেবারে নিরঙ্কুশ হয়ে যায় সেই নিজের স্বপ্ন পূরণ করার জন্য।
গুরু আসলে আমি এখন বুঝি যে ওটা হয়তো ভুল ছিল, কারণ ফ্যামিলি তো মেনেই নিয়েছিল আমার।
সেটাই সেটাই বলতেছি আর কি, আমরা আসলে অনেক নিরঙ্কুশ হয়ে যাই জায়গাতে, স্বার্থপরতা আমাদের অন্ধ করে দেয়, খড়কুটোর মতো বাবা মার অনুভূতি গুলো ভেসে চলে যায়। তুমি বলে না, অনেক প্রায় এরকম শুনি আমি, এর জন্যই আরো প্রসঙ্গটা তুললাম, কেন করি এরকম আমরা, এত স্বার্থপর হয়ে যাই কেন? জানো একটা সময় না, এই যে বৈবাহিক সম্পর্কের ব্যাপার, একটা সময় গিয়ে এই যে হাত ধরা, এই যে পরস্পরকে চুম্বন দেয়া, এই যে দারুণ ভালোবাসায় পরস্পরকে জড়িয়ে থাকা, এগুলো কোনো কিছু ম্যাটার করে না একটা সার্টেন এজের পর, সার্টেন টাইমের পর, তখন রিভার্স ওয়েতে সবকিছু ভিজুয়ালাইজ হতে থাকে, যা যা অন্যায় করেছে, যা যা ভুল করেছে, যা যা পাপ করেছে। এবং এই কার্সটা, এই যে এই যে পাপবোধটা মানুষকে আস্তে আস্তে ধ্বংসের একদম কিনারে নিয়ে যায় তখন। আবার অন দ্য আদার হ্যান্ড, ওই একই ঘটনা পুনরাবৃত্তি ঘটতে থাকে, তার সাথে যা ঘটেছে, সে যা ঘটিয়েছে, সেগুলো ফার্দার কনসিকোয়েন্স চলতে থাকে তার নিজের সাথে, তখন এই এই কষ্টগুলো অনেক বড় করে ফিরে আসে। যাক, তোমাকে মন খারাপ করিয়ে দেওয়ার জন্য কথাগুলো বলছিলাম না, বাট হঠাৎ মনে পড়লো যে প্রায়শই দেখি যে যেই অনুষ্ঠানে আসে বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়। আমার প্রায় অনুষ্ঠানে বা আমার প্রসঙ্গ চলে আসে, কারণ আমার কাছে মনেই হয় না যে সবসময় এটাই মাথায় থাকে যে ভালোবাসার বাংলাদেশ, আমি ভালোবাসার ফেরিওয়ালা, ভালোবাসার কথা বলবো আর মায়ের কথা থাকবে না, এটা তো হতে পারে না। মা তো একটা ভালোবাসার সূতিকাগারের মতো, মানে ওই যে বলে না বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করে মানুষ, বোন ম্যারো যেখান থেকে রক্তের উৎপাদন হয়, ঠিক সেরকম ভাবে আমাদের বল ভালোবাসার বোন ম্যারো নামই কিন্তু মা নামের সে অনুভূতিটা সূতিকাগার। আমি এত আধুনিক হতে চাই না কখনো, যেখানে মাকে মানুষ সম্মান করতে পারবে না, মাকে ভালোবাসতে পারবে না, মায়ের আঁচলের গন্ধ আমি পাবো না, সবকিছুকে ছাপিয়ে দিয়ে মায়ের যে সেক্রিফাইস সেগুলোকে মূল্যায়ন করার শক্তি আমি পাবো না, আমার আবেগ শূন্য হয়ে যাবে, মায়ের কথা চিন্তা করব কিন্তু আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়বে না, এত আধুনিক আমি কখনোই হতে চাই না। আমি বড় আফসোসের সাথে বলছি যে খুব সূক্ষ্ম একটা ট্রান্সফরমেশন হচ্ছে এই বাংলাদেশে, খুব দুঃখের সাথে, খুব বেদনার সাথে বলছি, আমার নিজের অবজারভেশন এটা, খুব ক্লোজলি আমি এগুলো মনিটর করি এবং ক্লোজলি অবজার্ভ করি যে খুব খুব সূক্ষ্ম একটা ট্রান্সফরমেশন হচ্ছে এই দেশে, এই সমাজে, যে সমাজ হাজারো বছরের পথ পরিক্রমায় আজকের এই চমৎকার সমাজে পরিণত হয়েছে, যেখানে মা এবং বাবা ভালোবাসার বন্ধ এত বেশি সুদৃঢ়, স্বাধীনতার নামে এই জায়গাগুলো থেকে আমরা আস্তে আস্তে সরে যাচ্ছি।
গুরু আমার মা কি এত ভালো, গুরু আমার মা যেদিন জানতে পারলো যে আমরা কোর্ট ম্যাচ করছি, তার অনেক দিন পরে না আব্বুকে জানায়, এতদিন জানায় না, বললেন যে আমার কষ্ট আমার কাছেই।
এই ট্রান্সফরমেশন আমি আমি ঢুকতে চাই, আমার যদি অনেক শক্তি থাকতো আধুনিকতার নামে এই ট্রান্সফরমেশন গুলো আমি ঢুকে দিতাম।
আমার বাবা বলে যে ফোনটা যখন আমাকে দেয় তখন বলে
মা তুমি এই কাজ করছো?
বড় অবশ্যই আফসোস কোথায় জানো, যে এখন আর ওই আবেগ, এখন ওই আবেগ খুব বেশি কাজ করতে দেখি না এখনকার নতুন জেনারেশন সোকল যারা ইয়ো টাইপের অ্যাটিটিউড নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করতে দেখি। এটা যেন অনেকের কাছে মনে করতেছে যে এটাই যেন অবধারিত, এটাই যেন হওয়া উচিত, এটাই যেন নিয়ম, মায়ের প্রতি ওই ফিলটা, মায়ের প্রতি ওই অসম্ভব রকমের টানটা খুব বেশি অনেক ক্ষেত্রেই চোখে পড়ে না। সবার জন্য বলতেছি না, স্পেশালি ওই ওই নির্দিষ্ট ক্লাস্টারের মানুষগুলোর কথা বলছি, যারা পক্ষান্তরে নিজেদেরকে ইয়ো গ্রুপ বলে পরিচয় দেয় বাট এই বিষয়গুলো টাচ করে না। আমি ট্রান্সফরমেশনটা কেন জানি এটা আমি খুব ক্লোজলিও অনুভব করতে পারছি, ফিল করতে পারছি, অবজার্ভ করছি, বাট এটা হওয়া উচিত না। আমি বাঙালি এবং বাংলাদেশি এই জাতীয়তা বোধ, এই জাতিসত্তার জন্য গর্ববোধ করি। আমার বাঙালিয়ানার উপরে আর কিছু নাই আমার কাছে। আমি বহির্বিশ্বের কালচার, বহির্বিশ্বের পারস্পরিক রিলেশনশিপ, এই বোধ, এটাকে ফলো করতে করতে এত বেশি সংকর প্রজাতি না হয়ে যায় যে পাশে আমি আমার স্বকীয়তাকে হারিয়ে ফেলি। আমার আমার জড় কিন্তু সেই চাষাভুষা, সেই কৃষকের বাড়িতে পোতা আছে। আমার সত্যিকারের আইডেন্টিটি কিন্তু ওই মাটিতে, যে মাটি থেকে ফসল ফুটে ফুলে ওঠে, যে ফসল আমার আমার মানুষেরই, বাংলাদেশে আমার মানুষের পেটের জন্য, খাবারের জন্য ব্যবস্থা করে দেয়। আমি ওই মাটির গন্ধ, মায়ের স্পর্শ, মায়ের আঁচলের সে গন্ধ, এটা কখনোই পর করতে চায় না। এগুলোই আমরা, এগুলোই আমি, এগুলোই আমিত্ব, এটাই আমাদের ইগো, এটাই বাঙালিয়ানা, এটাই স্বকীয়তা, এটাই সংস্কৃতি। এটাকে পর করে দিয়ে যেটার জন্য আমরা ছুটে বেড়াচ্ছি, ওটা কখনোই আমাকে স্পিরিচুয়াল কোনো শান্তি দিতে পারে না, আমাকে কখনোই আমার ভেতরে যা তৃষ্ণাটা আছে সেই তৃষ্ণা নিবারণ করতে পারে না। কেন আমরা এদেরকে ফলো করছি, কেন আমরা ওদেরকে ফলো করছি না, যারা সত্যিকার অর্থে আমাদের বাঙালিয়ানাকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে? ওদেরকে কেন আমরা আমাদের আমাদের কল্পনার মধ্যে বেশি করে জায়গা দিচ্ছি না, আমাদের আদর্শের জায়গাগুলোতে এদেরকে কেন বেশি করে প্রমোট করছি না, যারা সত্যিকারের বাঙালিয়ানাটাকে ধারণ করে বসে আছে? তারা কেন আমাদের দৃষ্টিতে ব্যাকওয়ার্ড মনে হচ্ছে? তারা কেন আমাদের দৃষ্টিতে আধুনিক না, গিও টাইপের মনে হচ্ছে? এই ট্রান্সফরমেশন কেন হচ্ছে? এটা বন্ধ হওয়া উচিত, কারণ ট্রান্সফর্ম করে যে পথে যাচ্ছি সেটা তো আমরা না অ্যাকচুয়ালি। এই সংস্কৃতি যদি একবার হারিয়ে যায় আর কোনোভাবে মাথা খুঁটলেও এই সংস্কৃতি আর ঘুরে পাবো না, বড় আফসোস আমার। আমি কোনোভাবে যেতে চাই না এই জায়গাতে। ইউরোপের দেশগুলো হাড়ে হাড়ে টের পাচ্ছে, ওরা প্রায়শই বলে যে মুহূর্তে আমরা চেষ্টা করছি আবার ঘরে ফেরা, ঠিক সেই মুহূর্তে সব কন্টিনেন্টের মানুষ ঘর থেকে বাইরের দিকে চলে যাচ্ছে। ওরা নিজেরাও জানে না যে কি হতাশার জীবন তারা বেছে নিচ্ছে। বহির্বিশ্বের আধুনিক দেশগুলোতে প্রায় জায়গাগুলোতে একটা সুইসাইডাল কোর্স কি থাকে, প্লেস থাকে যেখানে গিয়ে তারা আত্মহত্যা করে। এরা ফ্রাস্ট্রেটেড, এরা অথর্ব, এরা বাদ হয়ে যাচ্ছে। আমার সম্ভাবনাময়ী ইয়াং গ্রুপ, যে টিনেজার্সকে নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, এরা কেন ওদেরকে ফলো করতে করতে ওইরকম হয়ে যাচ্ছে? ওটা তো ফ্রাস্ট্রেটিং একটা ওয়ে আউট। সত্যিকারের জীবন তো এখানে বাঙালিয়ানার মধ্যে, সত্যিকারের লাইফ তো প্রত্যেকে আছে আমার বাংলার মাটিতে, যে মাটিতে সারা জীবন শুয়ে থাকলো আমার তৃষ্ণা মিটবে না। এরা কেন ঘেয়ে হয়ে যাচ্ছে টিপিক্যালি আমাদের কাছে? এরাই তো সত্যিকার আধুনিক, যারা বাঙালিয়ানার সংস্কৃতিকে ধারণ করে, পোশাক পরিচ্ছদ, কথাবার্তা, চালচলন, এসব জায়গাতে। কেন ওরা মূল্যায়িত হচ্ছে যারা পাঁচটা কথার মধ্যে তিনটা বাংলা দুইটা ইংরেজি বলে? কেন তারা সম্মানিত হচ্ছে না যারা সত্যিকারের প্রমিত বাংলা ভাষায় কথা বলে? তারা আজকে দৃষ্টিতে গেয়ে, ওয়াই? কিসের পিছে ছুটছি আমরা? নিজের পরিচিতি, নিজের আমিত্ব, নিজের ইগোকে ভুলে গিয়ে।
আমাদের পূর্বপুরুষরা হয়তো গালিগালাজ করছে না ফেরার সেই দেশ থেকে, যে কি ভবিষ্যৎ প্রজন্ম জন্ম দিয়ে আসলাম যারা আমাদের নাম নিশানায় মিটিয়ে ফেলছে এই দেশ থেকে, যারা আমাদের ধারক বাহক হয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সে চিন্তা করেছিলাম, পচিয়ে ফেলছে আমাদের সংস্কৃতিকে। এনিওয়ে আমি এই সংকর প্রজাতির অংশ হতে চাই না, দিস ইজ মাই পার্সোনাল ভিউ, এবং কখনোই হতে চাই না, এতে আমার লাভ হোক অথবা লস হোক আই ডোন্ট কেয়ার, আমি ওদের মতো কখনোই হতে চাই না।
গুরু আমার মা এখন শুনতেছে, মাকে বলি মা তোমার কাছে সারা জীবন ক্ষমা চাইলে হয়তো ক্ষমা পাওয়া যাবে না, আজকে এখানে আসার আরেকটা উদ্দেশ্য মা তোমার কাছে ক্ষমা চাওয়া, তুমি মা ক্ষমা করে দিও আমাকে অনেক ভুল করছি মা।
তাকে কি ফোনে পাওয়া যাবে দেখি আমরা একটু ট্রাই করি, নাম্বারটা দাও, আমরা ফোনে ট্রাই করি এবং তাকে ফোনে নিচ্ছি, সেই ফাঁকে আমি একটু আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতে চাই তোমার ভালোবাসার সেই মানুষটিকে। তোমার ভালোবাসার মানুষের নাম কি? এই ওই বলেই তো পার করে দিলে, বড় ভাই গাইডার এইসব বলে পার করে দিয়েছো, নামই তো বলোনি।
ওর নাম হচ্ছে তৌহিদুল ইসলাম সোয়েব।
ওকে, তৌহিদুল ইসলাম সোয়েব আমাদের সাথে উপস্থিত, আমাদের নফিসের ভালোবাসার মানুষ, প্রেমময় মানুষ, যে মানুষটি প্রথম থেকেই দারুণভাবে গাইড করে এসেছে মেয়েটিকে, এন্ড ফাইনালি তার জীবন সঙ্গী, আমাদের সাথে উপস্থিত, ভালোবাসা বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি সোয়েব তোমার।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ অবশ্যই ভালো আছি, এবং নফিসা এবং সোয়েবকে নিয়ে বাকি যতটুকু সময় আছে তার আগে একটু চেষ্টা করব নফিসার মায়ের সাথে ফোনে কথা বলার। নাফিসা নিজে থেকে, আমি বলতে হয়নি, নিজে থেকে সেই রিয়েলাইজেশন তার মধ্যে এসেছে এবং সে বলছিল যে এভাবে ক্ষমা চাওয়া হয়নি। আজ একটা বড় পরিসর, বিশাল প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম থেকে আমি একটু আনুষ্ঠানিকভাবে আমার মায়ের কাছে ক্ষমা চাইতে চাই ফোন করে, যাতে করে আমার মা আমাকে ক্ষমা করে দেন, তবে আমি মানসিকভাবে শান্তি পাব। এবং এই ফোনে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তার মুহূর্তে আমি সোয়েবের সাথে একটু কথা বলতে চাই, এবং সোয়েবের কাছে ছোট্ট করে তার স্বল্প পরিসরে তার অভিব্যক্তি সবকিছু মিলিয়ে এতক্ষণ শুনছিল তোমার ভালোবাসার মানুষের জীবনের কথা, তোমার মতো করে একটু যদি।
প্রথমে বলবো যে আল্লাহর রহমতে আমরা দুজন অনেক ভালো আছি, এবং আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি এমন একটা জীবন সঙ্গী পেয়েছি। সেজন্য ও আমাকে অনেকভাবে হেল্প করে, অনেকভাবেই হেল্প করছে এবং করতেছে। আজকে যেহেতু আমার শাশুড়ির কথা উঠছে, সেই হিসেবে আমি একটা কথা বলি, আমার শাশুড়ি আমাকে সবসময় সাপোর্ট দিচ্ছে, ওকেও সাপোর্ট দিয়ে আসছে, আমাকেও সাপোর্ট দিচ্ছে, এখনো দিচ্ছে, দিবে। আমার মা আমাকে যতটুকু সাপোর্ট দেয়নি এর থেকে বেশি উনি আমাকে দিচ্ছে। আমার মা শুনলে সেটা ডাক কষ্ট পেতে পারেনি, অস্বীকার করার মতো কিছু নেই। এখন আমি ওর সম্পর্কে যেটা বলতে চাই, এই যে আমরা যে বিয়েটা করছি এটার 90% ছিল ওর একটা জিদ, এই যে একটা ফ্রিডম ছিল, এই ফ্রিডমের কারণে এই জিনিসটা হয়েছে। আমি ওকে অনেকবার বুঝেছিলাম যে দেখো, যেহেতু আমি ওই সময় আন্টি বলতাম যে আন্টি যেহেতু আমাদের সাথে আসছেন, প্লাস হচ্ছে উনি তো এটা বলছেন যে একটা সময় আসলে গিয়ে করে, আমি ওকে বারবার বলতাম যে তুমি লেখাপড়াটা শেষ করে দেন, আমরা কিছু একটা করবো। তো এর মধ্যে মামা যেহেতু, বড় মামা যেহেতু মানে একটু চাপ দিল যে জার্মানি পাঠিয়ে দিবে, এই করবে সে করবে, তো তখন সে এটা করলো, এই সেই জায়গাগুলো। আমি অনেক এটা ওকে আটকানোর চেষ্টা করছি, বাট হয়নি যা আল্লাহ আল্লাহকে কুন্দিছেন হয়ে গেছেন। তো আমিও মানে আজকে আপনার সবার মাধ্যমে এবং যারা শুনছেন সবার মাধ্যমে আমি আমার শাশুড়ির কাছে এবং আমার মার কাছে বেশিরভাগ ক্ষমা চাচ্ছি। আম্মা আমাকে মাফ করে দিয়েন, আম্মা আমাকে মাফ করে দিয়েন, সামনের পরটা যাতে আমরা সুন্দরভাবে এগিয়ে যেতে পারি সেজন্য দোয়া করবেন আমাদের জন্য।
ওকে, আমরা এখন আনুষ্ঠানিকভাবে ফোনে যুক্ত হতে যাচ্ছি নাফিসার মায়ের সাথে, রাইট? হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি ভালো আছি, আপনাকে স্বাগত জানাচ্ছি ভালোবাসা বাংলাদেশের এই অনুষ্ঠান থেকে, যে অনুষ্ঠানটি প্রায় 40-45 লক্ষ মানুষ দেশ এবং দেশের বাইরে থেকে শুনে। আপনার জামাই কিছুক্ষণ আগে এই কথা প্রসঙ্গে বলছিল যে আমার মায়ের চাইতে আমার শাশুড়ি বিয়ের পর থেকে যেভাবে আমাকে হেল্প করেছে, যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, আমার মা শুনলে হয়তো কষ্ট পাবে, কিন্তু আমার আসলে অনেক কৃতজ্ঞতাই মানুষটির কাছে, যেটি সত্যি সেটি সত্যি যে আমি শাশুড়ির কাছ থেকে অনেকভাবে উপকৃত এবং অনেকভাবে আমি উপকৃত হয়েছি। এবং আপনার মেয়েও বলছিল যে জীবনে এতভাবে সাহায্য করেছে মানুষটি আমাকে, এত স্বাধীনতা দিয়েছে, তারপরে আমি এত বেশি স্বার্থপর হয়ে গেছিলাম সেই সময় যে এত বড় একটা অন্যায় আমার দ্বারা হয়ে গেছে, যে আমি আমার মা এত ভালোবাসার মা সেই মাকে না জানিয়ে এত বড় অন্যায় কাজ করেছি। এবং এই অনুতপ্ততা দুইজনের মধ্যে চরমভাবে কাজ করতেছে, দুইজনেই ক্ষমা চাচ্ছে এবং বলছিল যে এত বড় একটা প্ল্যাটফর্মে যদি সবার কাছে আমি সাক্ষী রেখে মায়ের কাছে ক্ষমা চাইতে পারি তাহলে হয়তো আমার মনটা কিছুটা হলেও শান্ত হবে, না হলে আমার মনের মধ্যে সবসময় এই কাজ কষ্টটা কাজ করে। জি, আপনার মেয়ের সাথে একটু কথা বলুন।
হ্যালো, আমার মাফ করে দাও, আমি জানি তুমি হয়তো তুমি মাফ করে দিছো আমি জানি, কিন্তু তোমার মনে তো কষ্ট আছে, আমি সেটা বলছি। আম্মু আম্মু কথা বলো,
আমি তো তোমাকে অনেক আগে মাফ করছি, আল্লাহ মাফ করুক, জীবনে আর কোনো দিন এরকম ভুল করো না তুমি।
আম্মু তুমি কান্না করো না, আম্মু
বলো।
তুমিও চাইলে কথা বলতে পারো।
সালাম আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
আম্মু আপনি তো দয়া করেন না, কান্নাকাটি করেন না, দয়া করে মাফ করে দিন আমাদের, আর দোয়া করবেন যাতে ভবিষ্যতে আর সুন্দরভাবে নিজের জীবন রেগুলো নিতে পারি। আর আপনার
কাছে আমারও ক্ষমা চাওয়ার আছে সবার পক্ষ থেকে, কারণ কথা উঠলেই বাবা মাকে দোষারোপ করতে তো আজকে সন্তানদের এতটুকু সময় লাগে না, হঠাৎ করে বলে উঠে আমাদের বাবা মা সেই অর্থে লিবারেল না, আমাদেরকে বুঝে না, আমাদের মনের সাথে সেভাবে ফ্রেন্ডলি আচরণ করে না, আমার বাবা মা ফ্রেন্ডলি আচরণ করলে হয়তো আমি এই হতে পারতাম ওই হতে পারতাম, এই সমস্যাটা হতো না, এই সমস্যা হতো না। অন দ্য আদার হ্যান্ড আপনাদের মতো মা যারা এইভাবে ছেলে মেয়ের সাথে ভালোভাবে মিলামিশা করে, ছেলে মেয়ের সাথে একেবারে বন্ধুর সাথে মিশে যায়, তাদেরকেও কিন্তু আবার বড় রকমের দুঃখ দিতেও পিছু পা হয় না। তো এটার জন্যই আমার নিজেরও ক্ষমা চাওয়ার আছে, যারা আপনাদের মতো মানুষ যারা সন্তানকে ভালোবেসে একেবারে মিশে থাকে, সন্তানের ভালো থাকাটাই যাদের সবসময়ের কল্পনা চিন্তা এবং সবসময় জীবনযাপনের মধ্যে থাকে, সেই মাদেরকে কষ্ট দিই আমরা কোন দুঃসাহসে কোন লজ্জায় এটি আমার মাথায় আসে না। সেই কারণে আপনার কাছে সত্যি আমরাও ক্ষমা চেয়ে নিচ্ছি যারা আমরা সন্তানেরা এরকম ভুল করি, অথবা সেই মাদের কাছে ক্ষমা চাচ্ছি যে মারা যাদের সকাল শুরুই হয় তার সন্তানকে চিন্তা করে, ঘুমোতে যাওয়ার আগ দিয়ে সেই চিন্তা নিয়েই ঘুমোতে যায়, স্বপ্নে হয়তো সেই সংসার সেই সন্তান এগুলোই সবসময় ঘোরাফেরা করে, সেই মাকে আমরা কষ্ট দিই কোন দুঃসাহস। আপনি অনেক ভালো থাকবেন আর আমাদের সকলের জন্য দোয়া করবেন আপনি। জি জি,
আমার মতো শুধু সন্তানকে নিয়ে মনে করে যে এটাই আমার সম্পূর্ণ অস্তিত্ব, এরপরে যদি সন্তানটা ভুল বুঝছে সেখানে তার কিছু করার থাকে না, তাহলে যেন সবাই এই সংশোধন করায় এই দোয়া করবেন।
অবশ্যই দোয়া করি। এবং আপনি কিন্তু একদিকে দেখেন স্রষ্টা কিন্তু আসলে যোগ্য মানুষের যোগ্য পুরস্কার দিয়েই দেন, আজ প্রায় 40-45 লক্ষ মানুষের সামনে আপনার জামাই একদম অকপটে স্বীকার করলো যে আমার মা হয়তো আমার জন্মদাত্রী হতে পারে, বাট আমাকে আজকে বিবাহ থেকে আজকে পর্যন্ত যেভাবে হেল্প করেছেন উনি, যেভাবে আমার পাশে থেকেছেন বিভিন্ন সময় অসময়ে, তার কাছে আমি সত্যি কৃতজ্ঞ। আমার মাকেও হয়তো সময় অসময়ে এভাবে আমি পাইনি যেভাবে আমি আমার শাশুড়িকে পেয়েছি। সাধারণত এত বড় অ্যাকনলেজমেন্ট মানুষ এমনি করতে চায় না, আর লক্ষ লক্ষ মানুষের সামনে এই কথাটা বলতে পারা অনেক বড় একটি ব্যাপার। যারা ভালো স্রষ্টা আসলে বিভিন্ন ভাবে তাকে সম্মানিত করেনি।
এখন আমার একটাই চাওয়া, মানুষের সব চাওয়া তো পূরণ হয় না, হয়তো কিছু কিছু অসম্পূর্ণ থেকে যায়, আমার একটাই চাওয়া আপনারা সবাই দোয়া করবেন ওরা যেন আগামী দিনগুলি ভালো থাকে।
দেখো তোমরা এই কথা দাও, ভুল তো করছো, সেই ভুলের পুনরাবৃত্তি তার কোনো সুযোগই নাই, বাট অ্যাট লিস্ট এই কথাটা দাও যে ভুলটা যেভাবে তোমরা করেছো অ্যাট লিস্ট তোমার মায়ের দীর্ঘ নিঃশ্বাসের কারণ যেন না হও।
মা বল, ইনশাআল্লাহ কোনোদিন তোমাকে কোনো কষ্ট দেব না আমি।
তো তোমাদের কষ্ট দেওয়া না দেওয়া তো ডিপেন্ড করতেছে তোমাদের একসাথে থাকা, তোমাদের ভালো থাকা, তোমাদের ভালোবেসে পরস্পরের সাথে থাকা, সেটার উপরে। সেই সম্বন্ধে কথা দাও।
গুরু একটা কথা বলি, আমি বা আমি এখন আম্মুর সাথে, তো আল্লাহর রহমতে ও আমার হাজবেন্ড আমাদের ঘরে একটা ছেলে আর কি, আব্বু যে বাহিরে থাকে।
আমি এক বছরের কথা বলছি না, তো এক জীবনের কথা বলছি।
ইনশাআল্লাহ আমরা সারা জীবনই এরকম থাকতে চাই।
প্রথম বিয়ের এক বছর, দু বছর, তিন বছর, আমি ওইসব নিয়ে কথা বলতেছি না, আমি এক জন্মের কথা বলতেছি।
ইনশাআল্লাহ আমরা
এক জন্ম মানে কি বুঝো, যেখানে কষ্টের পরিমাণ থাকে 95%, ভালো লাগা থাকে মাত্র শতকরা 5%। সংসার করা তো সহজ জিনিস না। সকাল থেকে সন্ধ্যা আমার তো মনে হয় যে শুধু আমি বিভিন্ন রকমের কাজের ভিতর দিয়ে যাই। ভালো লাগা হয়তো খুব বেশি হলে সারাদিনের মধ্যে 5 মিনিট বা 10 মিনিট, যখন আমার সন্তানরা বুকের উপর উঠে লাফাচ্ছে অথবা তাকে কোলে করে আমি তার গালে চুমা দিচ্ছি, আর সারাদিনে এটা করো রে, ওইটা করো রে, এই নাই রে, ওই না রে, ওদিকে ঝামেলা হচ্ছে রে, সেদিকে ঝামেলা হচ্ছে রে, চাকরিতে গেল রে, অমুক হইল রে, দিস ইজ অল অ্যাবাউট দ্য লাইফ। সেইটা মেনে তোমরা ভালো থাকতে পারবে কিনা সেটার কথা বলতেছি। এক বছরের কথা না, এখানে একটা জন্মের কথা। পারবে? ওকে, আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আর থ্যাংক ইউ এত রাত্রে আমাদের সাথে যুক্ত হয়েছেন বলে। আপনি অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য প্লিজ দোয়া করবেন, কারণ আপনাদের মতো ভালো মানুষের দোয়া সবসময় কবুল হবে স্রষ্টার কাছে।
হ্যালো,
জি জি প্লিজ,
আমি একটু কথা বলি।
জি প্লিজ।
আমি মনে করতাম যে আমার বড় সন্তান আমার মাথার উপর একটা বড় ছায়া, ছবি ছায়া দিকে, তো এই পর্যন্ত আছে, ভালো আছে। কিন্তু আমি সবার কাছে, সব এই যে এই যুগের ছেলে মেয়ে সবার কাছে চাই যে বাপ মার এই যে চাওয়া, এই চাওয়াটা যেন পূরণ করে, ওরা ওরা যেন আবেগে ভুল না করে, কারণ ওদের আবেগ পূরণ করার মতো সারা জীবন পড়ে থাকে। কিন্তু অন্তত সবার কাছে আমার একটা অনুরোধ, যেন বাবা মায় স্বপ্ন কেউ এইভাবে ধ্বংস না করে, কোনো মায়ের যেন এই যে আমার বুকের ভিতরটা মনে হয় যে জ্বরের জ্বরের মধ্যে কুপি জ্বালাইলে যেরকম ধরফর ধরফর করে, আমার সারাটা কন এরকম করে, এই কষ্ট যেন কোনো বাবা মায়ের না থাকে। আমার অনুরোধ, আমার অনুরোধ সবার কাছে।
অবশ্যই একটা মায়ের ক্রন্দনরত অনুরোধ, বাষ্পরুদ্ধ কণ্ঠস্বর, তার দীর্ঘ নিঃশ্বাস, আর কেউ এরকম কারণ হবে না, এই প্রার্থনা আমরা করি সবার কাছে। এই প্রার্থনা আহ্বান ছড়িয়ে দিচ্ছে, কারণ একটা মা তার সন্তান হওয়ার পর থেকে স্বপ্ন দেখে যে আমি আমার মনের মতো করে এই সন্তানটাকে সাজিয়ে বিদায় করব, আমি আমার মনের মতন করে আমার এই ছেলের জন্য বউ নিয়ে আসব। এই এই ছোট্ট একটা চাওয়া, এই পবিত্র একটা চাওয়া থেকে কিভাবে আমরা তাদেরকে দূরে ঠেলে রাখি, এত কষ্ট করে যে মানুষটি আমাদেরকে মানুষ করেছে। এই দায়িত্বটা পরিপূর্ণভাবে তাদের উপর দিয়ে দিই না, যেটা আমাদের কালচার পারমিট করে, যে সংস্কৃতির ভিতর দিয়ে আমরা বড় হয়েছি। হ্যাঁ, পছন্দ করতেও পারি, সেটার জন্য আমি আমার বাবা মার কাছেই ফিরে যাব। কি বলবো, তোমার মনের মতো করেই তো চলেছি সারাটা জীবন, ভবিষ্যতে তোমার মনের মতো করে চলবো, কিন্তু আমার মনের একটা অংশ হয়ে গেছে মানুষটাকে, তুমি একে স্বীকার করে নাও, মেনে নাও। আমার মনে হয় যে তিনি বিরূপ হবেন না, তিনি দূরে ঠেলে দিবেন না। এই হচ্ছে আমাদের বাবা মা। ভালো থাকবে, আপনার সাথে কথা বলে সত্যি আমার মন অন্যরকম ভালো লাগায় ভরে গেছে। আপনি খুব দারুণ করে কথা বলতে পারেন, চমৎকার মানুষ আপনি। অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।
আম্মু আমাদের মাফ করে দিও।
আচ্ছা, আল্লাহ মাফ করুক
বাবা। আম্মু কান্নাকাটি করেন না, ঘুমিয়ে পড়েন।
আম্মু আমরা আসতেছি বাসায়।
ওকে বিদায় নিচ্ছি, ওকে বিদায় নিচ্ছি একদম শেষ মুহূর্তে।
আপনি একটা কথা
বলো,
ও কিছু সমস্যা আছে, লোন আছে ওর, তো সেই ক্ষেত্রে গুরু আমার মা এত ভালো, ও জানে না এটা যে ওইটা 50% না আম্মু এই যে রিসেন্টলি এটা শোধ করবে।
ও কি জানেও না এটা?
এটা জানে না, ও জানতো না। আমি ওকে আস্তে আস্তে বলতেছিলাম যে এই ব্যাপারটা তুমি আজকে জানবা, একটা ব্যাপার আমি তোমাকে বলবো, ও জানতো না এই কথাটা।
বিশাল ব্যাপার এগুলো, দেখো অন্যরকম ব্যাপার। একটা মানুষ যে মানুষকে এভাবে ওন করতে পারে, এবং শুনি না, শাশুড়ি বউ, শাশুড়ি জামাই, দুনিয়া রকমের বিভিন্ন রকমের সমস্যা, ইটস এ ভেরি গুড থিং। এই মানুষটির কষ্টের কারণ কোনোভাবে হওয়া উচিত না অ্যাকচুয়ালি।
আমি যখন থেকে আমাদের রিলেশন, তখন থেকে উনি কোনো সময় যে আসার সাথে, মানে যখন ফার্স্ট আসলাম তখন আপনার সাথে কথা বলতেছিলাম, যখন আমরা রিলেশন ছিল, আমাদের রিলেশন শুরু, তখন থেকেই যে কোনো ওকেশন, আমার বার্থডে বা ওর বার্থডে হোক, যে কোনো সময় আমাকে ইনভাইট করছি, যেতাম, মানে নিজের ছেলের মতো
এমনকি বিয়ের পরেও উনি কখনোই কখনোই আমাকে ওনার ছেলে ছাড়া অন্য কিছু ভাবেনি, যে আমি আমি ওনার মেয়ের জামাই সেটা কখনো কিছু একটা রান্না করছে যারা খাইতেছি খারাপ করতেছে কেমন এনে লাগতো এমন
এখনো
এখনো বলে। আর আমি দু তিন দিন বা তিন চার দিন আমার শ্বশুর বাড়ি ছিলাম, যে এরপর বাসায় চলে গেলাম বড় ছেলের জায়গায় স্থান দিচ্ছেন উনি, মানে আমার যে শালি আছেন ওর ছোট বোন ও আমাকে ভাইয়া ভাইয়া ডাকে মাঝে মধ্যে, ওকে বলে ভাবি এ আমার ভাইয়া বড় ভাইয়া ও ভাবি, তুমি আমাকে যে স্থানটা দিচ্ছেন ওইটা যাতে সবসময় আমাকে কিন্তু কখনো না করে নেই যে তুমি বিয়ে করতে পারবা না বা ইয়ে করতে পারবা না, কিন্তু এখানে আমি একটু জাস্ট একটা কথাই বলবো, মানে মানুষের জেদ মানুষের মানে মানুষের কিভাবে কি করতেছে সেটা পরের পাশে, একটা জেদ যে কি জিনিস সেটা পরে টের পায় কিন্তু আগেরটা বুঝতে পারে
খুব স্বাভাবিক। এবং কথাটা তুমি তখনও বলছিলে সে জায়গাগুলোতে অবশ্যই তোমার অনেক কাজ করার সুযোগ আছে, ওকে দিয়ে
কিছু
কিছু জায়গা
ধৈর্য মাস্ট এফোর্ট দেয়া সবই কিন্তু ফুলের বিছানা না, না কাঁটা আঘাত তো সহ্য করতে হবে, তো ডেসপারেটনেস এটা কিন্তু তোমার ক্যারেক্টারের মধ্যে আছে এটা আমি নিজেই বুঝতেছি যাদেরকে কখনোই ড্রয়িং রুমে ভালো দেখায় না, খুব জঙ্গলের ভেতর দিয়ে
যাচ্ছে। আমি আমার বাসায় আমরা তিন ভাই বোনের মধ্যে আমি সবচেয়ে চুপচাপ,
এইভাবে উপন্যাস চলতে পারে জীবন চলতে পারে না, না
যারা
তোমাকে করে তাকে তারা অনেক ভালোবাসে তাই, এটা এটাই বুঝতে হবে এটা ঘায়াল না, তুমি এখন কেমনে তুমি আরো জোর করে কিছু করতে পারবে, তোমাকে ভালোবাসে ওকে চাচ্ছে ওকে ডান, কিন্তু ও বুঝে অনেক সময় অনেক কিছু করতে হচ্ছে যেটা তুমি হয়তো বুঝতে চাচ্ছ না, ওখানে তো একটা বড় রকমের ক্ষতির কারণ হয়ে যেতে পারে, রাইট? সো প্লিজ আবেগ দিয়ে সত্যি জীবন চলে না।
কিছুদিন আগের একটা ছোট একটা ঘটনা বলি, যখন খুব হরতাল অবরোধ চলতেছিল দেশের মধ্যে, ও কোথায় জানি ঘুরতে যাবে, আমার বন্ধু সাহেব আমি কিনা যাবো, ও বাণিজ্য মেলায় ছিল, এই খিলখেদ বা আশেপাশের এরিয়ার মধ্যে আপনার কয়েকটা বোম টুম ইয়ে করছে, তা আমি বলতেছি আনফরচুনেটলি যদি একটা প্রবলেম হয়েছে তখন ও রাগ করে বসে,
আবার মায়ের কষ্টের কারণ হবে, সো প্লিজ এগুলো হবে না, এগুলো শুনতে হবে না, রাইট? ওকে, সো আজ তোমার বার্থডে, রাইট? আর কোনো কথা নাই, হ্যাপি বার্থডে টু ইউ সোয়েব, এই গানটা জন্মদিনের গানটা শুধুই তোমার জন্য, জন্মদিনের গানটা ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকুক, আর তোমার ভালোবাসার মানুষের পক্ষ থেকে একদম হৃদয় ছোড়া কিছু কথা তোমার জন্য, স্পেশালি এটা তার স্বপ্ন ছিল যে ভালোবাসা বাংলাদেশের এত বড় প্ল্যাটফর্মে তোমাকে উইশ করা হবে এবং 40-45 লক্ষ মানুষ সেটি শুনবে।
আমি কিন্তু গত এক সপ্তাহ আগে থেকে এক্সাইটেড ছিলাম, আমি গত এক সপ্তাহ আগে আপনাকে টেক্সট করেছিলাম ফোনে বা ফেসবুকে, আমি এসএমএস করেছিলাম যে গুরু আমার হাজবেন্ডের বার্থডে, আমি ওই দিনটাতে আসতেই চাই।
এনিওয়ে ফাইনালি ইট ইজ দ্য ড্রিম হ্যাজ বিকাম ট্রু, রাইট? খুশি এখন?
জি গুরু,
কতখানি?
অনেক বেশি,
অনেক বেশি, তাই না? একদম ভালোবাসার কলম দিয়ে একদম ভালোবাসা তুই টুম্বুর মার্কা একটি কবিতাও তোমার জন্য লিখে নিয়ে এসেছে, অবশ্যই অনুরোধ করেছে সেটাই তো, ইটস এ বিগ সারপ্রাইজ ফর ইউ।
গুরু আমি একটা কথা বলতে
চাই প্লিজ।
আমার লাইফের আমি যতগুলো দিন অতিবাহিত করেছি প্লাস হচ্ছে জানি না আল্লাহ কতদিন আমার মানে হায়াতে রাখবেন, তবে এটা মনে হয় আমার জীবনের সবচেয়ে
ভালো দিন, আমাদের জন্য কত বড় পাওয়া পাবো।
আমার জীবনের সবচেয়ে একটা স্পেশাল দিন হচ্ছে আজকে, যে আজকে আমার যে জন্মদিনটা এত এত মানুষ শুনতেছে প্লাস হচ্ছে
এত বড় মুহূর্ত,
অবশ্যই এত বড় মুহূর্ত এবং আপনার মতো একটা মানুষের সাথে
এটা অনেক বড় পাওয়া না আমাদের জন্য, আমার লোম খাড়া হয়ে গেছে। একটা বড় পাওয়া একটা মানুষ যদি বলে যে আমার জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত এখন কাটাচ্ছে আমি বড়ে পড়ে শোনাচ্ছি তোমাকে, দিস অল অ্যাবাউট ইউ ডিয়ার, তোমাকে উদ্দেশ্য করে, শোয়েবকে উদ্দেশ্য করে, নাফিস স্যার শোয়েবকে উদ্দেশ্য করে বলবো না, অনেক বেশি ভালোবাসি তোমাকে, তবে তুমি চোখের আড়াল হলেই আমার মনের আকাশে তিমির আধার নেমে আসে, বলবো না অনেক বেশি ভালোবাসি তোমায়, তবে তোমার এক ফালি হাসিতে আমার জীবনে বসন্ত নেমে আসে, বলবো না অনেক বেশি ভালোবাসি তোমায়, তবে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো মনে হয় পৃথিবীতে বেহেস্ত নেমে আসে, তাই বলবো না অনেক ভালোবাসি তোমায়, তবে যতটুকু ভালোবাসি তার চেয়ে আমি ভালোবাসতে চাই যেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে আমার পাশে পাই।
থ্যাংক ইউ গুরু,
থ্যাংক ইউ নাফিজা, আই লাভ ইউ,
আই লাভ ইউ টু।
ওকে বিদায় বন্ধু, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে, বিদায়।
অসাধারণ থাকে যা কখনোই ভোলা যায় না, আজকে ঠিক তেমন কিছু মুহূর্ত ছিল, আশা করছি যারা শুনেছেন তাদেরও ঠিক তেমনও ঠিক আমার যেমনটি কেটেছে ঠিক আপনাদের অনেক অনেক বেশি ভালো কিছু মুহূর্ত আপনি আজকে পেয়েছেন। তো বন্ধু আজকের মতো তো বিদায় নিতে হচ্ছে, অনেক কমেন্ট ছিল ফেসবুকে, অনেক ভালোবাসা, অনেক 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 কথা, অনেক গল্প ছিল, অনেক কিছু ছিল, কিন্তু আজকে যা কিছুই পড়তে পারছি না। আমি আন্তরিকভাবে দুঃখিত যাদের কমেন্ট এবং এসএমএস আমি কিছুই পড়ে যেতে পারছি না, জানি মনে মনে সবাই অনেক বেশি বকা দিবেন আমাকে এবং অনেক বেশি রাগ করছেন যে কেন ইমা পড়ে যাচ্ছে না, আমি যদি এগুলো পড়তে যাই তাহলে হয়তো আজকে আমার আর বাসায় যাওয়া হবে না, মার কোলে ফিরে যাওয়া হবে না আবার। সো যেতে তো হবেই, সামনের বৃহস্পতিবার আবারও কথা হবে ঠিক আপনাদের সঙ্গে ঠিক রাত 10:30 থেকে 1:30 পর্যন্ত। সো বন্ধু ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই ভালো কোনো কাজ করুন প্রতিদিন যে কোনো একটি, আর ভালোবাসতে থাকুন, কখনোই ভালোবাসা শেষ হবে না। শুভরাত্রি। আমাদের আজকের অতিথির খুব পছন্দের গান এবং তার ভালোবাসা মানুষটিকে ডেডিকেট করে শুনে থাকুন। Do-do-do.
Oh,